This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। 11:20 হচ্ছে সময়, আর জি কি প্রিয়া চলে এসছে এই মুহূর্তে আপনার জন্য, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু। আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে এমন একজন বন্ধু বসে রয়েছে যার জীবনের অপ্রিয় সত্য লাখো মানুষের বিবেককে আরো একবার ধাক্কা দেবে, আরো একবার নাড়া দেবে প্রতি রবিবার রাতের মতোই। কে তিনি তার সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে বলছি যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। ইন এ সেন্স মানুষ তার অপরাধগুলো সবসময় গোপন করে, কিন্তু এই অনুষ্ঠানে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীরা যারা নিজেকে অপরাধী মনে করেন, ভুল করে যারা সমাজকে কলুষিত করেছেন, নিজের জীবনকে নষ্ট করেছেন, তারা অকপটে লোকের সামনে দাঁড়িয়ে বলেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি কি হয়েছিল। উদ্দেশ্য একটিই থাকে, সেটা হচ্ছে তার মতো করে ভুল, তার মতো করে অপরাধ সমাজে যেন কেউ না করেন। আজকে সেই মোটো নিয়ে, সেই ব্রত নিয়ে আমাদের অনুষ্ঠানে সত্যের মঞ্চে কে উপবিষ্ট হয়েছেন তার সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেব আর জে রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপিয়া। আমাদের আজকের অতিথি সোহেল, বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে সোহেল। ছোটবেলায় খুব শান্ত স্বভাবের ছিলেন সোহেল, লেখাপড়ার খেলাধুলা নিয়েই খুব ব্যস্ত থাকতেন তিনি। মানুষের উপকার করেছেন, বন্ধুদের সাহায্য করেছেন সবসময়, কারো বিপদ দেখলে এগিয়ে গিয়েছেন। কিন্তু আজ সেই সোহেল যাহা বলিব সত্য বলিবর বলছে, কি সেই কারণ? চলুন তা শুনতে চলে যাই আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে জানলাম সোহেল রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। আমি প্রথমেই সোহেলকে ওয়েলকাম করছি, এবং একই সাথে সোহেলকে আমি যে প্রশ্নটি করতে চাই আমাদের অন্যান্য অতিথিদের মতোই, যে এই ধরনের অনুষ্ঠানে আসার জন্য নিজের বিবেকটাকে জাগ্রত করতে হয়, সেজন্য একটা শক্তিশালী বিবেক বোধের দরকার হয়। আর আমরা বিশ্বাস করি পৃথিবীর যে কোনো ঘটনাই সেখানে বিবেককে জাগাতে পারে, হতে পারে আপনার বন্ধু, হতে পারে কোনো একটা ঘটনা আপনি চোখের সামনে দেখেছেন তারপর আপনার বিবেক জেগে গিয়েছে। আপনার বিবেক জাগানোর কাজটি মূলত কে করেছে?
আমার বিবেক জাগানোর কাজটি মূলত করেছে প্রথমে রাজু।
রাজুটাকে?
রাজু হল আমার খুব আমার বাড়ির ছেলে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড বা ভাই বন্ধুর মতো আর কি।
আপনার খুব ক্লোজ ফ্রেন্ড রাজু?
আমার সবসময় ভালো চায়, সবসময় ভালো চাইছে, ভালো কথা আনার জন্য চেষ্টা করছে।
আচ্ছা, কতদিন যাবত চেষ্টা করেছে?
আজ 8 মাসের
মতো। আপনি যে অপরাধগুলো আজকে স্বীকার করবেন, সে অপরাধের মধ্যে কি আপনি এখনো আছেন নাকি ছেড়ে দিয়েছেন?
অলরেডি আমি বর্তমানে এখনো আমি আছি।
এখনো আপনি কিছুটা আছেন? ওকে, তারপরেও আপনি আজকে লোকসমাজে স্বীকার করতে যাচ্ছেন?
জি।
কেন স্বীকার করতে যাচ্ছেন?
কেন স্বীকার করতে যাচ্ছি? আমার ভালোর উদ্দেশ্য আপনার যা বলবো সত্য বলবো সবসময় আমি শুনি প্রতি রোববার রাত 11:20।
ওকে,
আমার ভালো হওয়ার কখনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার কারণে আজ আমার ফ্যামিলির বোন ইন্টারসিগনের পড়াশোনা করে আমার বোনের বিয়েটা দুটা বিয়ে আসে দুটো বিয়েটা ভেঙে যায়
আপনার কারণে।
জি, আমার কারণে। এখানকার পর থেকে আমি সবকিছু ছাড়িয়ে দিতে চাই।
প্রিয় শ্রোতা, প্রাশ্চিত্য আগেই বলে দিয়েছে এবং এরপরে ওর বিবেক জেগেছে, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানও শুনেছে, সবকিছু মিলিয়ে ও আজকে লোকসমাজের কাঠগড়ায় দাঁড়িয়েছে নিজের জীবনের সমস্ত অপরাধ নিয়ে। একটি মাত্র মোটো, ওর মতো অপরাধী সমাজে যেন আর কখনো না হয়। আমরা দেখলাম যে ওর বিবেক জাগানোর কাজটি কে করেছে। আমরা যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্ব শুরু করতে চাই, তবে তার আগে আপনাকে বলছি, আপনি যদি অনুষ্ঠানে এসে যোগ দিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন কিংবা SMS করবেন। ফোন করার নিয়মটি হচ্ছে, আপনি ফোন করার পরে আপনার যেই ভুল বা অপরাধ সেটা সংক্ষিপ্ত করে বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া প্রিয় শ্রোতা, পুরো অনুষ্ঠান জুড়েই থাকছে SMS পোল এবং আমাদের অনুষ্ঠানে বরাবরের মতোই সাথে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাকে শুনতেছি।
জি, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি পুরো অনুষ্ঠানের সাথেই থাকবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মূল পর্ব। হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন।
যখন আমি ছোট তখন আমার আব্বু মিশনারিজ কাজ করতো আর কি, ইঞ্জিনিয়ার কাজ করতো।
বাড়ি ছিল
আমার দেশের বাড়ি ছিল চাঁদপুরে।
চাঁদপুর
জি, ফরগঞ্জ থানায়।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা এখন বর্তমানে আছি তিন ভাই দু বোন।
তিন ভাই দু বোন, আপনি কি সবার বড়?
আমি সবার বড়।
আচ্ছা, মা তো গৃহিণী?
জি, মা গৃহিণী।
আর বাবা মেশিনারিজ এর কাজ করতো?
জি, আমাদের একটা লেদ মেশিনের ওয়ার্কশপ ছিল
নিজেদের।
জি, নিজেদের।
ওকে।
পরে আমি ছোটবেলা থেকে মানে খুব একটা ডান পিটি ছিলাম আর কি, শৃঙ্খল ছিলাম।
আচ্ছা,
তো আমার পড়াশোনা কিন্তু খুবই ভালো ছিল। তো আমার মামারও কোনো বিয়ে করেনি, আমার চাচারাও কিন্তু বিয়ে করছে।
চাচা বিয়ে করেছে কিন্তু মামা বিয়ে করেন?
জি, আমার মামারা কি
কয় মামা বিয়ে করেনি আপনার?
আমার তিন মামা ছিল, তিন মামাই বিয়ে করেনি।
তিন মামাই বিয়ে করেনি?
জি।
ওকে,
তো আমার মামারা এখন আমাদের সংসারটা চালায়। তো মামাদের তো ছেলে সন্তান নাই, তো সেই জন্য বোনের ছেলেদেরকে নিয়ে ছেলে সন্তান মনে করতো। ছোটবেলা থেকে একটা দামি জুতো, একটা ভালো একটা ড্রেস আনতো ঢাকা থেকে এনে আমাকে সবসময় দিতে, আমি বড় ভাগে সবসময় ভালো কিছু করি, ভালোভাবে পড়াশোনা করি।
ওকে,
চলাভাবে পর্যন্ত ভালো। আমার তো তখন মানে চলা ড্রেস পড়তে পড়তে আমার বড় ধরনের একটা চোখ চলে যায়, ভালো ছেলেরা যেভাবে কুটুবে ছেলে যাবে, চলাফেরা করবে, চলার মানে একটা
নেশা তৈরি হয়,
নেশা আমার তৈরি হয়।
আচ্ছা,
যখন ক্লাস 6 উঠি ভালো রেজাল্ট করি, 7 উঠে খুব ভালো রেজাল্ট করি, ঠিক আছে, যখন আমার 8 উঠি তখন মামারা বিয়ে করে, বড় মামা বিয়ে করে, তাদের একটা সংসার হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তখন তারা ঠিক মতো সবকিছু দিতে পারতেছে না, কারণ আমার তো ভাই বোন হয়ে গেছে, এখন সবাইকে দিতে হয়। তখন আমার তো আগের মধ্যে হাত খরচ পাচ্ছি না, 50 টাকার জায়গায় 100 টাকা আগে চাইলে পাইতাম। তারা তো ছোটকাল থেকে দিয়ে আমার হাতটা বড় গিফট করে ফেলছে।
ওকে,
কিন্তু আমার বাবা আমাকে অনেক শাসন করতো। যাওয়ার পরে এইভাবে আমি মোটামুটি চলতে থাকি, চলতে থাকার পরে এবার চলতে পারতেছি না, ঘর থেকে আমার ব্যাগ থেকে 100 টাকা, কখনো 500 টাকা, 1000 টাকা নিয়ে যেতাম। নিয়ে যাওয়ার পর এদিক ওদিক ঘুরতাম, ক্লাস করতাম না, এভাবে ঘোরাফেরা করতে করতে নবম শ্রেণীতে আমি উঠে যাই। উঠে যাওয়ার পর আমার আব্বু কিন্তু অনেক রাগে ছিল, মানে সে শাসন করলে মানে অজ্ঞান করে ফেলতে, মারতে মারতে,
মানে মারতে মারতে এরকম করে ফেলতো।
জি,
ওকে,
মানে অপশাসন করতো আর কি, শাসন না।
আচ্ছা,
পরে তখন হলো আপনার 2004 সাল, আমি 2005 SSC দেওয়ার কথা ছিল।
জি,
তো নবম শ্রেণীতে পড়ি, তখন আমার একটা আমার বড় জেঠা তাকে আপনার নারায়ণগঞ্জ কাঞ্চনে,
ওকে,
বড় জেঠা দেশে আসে। দেশে আসার পরে তার তিনটা মেয়ে আছে, বড়টার নামটা হলো ফাতেমা, দ্বিতীয় নামটা হলো আখি, ছোট নামটা রুনু, আর বড় চাচার একটা ছেলে আছে, নাম হলো নাসিম।
জি,
তো আমার জারিতা বোন ছিল যেটা ফাতেমা সবচেয়ে বড়, ওকে আমি খুব লাইক করতাম,
ওকে
খুব পছন্দ করতাম। ক্লাস 9 থেকেই পছন্দ করার পর আমি ছোট্ট একটা চিরকুট লিখি।
আচ্ছা,
ঠিক আছে, এটাই আমার প্রথম জীবনের প্রথম সম্পর্ক ছিল।
কোন ক্লাসে থাকতে চিরকুট লেখেন?
ক্লাস 9 শ্রেণীতে থাকতেন।
ক্লাস 9 এ থাকতে ফাতেমা ছিল মেয়েটার নাম।
জি,
সম্পর্কে কি হতো ফাতেমা আপনার?
আমার বড় জ্যাঠার মেয়ে।
বড় জ্যাঠার মেয়ে?
জি, আমরা বরাবর মেয়ে আর কি,
বরাবর মেয়ে। হ্যাঁ, ও কোন ক্লাসে পড়তো?
তখন সে ক্লাস 8 পড়তো,
এক বছরের ছোট।
জি,
ওকে, চিরকুট লেখেন?
চিরকুট লেখার পরে তখন সেটা কি করছি, দিয়ে দেওয়ার পরে সে আমাকে বারণ করে, এগুলো ঠিক না। পরে এভাবে চলতে 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 আমি যখন ক্লাস 10 উঠে তখন ক্লাস 9 উঠে আমাদের দেশে এসে, আসার পরে যখন আমি লাস্ট একটা চিরকুট দিই, দেওয়ার পরে সে কি করছে, আমার একটা ফুফুর কাছে দিয়ে দেয়, আমাদের বাড়ির সম্পর্কে একটা ফুফু। আমি
এর মধ্যে আপনি নিয়মিত চিরকুট দিয়েই যাচ্ছেন?
দিয়ে যাচ্ছি।
ওকে,
এগুলো নিয়ে অনেক ঝাইঝামাল হচ্ছে। পরে এগুলো আমার আব্বু জানে, কিন্তু আমার আব্বু জানতো না।
আচ্ছা,
আব্বু অনেক রাগ ছিল। পরে চিরকুটটা কি করছে, আমার আব্বুর হাতে দিয়ে দিছে, আমার মানে বাড়ির যে ফুফুর কাছে দিচ্ছিল, আমার যারা তো বোনের।
জি,
ঠিক আছে, আমার আব্বুর কাছে দিয়ে দেওয়ার পরে আমার আব্বু আমাকে মানে আমি তো এদিক দিয়ে তো অনেক অন্যায় করতেছি, টাকা পয়সা নিয়ে যাচ্ছি বা মামার টাকা পয়সা নিয়ে যাচ্ছি, আব্বু না আমার টাকা পয়সা নিয়ে যাচ্ছি, ক্লাস করতেছি না, উস্টিং চলাফেরা করতেছি। কারণ ওই যে ছোটকাল থেকে যে আপনার ছোকরে দিদি আসে সেখানে দিতে পারতেছেন আমাকে। পরে আবার এদিক দিয়ে আবার খারাপ ছেলেদের সাথে মিশে গেলাম, মিশে যাওয়ার পরে তখন আব্বু ধৈর্যরা হয়ে গেছে, ধৈর্য হওয়ার পর আমাকে কাছের সাথে বাঁধে ভাতার পরে আমাকে যে শিকল আছে না, শিকল দিয়ে আমাকে কিন্তু অমানসিক ভাবে মারে। মারার পর আমার এখানে একটা দাগ ছিল, হাঁটু আমার ফেটে যায় আমার যতগুলো ড্রেস ছিল ভালো ভালো সম্পূর্ণ সবগুলো আব্বু কাইটা আগুন খাইছে। তখন এভাবে আমার আব্বু অনেক মারে, আমার আব্বু কাউকে মানত না, অনেক মারার পরে যাকে আমাকে সবাই ছোটায়। আমার কাকা তখন ঢাকা থেকে আসে, ঢাকা থেকে আসার পর কাকা বলতেছে শোল আমার ব্যাগটা ধর, আমি পারতেছি না। পরে বলে যে কাকা আমার আব্বু ভাইনা রাখছে শিকল দিয়ে। পরে কাকা চলে যায়, কাকার আসে না, বসে রাগ করে আসে না। আসার পর আব্বু আমাকে অনেক মারার পরে তো জিত করলাম যে আমাকে এত শাসন করছেন সাধারণ একটা চিরকুটের জন্য। আব্বুর একটাই কথা যে ও তো তোর বোন, ওকে তো চিরকুট দিবি কেন, ও তো আমার মেয়ের মতো, ও তো তোর বোন নাকি। তখন আব্বু যদি আমাকে বুঝাইতো তাহলে আমি এত কিছু করতাম না।
তার আগে কেন মারলো?
হ্যাঁ, তার আগে আব্বু অনেক রাগ ছিল, অনেক রাগ ছিল মানে বলার বাইরে, সীমাহীন। আব্বু অনেক মারার পরে তখন আমার আব্বুকে আমি একটা কথা বললাম আমার সামনে, যে আব্বু চলে যাওয়ার পরে বললাম যে আমি যদি বেঁচে থাকি অন্তত আমার বাবাকে আমি শান্তি দেবো না,
এই ধরনের কথা আমি বললাম,
শান্তি দেবো না। আমার আমার কারণ আমার ঘর বিটা পর্যন্ত আমি বিক্রি করে দেবো, আমার বাবা বিক্রি করবে আমি বিক্রি করবো না, আমার অশান্তি এমন অশান্তি আমি এতটা খারাপ হবো আমি। পরে আব্বুকে কথা বলার পরে তো আমাদের এলাকা অনেকে পোলাপানে শুনছে যে আমি আমার আব্বুকে চ্যালেঞ্জ করি যে আমি যদি বেঁচে থাকি আমার অশান্তির কারণে আপনাদেরকে বাড়িঘর ছাড়তে হবে, একসময় বাড়িঘর বিক্রি করে দিতে হবে। পরে আমি কি করি চলে আসি বাড়ির থেকে, পালায় চলে আসি আমার মামার কাছে। মামার কাছে কদিন থাকার পরে এভাবে চলতে থাকে, চলে থাকার পরে ওখান থেকে মামার টাং থেকে আমি 10,000 টাকা নিয়ে আসি চুরি করে। 10,000 টাকা নেওয়ার পরে আবার ঘোরাঘুরা করি।
তখন কি লেখাপড়া বন্ধ করে দিলেন?
বন্ধ করে নিয়ে আবার ক্লাসে যেয়ে ভর্তি হবো আর কি।
আচ্ছা,
পরে 10,000 টাকা নিয়ে আসার পরে 10,000টা ভাঙা সে আমার কিন্তু অনেক ঘুরে ছিল, পুরো বাংলাদেশ আমি ঘুরছি, মানে আমার ঘোরা একটা উদ্দেশ্য। আর আমার ভালো ভালো পোশাক আশাক, ভালো ভালো জুতা প্যান্ট মানে পরার খুব ইচ্ছা আমার ছোটকাল থেকে, যে তারা দিয়ে বড় করছে যেভাবে এটা তার রুচি বদলাতে পারি না।
আচ্ছা,
পরে আমার মামার এখান থেকে 10,000 টাকা আনার পরে যাকে আমি কদিন ভাঙা পরে আমার
মামার ওখানে ছিলেন, মামার থেকে চুরি করলাম।
জি, ঢাকা নিউ মার্কেট আজিমপুর থেকে। তো মামা টাকা চুরি করতাম না, মামা কিন্তু ভগাজগা দিত আর কি। মামা ছোট মামা, তো বড় মামার টাকাগুলো নিয়ে আসে আমি 10,000 টাকা। আসার পরে আমি চলে যাই আপনার চট্টগ্রামে, ওখান থেকে কক্সবাজার ঘুরে এসে আমি নানুর বাড়িতে উঠি। আবার নানু আমাকে কিছু বলেনি, খালামা ছিল আমার, খালামার বিয়ে হয়ে গেছে বাড়ির উপরে, তো খালামার একটা আংটি নিয়ে চলে আসি আমি আবার ঢাকায়। আসার পরে আমি আবার কদিন ঘোরাবেড়া করি, ওটা বিক্রি করে দিই। ঘোরাবেড়া করার পরে এভাবে চলতে থাকে অনেক দিন যাবত। যাওয়ার পরে আমি আবার কি করি, আবার দেশে যাই। দেশে যাওয়ার পর আব্বু আমাকে শাসন করে, শাসন করার পরে আমি আবার কি করে বাড়ির থেকে কিছু টাকা পয়সা নিয়ে, মোবাইল নিয়ে, আমার একটা জিনিস ছিল কানের, ওগুলা নিয়ে আবার চলে যাই কুমিল্লা। কুমিল্লা যাওয়ার পরে ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, এটা হল আপনার জিলা স্কুল রোডে বাংলা রেস্তোরাঁ। ওই চাইনিজ রেস্টুরেন্ট আমি চাই মানে অর্ডার হিসেবে একটা চাকরি নেই।
আচ্ছা,
ওখানে একটা আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছে, নাম হলো তাহের। তো ওই ছেলের সাথে আমার সাথে মোটামুটি ছোটকাল থেকে একসাথে আমরা চলাফেরা করি, একবার ছোটকাল থেকে ওর সাথে খুব ভালো সম্পর্ক। পরে আমাকে ওখানে চাকরি দেওয়ার পরে আমি ওখানে চাকরি করতে থাকি 3-4 মাস। করার পরে যাক আমি আবার আম্মুকে দেখতে আসি বাড়িতে। আসার পরে মোটামুটি চলতে থাকি, টাকা পকেটে থাকলে কোনো কিছু করি না, টাকা না থাকলে আমি পাগল হয়ে যাই।
আচ্ছা, এই টাকা দিয়ে কি করতেন আপনি?
টাকা দিয়ে শুধু আমার একটাই, শুধু ঘুরতাম, এটাই আর কিছু না।
আচ্ছা,
ঘুরতাম তখন মানে কোন দিক দিয়ে নেশা করতাম না, ড্রাগস এর ভিতরে না, মেইল কোনো ব্যাপারও না, শুধু ঘুরতাম আমি।
আর তখন আপনি এসএসসি পড়ুয়া, মানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে আপনার এই ঘটনাগুলো ঘটছে?
জি জি।
আচ্ছা, ওকে।
পরে ঘোরার পরে আমি বাড়িতে আসি। আসার পরে তাহের নামে যে ছেলেটা আছে সেই দেশে চলে আসে, চাকরি ছেড়ে আমি তাকে দেশে চলে আসি।
এই তাহের কি জন্য হতো?
তাহের আমাদের পাশের বাড়ি একটা ছেলে আর কি।
তো বাড়ি চলে আসলো,
ও বাড়িতে চলে আসে।
আচ্ছা, তখন আপনি বাড়িতে?
হ্যাঁ, তখন আমি বাড়িতে। আসার পরে তখন আমি হাজিগঞ্জে একটা দোকানে চাকরি নেই, সেলসম্যানই, এটা হল আপনার কাপড় দোকানে জব করি। তখন আমাদের ফ্যামিলি মোটামুটি টান টান বর্ষাকাল। তো পরে বললো কারণ 6 মাস কাজ থাকে, 6 মাস কাজ থাকে না। পরে আম্মু বললো ঠিক আছে, আমার তো মোটামুটি আমার ভাইদের ভালো অবস্থান আছে, আমার বন্ধুদের ভালো অবস্থান আছে, গাজীপুরে দুটা বাড়ি করছে, তো আমার বন্ধুদেরকে কিছু নিয়ে ছেলেকে একটা কিছু করানো যাবে। ছেলেটাকে আগে দোকানে একটা কাজ শিখে যে কাপড় টাপড় ভালো চিনে মোকাম করুক, তোমাকে একটা দোকানে ঢুকাই দেয়, তুমি ঠিক মতো কাজ শিখো, কাজ শিখো, তোমার একটা দোকান নিয়ে দিবো তোমার আমি ভবিষ্যতে। তো আমার কথা মতো আমি দোকানে ঢুকি। এই দোকানে ঢুকার পরে যখন মানে ভালো ভালো মেয়েরা আসে, ওদের সাথে কথাবার্তা বলি, দুষ্টাম করি।
টেইলারের দোকান?
টেইলারের দোকান না, কাপড়ের দোকান।
কাপড়ের দোকান,
শাড়ি থ্রি পিসের দোকান।
শাড়ি থ্রি পিসের দোকান।
দোকানে ঢোকার পরে আমি সুন্দর মতো চলাফেরা করতে থাকি, মাঝে মধ্যে টাকা থাকে না আমার কাছ থেকে নিয়ে যাই, বা ঘর থেকে এটা সেটা নিয়ে যাই, বিক্রি করে দেয়, সময় নিজের মন মতো চলি। কিন্তু আমি কোনো বাজারটা দিতাম না, কোনো কিছু খাইতাম না, শুধু আপনার মানে ভালো ভালো জামা কাপড় কিনতাম আর শুধু ঘুরতাম। এটাই এক জায়গা আমার মানে স্থির মন বসে না। পরে এভাবে কদিন থাকার পরে তাহের বললো, আচ্ছা ঠিক আছে চল একটা কাজ কর, তুই তো বাড়িতে জায়গা পাস না, আমরা একদিকে ঢাকা চলে যাই একটা কিছু করি। পরে তাহের সাথে আমি ঢাকা আমি পালাই, বাড়ি থেকে চলে আসি, তাহেরে নিয়ে চলে আসি। তাহেরে কি করছে, কলা বাগানে এক জায়গায় আমাকে নিয়ে যায়।
কলা বাগানে?
জি, ওর মামতো ভাইয়ের বাসায় নিয়ে যায়, মেসে নিয়ে যায়। যাওয়ার পরে আমি ইচ্ছাকৃত ভাবি, আমার কোনো মোবাইল ছিল না তখন, আমার মোবাইল ছিল নর্মাল বলে ক্যামেরা ভিডিও কোনো মোবাইল ছিল না তখন, ও বাসার থেকে আমি পাঁচটা মোবাইল চুরি করে নিয়ে আসি।
কার বাসা যেন ছিল এটা?
তাহেরের মামাতো ভাইয়ের বাসা, মানে মেসে থাকতো আর কি।
তাহের এটা জানতো যে আপনি এই কাজটা করবেন?
এই কাজটা করবো তার কিন্তু আমার খুব বিশ্বাস করতো।
এটাই আপনার জীবনে প্রথম চুরি?
জি, এটা আমাদের জীবনে প্রথম চুরি, মানে আউটে আমার ফ্যামিলির মধ্যে অনেক ঘটনা ঘটছে।
মানে পরিবারের বাইরে প্রথম চুরি করলেন?
প্রথম চুরি করলাম।
কি কি মানে কিভাবে করলেন?
চুরি করলাম আপনার, খাওয়া দাওয়া করে ঘুমালাম, ওদের সাথে কাট খেলাম 29 মেস, তো অনেক পোলাপান আছে। তখন আমরা দেখেই বুঝতে পারি না যে আমি এরকম কিছু করবো, কারণ আমি ভালোভাবে গেছি, স্মার্টলি ভাবে গেছি, চলাফেরা আমার আগের থেকে সুন্দর ছিল। পরে ওরা খাইতে দিল, তো নিচে শুইতে দিল, আমরা শুইলাম। পরে ঘুম থেকে যখন 4:30 বাজে তখন আমি আপনার 6300 1310 মোবাইল গুলো ছিল, ভালো ব্র্যান্ডের, তিনটা ভালো ব্র্যান্ড ছিল, দুটো চাইনিজ সেট ছিল, ওগুলো নিয়ে আমি ভোরবেলা চলে আসি।
তাহের সাথে নিয়ে?
না, তাহেরকে রেখে আসি।
তাহের জানতো না যে আপনি কাজগুলো করছেন?
না।
তারপর
চলে আসার পরে তাহের জন্য আমার এখন অনেক কষ্ট, কিন্তু তার সাথে আমি আমাকে বিশ্বাস করে কথা বলে না, এখন তার সাথে দেখা হয়, আমরা একসাথে ছিলাম অনেকদিন। তাহের এখন আমি বুঝি, তারে অনেক মারে, তারা অমানসিক ভাবে নির্যাতন করে, নির্যাতন করার পর তার মাথা চুল টুল কামায় দেয়, যে তাহলে তোর তুই ওর সাথে মানে চুরিতে সংযোগ ছিল, কিন্তু আমি আজকে সত্য কথা বলতেছি, তাহের আমার সাথে কোন সংযোগ ছিল না।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে এখানে এবং আমরা 3 মিনিটের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে চাই। সোহেলের জীবনের অপরাধের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। আমরা ব্যাকগ্রাউন্ডে সবসময় একটি কথা আপনাদেরকে বলে থাকি, কোনো অপরাধীর জন্ম আপনা আপনি হয় না, স্বেচ্ছায় হয় না, সেটার জন্য পারিপার্শ্বিক অবস্থা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী থাকে। আজ পর্যন্ত যাহা বলিব সত্য বলিবতে একজন অপরাধী আমরা পাইনি যাকে পরিবেশ কিংবা পরিবার কিংবা সামাজিক অবস্থা অপরাধী বানায়নি, সে নিজে নিজে অপরাধী হয়েছে। একটা সিঙ্গেল স্টোরিও আমরা পাইনি। সুতরাং আজকের স্টোরিও সেরকম একটি কাহিনী। আমরা ধীরে ধীরে ঘটনার সামনের দিকে যাব, তবে এই পর্যায়ে আমরা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আরো একবার ওয়েলকাম জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে সোহেলের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে উদ্ঘাটিত হচ্ছে। অনুষ্ঠানের যে কোনো একটি পর্যায়ে আপনার জন্য থাকবে SMS পোল আর সোহেলকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস বলেন কিংবা সোহেলকে নিয়ে কথাবার্তা চলছে আমাদের ফেসবুক পেজে, আপনারা চলে আসতে পারেন ওখানে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমরা চলে যাচ্ছি আবারও সোহেলের কাছে। সোহেল, আপনি যেটা বলছিলেন যে আপনি প্রথম পরিবারের বাইরে চুরি করলেন 5টি মোবাইল এবং আপনার বন্ধু তাহেরকে সাথে করে নিয়ে গিয়ে ওখান থেকে, তাহেরেরই কোন এক আত্মীয়ের জায়গাটা থেকে, এবং তাহের ওখানে বেদম প্রহারের শিকার হলো, সবাই ধারণা করলো তাহেরের সঙ্গে জড়িত। তার আগের দিন রাতে আপনি সেখান থেকে পালিয়ে এসেছেন। তারপর
তারপর পালিয়ে এসে আমি এদিক দিয়ে তো তখন আমি কলাবাগান চিনি না, তখন আমি এদিক দিয়ে এসে আপনার কোনোভাবে রিক্সা নিয়ে সাদাবাদ যাই। সাদাবাদ থেকে ভোরবেলা যে পত্রিকা ছাড়া না পত্রিকা করে আমি কুমিল্লা চলে যাই, তখন আমি চলে যাই ডাইরেক্ট আপনার রামগঞ্জ নোয়াখালীতে। রামগঞ্জে পঞ্জাবের একটা আবাসিক হোটেলে উঠি, ওই সিটগুলো আস্তে আস্তে আমি বিক্রি করি। বিক্রি করার পরে তখন শুনতে পাই যে তখন তাহারেকে অনেক মারছে, যাদের মোবাইল চুরি হয়েছে সবাই মনে করছে তাহারেটার সাথে জড়িত, কিন্তু তাহারেটার সাথে জড়িত না, সেটা আমি আজকে প্রকাশ করলাম সবার মাঝে। তারপর আমি সবকিছু বিক্রি করা শেষ, লাস্ট আমি একটা সোনাপুরে একটা দোকান আছে সালমা শাড়িঘর, ওখানে আমি যাই সেটটা বিক্রি করতে। তখন বলে যে কি হয়েছে তোমার সেট বিক্রি করবো, দেখেন আমার বাড়ি অনেক দূরে, আমি একটা সেট বিক্রি করতে চাই, আমি চলতে পারতেছি না আমার সেট, কারণ আমি সেট নিয়ে নগদ আমি লক করে ফেলাই সিকিউরিটি লক দিয়ে। তখন মনে করে সবাই নিজের সেটের কাছে, নিজের সিকিউরিটি লক ছাড়া তো আর কে করতে পারবো না নিজের সেট ছাড়া। ওটা আমি 4,500 টাকা আমি সালামের কাছে বিক্রি করি কম দামে। বিক্রি করার পরে সালাম ভাই কি করলো, দেখেন দেখতেছি আমার চলাফেরা ভালো, কথাবার্তা ভালো, আমি আবার দোকানদারি করতে পারি কাপড় দোকান। সালাম ভাই আমাকে রমজানে রেখে দিল ওখানে।
আচ্ছা,
রেখা দেওয়ার পরে আমি চাকরি বাকি করতে থাকি, পরে ওখানে আমি এক মাসের জন্য লাগে। লাগার পরে এদিক দিয়ে আমার আব্বুর সামনে পড়ে যায় একদিন। আব্বুর সামনে পড়ার পরে আব্বু কি করছে, তখন আমাদের ওই সোনাপুর চৌরাস্তায় পাশে আমাদের একটা নতুন, তখন আমাদের লেদার শপ দেওয়া হয়। পরে ওখানে আব্বু বলতেছে এটা আমার ছেলে, কি বলো আমার বাড়ি না কুমিল্লায় কোনো বাড়ি এখানে। সালাম ভাই বলতে যে তোমার কাছে বলতে পারতাম কিনা, আমার পরিচয় লোক গোপন করছি। তখন নিচ্ছে আমার আব্বু তাকে কিছু বলছে যে তাকে একটু সাবধানে রাখেন, কারণ ক্ষতি হতে পারে, ও ছেলে পরিচয় দিচ্ছে, তার দোকানের ক্ষতি হতে পারে, কিন্তু আমি তার দোকানে কোনো ক্ষতি করি নাই। তখন তার কাছে আমি খুব ভালো ছেলে ছিলাম।
তখন কিসের দোকান যেন ছিল এটা?
এটা হলো আপনার কাপড়ের দোকান।
কাপড়ের দোকান, ওকে।
পরে আমি ওখান থেকে আমি ঈদের বেতনটা নিয়ে পরে 10 দিন করার পর আমি চলে আসি। পরে আমি ওখান থেকে নারায়ণগঞ্জ চলে গেলাম আমার মামার বাসায় বেড়াইতে।
ওকে,
তো বেড়াতে
লেখাপড়া তো একেবারে শেষ
শেষ। মামার বাসায় যাওয়ার পরে সকালবেলা দুদিন থাকলাম, দুদিন থাকার পরে বলতেছে তোমার মা ফোন দিয়েছে দেশে যাওয়ার জন্য। পরে আমি দেশে আসি।
আপনি যে বিভিন্ন জায়গায় থাকতেন, আপনার পরিবার ইনফর্ম ছিল আপনি কোথায় থাকেন?
তারা বেশি জানতো না।
তারাও ফিসাবিলিল্লাহ মনে করে নিয়েছে যেখানে খুশি সেখানে থাকবো,
সেখানে থাকবো। কিন্তু আমার মা বেশি আমাকে
মা খোঁজ নিত,
দেখতে যাইতো বিভিন্ন জায়গায়।
ওকে ওকে।
পরে বলতেছে তোমার মা বসে যাওয়ার জন্য বাড়িতে, তোমার আব্বু বাড়িতে নেই। পরে আমি সকালবেলা আসার পর আমি 2008 সালের ঘটনা, আমি একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, আমার জেসমিন আক্তার জুই, তার বাবা মারা গেছে।
জেসমিন আক্তার জুই 2008 সালের ঘটনা, এটা কোথায় ঘটে?
এটা হলো আপনার ওর সাথে আমার সাথে লঞ্চে পরিচয় হয়।
লঞ্চে?
জি।
কোথা থেকে কোথায় ফিরছিলেন আপনি?
আমি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর ফিরবো, ও নারায়ণগঞ্জ থেকে ওর বাড়ি চাঁদপুর, ও চাঁদপুর ফিরবে।
ওই লঞ্চের মধ্যে জেসমিন জুইয়ের সঙ্গে আপনার পরিচয়?
আমি আপনার লঞ্চ ঘাট থেকে পিছিয়ে পিছিয়ে নিয়েছি, মেয়েটা কোথায় যাবে, দেখতে অনেক সুন্দর, হাতটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তো
ওই জন্য পিছিয়ে পিছিয়ে নিয়েছি
নিয়েছি। কিন্তু পরে ওর সাথে কথাবার্তা বলতে 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 আমি একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। পরে বলতেছে আপনি কি করেন, বলছি আমি পড়াশোনা করি, আমি ইন্টার ফার্স্টের পড়াশোনা করি, কিন্তু আমি পড়াশোনা করি মিথ্যা আশ্রয় নিই আমি ভালো হওয়া সাজার জন্য। পরে ওকে বলে যে আমি আপনাকে আমার সাথে সম্পর্ক করবেন, পরে বললো যে না দেখেন আমার বাবা মারা গেছে, আমার সংসারটা আমার দেখতে হয়, ঠিক আছে আমার কিছু দিয়ে আমি কিছু দিয়ে আমার সংসারটা চলে। পরের সাথে কথাবার্তা বলতে 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 সময় কাটা যায়। পরে ওকে নিয়ে আমি ওই দিন আবার ওকে ছাড়তে মন চায় না, ও আমাকে ছেড়ে যেতে মন চায় না, মানে একটা কেমন কেমন যেটা আপন হয়ে গেছি আমার দুজন। পরে আমরা একসাথে ছবি দেখি লঞ্চ থেকে নাই মা চাঁদপুরে পুরন বাজারে হলে গিয়ে ছবি দেখার পরে ওর সাথে আমি বিভিন্ন দুষ্টের ফাজলামি করি। আমার উদ্দেশ্য হলো ওর বাড়িটা দেখা বা ওকে আমি বিয়ে করব।
আচ্ছা,
তো আমি ওর বাড়িতে যাই, বললো যে আচ্ছা ঠিক আছে কিভাবে যাবে তুমি, আমি কিভাবে পৌঁছে, তো আমাকে একটা বুদ্ধি দিয়ে দিলাম, দেখো যে আমি লঞ্চে সকাল না খেয়ে আসছি, তো আমি লঞ্চে ঘুরান দিয়ে পড়ে গেছি, মাথা ঘুরে পড়ে গেছি, তো আমি এই ছেলেটা কি করছে আমার নিয়ে ডাক্তার দ্বারা নিয়ে মাথা তেল পানি দিচ্ছে, দেওয়ার পরে আমাকে বললো যে তোমার বাড়ি কোথায় কেন ফেরার পরে, তো আচ্ছা আমার তো লঞ্চ বিশ তো আপনার 4:45 বেরোয় কথা চাঁদপুর ঘাটে।
জি।
তো আপনার এই তো সময় রাত 9টা বাজে, 4 ঘন্টা কি করছি, তো বলবো আমি বললাম যে হ্যাঁ তুমি 4 ঘন্টা বলছো, আমি অজ্ঞান ছিলাম, সেন্সলেস হয়ে পড়ে গেছি, ঠিক আছে,
মানে মেয়েটা সেন্সলেস ছিল, তাকে নিয়ে আপনি হাসপাতালে গেছেন, এই নাটকটা করবেন, ওই বাড়িতে গেলে তখন আপনি মোটামুটি একটা আশ্রয় পেয়ে যাবেন বাড়িতে,
আর আমার তো থাকার কোনো জায়গা নেই, আশ্রয় পাবো। আশ্রয় পাওয়ার পরে তখন যাক ওরা তো ওখানে থাকতে, বললাম যে এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে এই ব্যাপারে, এই কাহিনী 3 ঘন্টা আমি হাসপাতালে ছিলাম। পরে বললো আচ্ছা ঠিক আছে, ওর নানার বাসায় গেলাম কথা বলো, কারণ ওদের কোনো ঘর নেই, কারণ ওদের ঘরটা বিক্রি করে দিছে বাবা মারা যাওয়ার পরে। তো ওর নানার বাসা থাকে, ও নানার বাসা বললাম, তো সবাই দেখতে আসলো আমাকে, ছেলেটা অনেক ভালো বা তাদের মেয়ের উপকার করছি, তো আমি তাদের সাথে রাত্রে আমার সাথে একটু ফাইজলামি হয়, কারণ একই ঘর আমার ভাইকে দুষ্টামি ফাইজলামি করার পর সব শুয়ে থাকে, আমি শুয়ে থাকি। পরে রাত্রে সে আমি তাকে জোর করে আমার কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসার পরে সে আবার চলে যায়। পরে আমার ভিতরে একটা খুব সৃষ্টি হয়ে যায় যে আমি তাকে বিয়ে করব। পরে যাকর মামা আসলো যে আমি ওকে বিয়ে করব, ঠিক আছে আপনি একটা কাজ করেন, আপনি মেয়েকে আমাকে বিয়ে দিবেন, তুমি আমার মামাকে বলি। পরে বললো আচ্ছা ঠিক আছে মেয়ের সাথে কথা বলতে, মেয়েটা বলে হ্যাঁ আমি রাজি আছি। তখন
রাজি আছি মানে এটাকে আপনার সম্পর্কে জানা শোনা, আপনার বাড়ি কোথায়, কি করেন না করেন কিছু জানার,
জানবে তারা আমার কাছ থেকে এক সপ্তাহ টাইম নিয়েছে।
আচ্ছা টাইম নিয়েছে এক সপ্তাহ,
তুমি এক সপ্তাহ ভাবো, পরে কিন্তু চিন্তা করতে পারবো না যে তোমাদের সমস্যা হলে পরবর্তীতে মা বাবা আমাদের আমাকে না দোষ তোমার গার্ডিয়ান।
আচ্ছা
তো তার বাবা মা মনে হয় তখন আমার তো কোন খারাপ মানে ছোটবেলা তো সবার মাঝে দুষ্টেমি ফাজে যাবে বা টুকটাক চুরি সবে করতেই পারে, বয়স্কর দোষ থাকি তো তারা মনে আমার দেশে খোঁজ নিয়ে ছেলেটা কেমন, যে হয়েছে তার বাবা ভালো আছে, তার প্রতিষ্ঠান আছে, ভালো প্রতিষ্ঠান আছে, ওয়ার্কশপ আছে, তার বাবা ভালো কাজ করে, ছেলেটা তাকে পড়াশোনা করতে মনে কোথাও এলাকায় নাই, কোথাও কোথায় থাকে বা চাকরি বাকি কোনো ঢাকায়। একজন বললো আর কি যে ফ্যামিলি ভালো আছে, কোনো বিয়ে শাদী করছে না, বিয়ে শাদী করেনি, তো দেখ বয়স্কর দোষ থাকে তো বিয়ে দিয়ে দিই। তখন আমি এক সপ্তাহ পরে আসি, ও মাঝখান থেকে কথা, তখন আমি ওই বাড়ির থেকে পরদিন আমি চলে আসি।
ওকে
আসার পর চিন্তা করলাম বিয়ে করতে হলে তো আমাকে টাকা কিছু টাকা নিতে হবে, 3-4 হাজার টাকা 5 হাজার টাকা নিতে হবে। পরে ওখান থেকে চলে যাই আমার মামানির বাপের বাড়িতে, আমার মানে বড় মামার ওয়াইফের বাবার বাড়িতে চলে যাই আমি।
ওকে
ওই বাড়িতে একটা ছেলের সাথে পাশের ঘরে একটা ছেলের সাথে ঘুমাইলাম, ঘুমানোর পর রাত্রেবেলা ওখান থেকে আমি দুটো মোবাইল নিয়ে আসি চুরি করে, কারণ আমার টাকা দরকার চুরি করে, দরকার বিয়ের খরচ, বিয়ে করতে আমার টাকা লাগবে না, অবশ্যই টাকা লাগবে কিছু অবশ্যই টাকা লাগবে।
চুরি করলেন
জি, ওগুলো আমি চাঁদপুর নিয়ে এসে বিক্রি করি, তখন আমি পাই আপনার 8,000 টাকা। আমি কি করলাম এই টাকা নিয়ে, আমি কোনদিন হোটেলে থাকলাম, 70 টাকা করে রুম ভাড়া দিয়ে কোন রকম চললাম, 6 দিন থাকার পর 1,200 টাকা আমার খরচ করছি, খরচ করার পরে আমার আছে আপনার মনে হয় 7,000 টাকা কত টাকা ছিল আমার কাছে।
ওটা কি বিয়ে করেছিলেন মধ্যে?
না, এক সপ্তাহ পরে যেতে বলছে আমাকে।
ওকে এই এক সপ্তাহ আপনি কোন রকম হোটেলে
কাটাচ্ছি।
ওকে
পরে আমি ওদের বাড়িতে গেলাম, কিছু বাজার সদা নিয়ে গেলাম, মিসেস নিয়ে যাওয়ার পরে ওরা কি করছে, এখন তো আমার বয়স তো আমার ছোট, তখন আমার বয়স কিন্তু 18 বছর 12 হয়ে গেছে, তখন বলতেছে এখন তো এদের তো ছোট মানুষ তো কোর্টে উঠাবে না, তাহলে একটা কাজ করো, তাহলে কোর্টে অ্যাফিডেভিট একটা করে নিতে পারি। তো তাদের একটা পরিচিত উকিল ছিল, তো আমাকে একটা 100 টাকা না 50-75 টাকা একটা স্ট্যাম্প দেওয়া হয়েছিল, ওই স্ট্যাম্পে এভাবে আমি একটা সেক্স সিগনেচার করি, তো মেয়ে সিগনেচার করলো, আমি দিলাম সুজানা না মেয়ে দিল আপনার যে সিনে একটা জুই।
ওকে
দেওয়ার পরে সাদেশটা সই করার পর ওনারা পেপারটা নিয়ে যাওয়ার পর ওটা কোড এফিডেভিট করছে আর কি, কিন্তু আমাদের কাজে মসজিদের হুজুরতে বিয়ে পড়ানো হয়।
ওকে
পড়ানোর পরে যাক আমি চলে নিয়ে চলে আসি ওনার দাদার বাড়িতে, আসার পরে আমাদের রাত্রে ওখানে কাটাই, কাটানোর পরে 2-3 দিন থাকার পরে ঘোরাফেরা করার পরে বলতে চাই তুমি একটা কাজ করো, তুমি ওরে নিয়ে ঢাকা চলে যাও, একটা বাসা ভাড়া করে নিয়ে থাকো, তোমার বাবা মা মানে নিলে তারপর তোমার আসো।
ওকে
তো আমি ওরে নিয়ে ঢাকা চলে যাবো, কিন্তু আমার তো কোনো তেমন টাকা পয়সা হাতে নাই, একটা বাসা ভাড়া নিতে হবে, একটা হান্ডি পাতে নিতে হবে, এটা কিন্তু তারা সাপোর্ট করে নাই যে তোমরা এই টাকা কিছু নাও না, এটা বাসা ভাড়া করে থাকো, সবকিছু নতুন কিনতে হবে।
ওকে
তো আমার রাগ উঠে যায়, রাগ উঠে আমি ওরে নিয়ে ঢাকা আসি, ঢাকা আসার পর ওরে যে বাসা থাকতো ওই বাসা দিয়ে আমি আমার মামার পাশে আসি,
মানে বিয়ে শাদী কমপ্লিট করার পরে
মামার ওরে তিন
চার। কি করলেন তখন, কি করবেন, এগুলো কিচ্ছু কি ওরা জানতো না, মানে আপনার সম্পর্কে কিছু জানে আপনি কি করবেন বা কি করছেন তখন কিছুই জানেনি?
কিছু জানেনি,
বিয়ে দিয়ে দিল,
বিয়ে দিয়ে দিল, এটা আমার প্রথম বিয়ে, এটা আমার চাঁদপুরে আমার বাড়ি সবাই জানি ঘটনাটা।
ওকে ওকে
পরে আমি
এখানে ওদের পারিবারিক অবস্থা অনেকখানি দায়ী, দেখুন যাদের নিজের বাড়ি ঘর নেই, কোন রকম
গরিব ছিল,
প্রচুর দরিদ্র একটা মানুষ, এবং সেই দারিদ্রের কষাঘাতে যারা জর্জরিত তাদের আসলে এত সমাজ সংসার হিসাব করার সময় থাকে না, ছেলে পেয়েছে বিয়ে দিয়ে দিয়েছে। ওকে তারপর
পরে আমি ওরে নিয়ে নারায়ণগঞ্জ আসার পরে আমি কি করলাম, পরে একটা পাশে জায়গা রাখলাম, আমি তো কোনো গার্মেন্টসের চাকরি আমার দ্বারা হবে না, কারণ দাঁড়ায় থাকতো সারাক্ষণ খুব কষ্ট কষ্টকর বিষয় আর কি, কারণ আমার কারণে চাকরি করি নাই, আর আমি ওই জন্য ফ্যামিলি পোলাপা না, কষ্ট বড় হয়েছি বা নিজের কারণে আমি পারবো না। পরে দেওয়ার পরে গ্রামে চাকরি করে, তো পরে কদিন যাওয়ার পরে বেতন পায়, আমার হাতে টাকা দেয়, সেই টাকাগুলো আমি ভেঙে ফেলি, চলাফেরা করি, ছবি টুবি দেখি, রাস্তা আস্তে ঘুরি, রাতের বেলা মামার বাসায় এসে ঘুমাই আমি। পরে যাক ওর মামার কাছে আমি যাই আবার, পরে বললাম যে মামা আপনার কিছু আপনাকে হেল্প করেন, হেল্প করার পরে আমি একটা বাসা নিয়ে নিই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, বলে যে আমরা প্রত্যেকে হেল্প করো, আমার কাছে টাকা নেই, আমি দিলে 5,000 টাকা দিতে পারি। পরে ওর মামার কাছে আসি আমি বঙ্গবাজারে, আসার পর ওর মামা আমাকে ইসলামে দেয় আপনার 500 টাকা 5,000 টাকা দিয়ে দেয়। চিন্তা করলাম এটা দিয়ে কি হবে, ওর সাথে তো আমার রিলেশন ভালোই আছে, এটা কাজ করি ওখানে একটা আমি চাইনিজ সেট দেখি, তখন চাইনিজ সেটের খুব দাম ছিল, টাচ স্ক্রিন, মানে N70 সব প্রোগ্রাম ছিল আর কি ওগুলা। পরে ওর মামা যে বাসা থাকতো ওই বাসার ম্যানেজারের সেটটা আর কি, ওই সেটটা আমি কি করছি চুরি করে নিয়ে আসি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, নেশাপুর সেটটা নিয়ে আমি বিক্রি করে দিয়ে আমি ছোদা চলে যাই চট্টগ্রামে।
আচ্ছা আপনি কি যাওয়ার আগে এগুলো ফিক্সড করতেন যে আপনি কোথায় যাচ্ছেন বা কি করছেন?
না ফিক্স করতাম না,
আন্দাজে চলে যেতেন,
আন্দাজে আমি চট্টগ্রাম চলে গেছি।
ওকে
চট্টগ্রাম যাওয়ার পরে আমার ওখানে একটা ক্যাপ্টেন জামালে দোতলা আমি বিরিয়ানি, ওখানে চাকরি নেই, চাকরি নেওয়ার পর ওখানে আমি
কি বলে চাকরি নিতেন এইসব জায়গাতে? আপনি
চাকরি বলতাম যে তার নামে মানে ড্রেস আপ খুব ভালো ছিল, বলতাম যে আমি একজন স্টুডেন্ট, আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করে ভর্তিছি, তো বাবা মার সাথে রাগ করে আমি দেশ থেকে চলে আসছি, বাবা মাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু বলতাম আমি।
ওকে ওকে
তারপর আশ্রয় নিতাম, চাকরি নেওয়ার পরে আমি কোনদিন চলাফেরা করি, চলাফেরা করার পরে ওখানে ম্যানেজার আমাকে একটা গালি দেয়, বকা দেয় আর কি, খারাপ, আমার মাকে নিয়ে গালি দেয়, আমাকে থাপড় দিত, কিন্তু আমার মাকে নিয়ে গালি দেওয়ার পরে পরে আমি ওখান থেকে চলে আসি আবার তিন মাস পরে চলে আসার পরে আমি আবার।
আপনার ওয়াইফ কি হলো এদিকে?
এদিকে আমার ওয়াইফ চাকরি করতেছে, আর হচ্ছে চাকরি ছাড়া খুঁজবে তার কাছে আমার টাকা নেই, চাকরি করতেছে আমার মামার সাথে।
ওয়াইফকে না বলে আপনি চলে আসেন?
চলে আসি।
কোথায় রেখে এসেছিলেন?
নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জে,
জি।
ওখানে ও থেকে গার্মেন্টসে কাজ করতো?
জি।
ওকে।
পরে আমি সোজা চলে গেলাম নোয়াখালীতে। নোয়াখালীতে যাওয়ার পরে প্রায় ওখানে নোয়াখালী ক্যাপিচিল একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, ওখানে উঠি। উঠার পরে দু তিন তলায় আপনার আবাসিক, দুতলা আপনার চাইনিজ রেস্টুরেন্ট। পরে ওখানে আমি যাই। যাওয়ার পরে ওখানে একটা চাকরি নেওয়ার কথা ছিল, তখন আমার অনেক জ্বর হয়, টাইফয়েড জ্বর হয়। জ্বর হওয়ার পরে আমার মাকে ফোন দেয় আমাকে নিজের জন্য, কি আমাকে নেয় না বা কি আমার খোঁজ করে না। পরে আমার ছোট ভাই বলছে যে ভাই আমি আপনাকে দেখতে আসবো, তোমার ভাইও আসে নেই। পরে ওখানে চাকরি করার পরে বাবা আমার মানে অনেক আমার টাকা গুলা নিচ্ছি যে আমি কাজে লাগাতে পারি না, মানে সম্পূর্ণ যে অসুস্থতার পিছনে আমি ঢালতেছি। পরে মানিকে বলে আছে ঠিক আছে তুমি কি করবে, দেশে চলে যাবো? বলতে আমি দেশে যাবো না, আমাকে এক সপ্তাহ সময় দিয়ে আমি সুস্থ আমি চাকরি করবো। তখন থাকতেছি আমি মালিকের বাসায়,
ওকে,
নেশে থাকতেছি। ওখানে আমি মালদি কোর্টের সামনে আমি ওখানে যাই, চটপটির দোকান আছে, চটপটির দোকান আমি বৈশাখ মানে মা ফোন দিয়ে মাসে তারা আগারাই করি, আপনারা আমার নিয়ে যান না কেন বাড়িতে, আমি বাড়িতে যাবো না, মরে গেলাম আপনারা আমার খোঁজখবর নেবেন না। তো চটপটির দোকানটা দোকানদারের সামনে আমি কথা বলি আর কি এগুলা। তখন একটা মহিলা কি করছে ওখানে বসে আছে আর কি, ঠিক আছে, ওনার হাজব্যান্ড থাকে বাইরে, তো উনি ওনার জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে এখানে আসে আর কি। তো উনি ওনাদের পরিবারটা কিন্তু আমাদের পরিবারের মতো আর কি, কারণ ওনার হাজব্যান্ড থাকে বাইরে।
আচ্ছা।
পরে মানে ভালো পয়সা হলে তার হাজব্যান্ড প্রতি মাসে 1-1.5 লাখ টাকা কামায়, কাজ থাকে। পরে ওই মহিলাটা বললো আচ্ছা ঠিক আছে তোমার সমস্যাটা কি, দেশে যাবো না কেন? পরে বললো দেখেন আমি বাড়িতে বাস থেকে রাগ করে চলে আসছি, আমি মরে গেলো আমি দেশে যাবো না, জানো এদিকে অনেক মানুষ আছে আবার নিয়ে যায় মেরে ফেলে বা নিয়ে যায় মুক্তিপণ চায়, ঠিক আছে তুমি তখন বুঝো না ঠিক মতো দেশে চলে যাও। আমি বলছিলাম মরে গেলে যাবো না, কিন্তু আমরা নিয়ে যায় তাহলে আমি যদি নিয়ে যদি মেরে ফেলো আমি খুশি, তুমি এটা আমার তখন নিচ্ছ মনে হচ্ছে যেমন অনেক কষ্ট আছে জমা আছে সেই জন্য। তো পরে বলে যে তুমি কি কেন আসছো, যে বললাম যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটা বিয়ে হয়ে গেছে, বাড়ি থেকে আক্রমণ চলে আসছি।
মিথ্যা কথা
বললাম। আসলে তুমি কি করো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি।
ওকে।
কোন সাবজেক্ট? কমার্স থেকে। কোথায়? হাজীগঞ্জ আপনার মডেল কলেজ।
একদম তাজা মিথ্যা কথা অনেকগুলো। হ্যাঁ, তারপর
জি। পরে আসার পরে মেয়েটা আমার প্রতি, মহিলাটা আমার প্রতি অনেক দুর্বল হলো। এই আগে বলাটা ভালো যে আমি মানে স্টুডেন্ট খুব ভালো ছিলাম এমনি স্কুল লাইফে, তখন আমি ওদের যে ছোট ছোট বাচ্চা ওদেরকে খুব পড়াতে পারতাম মোটামুটি ভালো। তুমি একটা কাজ করো, আমার বাচ্চাকে তুমি পড়াবা, আমার বাড়িতে থাকবা, ঠিক আছে, আমি তোমাকে যেটা বলবো সেটা বলবা, কারণ আমার বাড়িতে অলরেডি মামলা চলতেছে আমার বাসুরের সাথে। তুমি বলবা যে আমি অমুক ম্যাজিস্ট্রেটের ছেলে, ঠিক আছে, আমার বাড়িতে রাখার জন্য, কারণ তুমি ওভাবে চলাফেরা করো। তো আচ্ছা ঠিক আছে আমি যাবো এতটুকু। তো আমি বলছি আমি আপনাকে কি বলে ডাকবো, তোমার যা খুশি তাই ডাকবো আমাকে। তো আমি এটা ডিপলি নিয়ে অনেক কিছু চিন্তা করলাম, চিন্তা করার পরে যা খুশি তাই ডাকবো, যাক আমি আপনাকে আন্টি ডাকি। পরে আমি ওনাদের বাড়িতে গেলাম, তখন আমার কাছে টাকা ছিল না, উনি কি করলো 2 কেজি আঙ্গুর, 2 কেজি আপেল, মানে পলটল কিনে বললো যে তুমি আমার মেহমান আসছো না, তোমার টাকা নেই, সবাই খারাপ ভাববে, আমার ফ্যামিলি তোমার খারাপ ভাববে, আমার মেয়েরা তোমার খারাপ ভাবে। তখন তার অলরেডি একটা মেয়ে আছে 14 বছরের, 15 বছরের অলরেডি মেয়েটা বিয়ে হয়ে গেছে, কেমন করে বিয়ে করছে কোনো মেয়ে, কিন্তু মহিলাটা কিন্তু অনেক ইয়াং, ঠিক আছে, ছোটবেলা বিয়েছে, তো তার মেয়েটার হচ্ছে ছোটবেলা বিয়ে হয়ে গেছে কেমন করে। পরে আমি ওদের বাড়িতে যাই চাট খেলে। বাড়িতে যাওয়ার পরে আমি ওর বাড়িতে থাকি, চলতেছি ফিরতেছি, কে হারুনগঞ্জ স্টেটের ছেলে মাইতি কোর্টের। তো সবাই বলে একটা মোটামুটি আমার চলাফেরা ছোটকাল থেকে স্মার্ট কিছু ছিল, এখনো মানে কেউ দেখলে বুঝতে পারবেন যে আমি এতটা খারাপ, আমার ভিতরে যে এতটা দাগ আছে, কোনো দাগ আছে আমার ভিতরে। আমার বাড়িতে যাওয়ার পরে ওর বাচ্চাদেরকে আমি পড়াই, প্রথম দিন দ্বিতীয় দিন পড়াই, তখন মহিলাকে আমার প্রতি দুর্বল করার জন্য তার বাচ্চাকে, ছোট একটা বাচ্চা ছিল ছেলে, তাকে খাওয়াই দিই, পুরো নেই চিপস কিনে দেই। তো মহিলা টাকা দিলে আমি টাকা নিতাম না, আমার লাগবে না, আমার প্রয়োজন আপনার কাছ থেকে নিয়ে যাবো। তো যে রেস্টুরেন্টে আমি মাইজ দিছিলাম না, এবং এক সপ্তাহ চলে যাওয়ার পর একটা রেস্টুরেন্টে ছিলাম আমি, যে তো ছেলেটা আমাদের জ্বর ছিল, ছেলেটা আমি কোনো ক্ষতি করিনি, কেন ক্ষতি নিয়েছে, ছেলেটা আমার অসুস্থ সময় আমাকে লেবু শরবত খাওয়াতো, ডাক্তার দেখাতো, মাথা পানি দিত, অনেক সেবা যত্ন করছে, সে ছেলেটাকে আমি ভুলতে পারি না, ছেলেটা দোস্ত করে দেখতে মন চায়, তো জায়গায় চলে যায়। পরে বললাম যে দোস্ত আমি খুব ভালো অবস্থান আছি, আমি আস মনে, পরে আমি তার সাথে দেখা করার জন্য চলে আসি। আমি বলছি আন্টি আমি ওই যে ছেলের সাথে দেখা করতে যাবো, আমার খুব ফ্রেন্ড, আমার খুব অনেক আদর যত্ন করছে, আমি তার সাথে দেখা করবো, উনি আমাকে 1,000 টাকা
দেয়।
এখন চিন্তা করলাম এখন যদি আমি টাকাগুলো নেই তাহলে কিন্তু ভবিষ্যতে আমি কিছু পাবো না ওনার কাছ থেকে। তো পরে আমি কি করলাম, যাক 1,000 টাকা নিয়ে হাতে করে নিয়ে আমি চলে গেলাম, রাত আমার 300 টাকা ভাড়া গেছে, আমি কি করলাম ওনার 1,000 টাকা দিয়ে দিলাম ওনার ভাইয়ের সামনে, ওনার ভাই বিদেশ থেকে আসছে। তো আমি টাকাগুলো ভাঙি নেই, আমি টাকাগুলো ওনার হাতে দেওয়ার পর ওনার ভাই বললো যে ছেলেটা তো অনেক ভালো, তুই রেখে দে, তোর কাজে লাগবে, কারণ আরেক দিক থেকে পরিচয় দিছে অস্ত্র বিপদ। তো তাদের বাড়িটা কিন্তু অনেক বড় বাড়ি ছিল, কারণ তার হাজব্যান্ড থাকে কাতারে, আর তার বাড়িটা পুরো সম্পূর্ণ টিনসেট দিয়ে বাউন্ডারি করা, নতুন বাড়ি করছে। তখন তার বাড়ির উপর হামলা আসে, তার বাসুররা মানে অত্যাচার করে অনেক।
বুঝতে পেরেছি।
অত্যাচার করবে তো আমাকে ছেলে হিসেবে রাখলো যে এটা হারিন্দার স্টেটের ছেলে, সে এখানে থাকবে, এখানে টিউশনে করবে আর সে কলেজে যাবে। তো অলরেডি 10টার সময় বের হয়ে যায়, ঘোরাঘুরা করি বিভিন্ন জায়গায়, যায় বসে থাকি, তারপর বিকেলবেলা চলে আসে। সব মনে করি আমি কলেজে যাই, বাসিভাবেই উনিও বুঝতে পারছে যে আমি হাজিগঞ্জে চলে গেছি কলেজে। পরে আমি এভাবে চলতে থাকে, চলতে থাকার পরে ওনার একটা পাশের ঘরে একটা বাসুরের মেয়ে আছে, নাম হল আপনার শিমু, ওর সাথে আমার কথাবার্তা হয় বা দুষ্টমি ফাজলামো হয় বা ভিন্ন রকম কথাবার্তা হয়। তো এভাবে চলতে থাকি বা আমি ওদের বাড়িতে ঢুকলে আমি নিষিদ্ধ দিকে মাথা দিয়ে ঢুকি, আর বাইরে মা নিষিদ্ধ দিকে মাথা দিয়ে,
মানে চরম ভদ্র সাজার চেষ্টা করছেন আপনি।
ঢুকার পরে যেন এখানে আমি যদি এখানে থাকতে চাই তাহলে আমার একটা আশ্রয়,
আপনি চাচ্ছেন না কোনোভাবে জায়গাটা নষ্ট হোক,
নষ্ট হোক এমনকি ভালো কিছু চাইছি আমি এখান থেকে, এখান থেকে মজার কাছে আমি বাড়ি চলে যেতে পারবো পাশেতেই।
ওকে,
পরে জায়গাটা আমি নষ্ট করি নাই। পরে যে মেয়েটার নাম হলো আপনার শিমু, ওই মেয়েটার সাথে আমার সাথে ফোনে মাঝে মধ্যে কথা হয়, পাশাপাশি ঘর তো।
কোন মেয়েটা?
ওনার ভাসুরের, মানে পাশের ঘরে ভাসুর আর কি, ভাসুরের মেয়ে।
পাশের ঘরে ভাসুরের মেয়ের সঙ্গে কথা হচ্ছে, যেই ভাসুরের সঙ্গে তার সমস্যা আছে?
না না, পাশের একটা ভাসুর আর কি,
অন্যজনের সঙ্গে সমস্যা। আচ্ছা ঠিক আছে। তারপর
তো ওই মেয়ের সাথে কথাবার্তা হয়, এরকম ফাইজলামে হয়, আমি জানি মেয়েটা কয়েকটা ছেলের সাথে রিলেশন আছে, কথা বলে ফাইজলামে করে আর কি, কিন্তু মেয়েটা খারাপ না, ভালো আর কি, ছেলেদেরকে ভাঙায় খায় আর কি। পরে এখন আমার সাথে কথাবার্তা বলার পর আমার সাথে লজ্জা কথা বলে না, কারণ আমি একজন স্টুডেন্ট আর এদিকে বাচ্চাদের টিচার, আমি কথাবার্তা বলি তো তেমন লজ্জা কথা বলে না আমার সাথে। তো বাসায় আসে কথা বলে, স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছে বাসিটে। তো এভাবে আসা যাওয়া করতে 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 আমি আবার কি করে ডিভিডি কিনে নিয়ে আসে, বক্স কিনে নিয়ে আসি, কারণ মাঝে মধ্যে ক্যাসেট এনে দেখি। এভাবে তো তারাও ছবি দেখতে আসে, ফাজলামি করি, দুষ্টামি করি, আসে একসময় তাকে অফার করি যে আমি তোমার সত্যি ভালোবাসি। তাকে রাত্রে 12টার সময় আমি ডাক দিয়ে নিয়ে আসি বিল্ডিং এর পিছনে।
বিরতি ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আরো একবার আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা আজকে সোহেলের জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে শুনছি, এবং পরিবারের কাছে যেই ছেলের স্কুলিং হয়নি, আদর্শের জায়গা থেকে, ভ্যালুসের জায়গা থেকে যে কোনো কিছু শেখেনি, এ সময়টাতে পরিবারই হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান নিজের চরিত্র গঠনের জন্য। সেই জিনিসটি যখন সে পায়নি, তার দ্বারা ভালো কিছু হওয়া সম্ভব নয়, সেটা আমরা কিছুটা হলেও আজ করতে পারি। কিন্তু শেখার মতো বিষয় হচ্ছে যে সোহেলকে যদি আপনি না বানাতে চান আপনার চারপাশের মানুষের মধ্যে কেউ একজনকে, তাহলে কি ধরনের পরিবেশ দিতে হবে সেটা আপনি আজকের এই জেবিএস থেকে শিখতে পারবেন। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2। আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা তারা গড়বে। প্রিয় শ্রোতা, সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু আপনার সঙ্গে রয়েছে। আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সোহেল তার জীবনের অপরাধগুলো স্বীকার করছে। একজন অপরাধীকে ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে একজন শক্তিশালী অপরাধী হতে আমরা দেখছি, সেই ব্যাকগ্রাউন্ডের পর্যায়ে আমরা ছিলাম। আমরা ধীরে ধীরে সোহেলের আর বাকি ঘটনাগুলোর দিকে যেতে চাই। তবে তার আগে বলছি, তাকে দেখার জন্য হোক, তার সঙ্গে যোগাযোগ করার জন্য হোক, কোনো কমেন্টস করার জন্য হোক, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে সোহেল, আপনার কাছ থেকে ফিরি। আপনি যেখানে ছিলেন, যে এক ধরনের আস্থার জায়গা তৈরি করেছেন আপনি ওই পরিবারে, এবং একই সাথে তারই ভাসুর, তার মেয়ের সাথে আপনি এক ধরনের সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। মেয়েটার নাম যেন কি ছিল?
শিমু।
শিমু, আপনি তো তখন বিবাহিত, এবং আপনার প্রথম স্ত্রীর সাথে আপনার তখন কোনো ডিভোর্স হয়নি, এবং আপনি কোনো খোঁজ খবর নেন না তার। ওকে, তারপর
পরে সিমুর সাথে কথাবার্তা বলার পরে তাকে একদিন রাতে 12টার সময় ডাক দিই যে তুমি আমার সাথে দেখা করতে পারবা, হ্যাঁ আসবো আমি। পরে সিমুকে বিলিং এর পিছনে ডাক দেওয়া আসার পরে তো সিমু আসে। পরে সিমুকে বললাম যে সত্যি আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি কি অ্যাকসেপ্ট করবা? পরে বললো যে ভেবে দেখি, তুমি জানো আমি ছেলেদের সাথে দুষ্টামি করি, আমি জানি কিন্তু তুমি ছেলেদের সাথে রিয়েল লাভ করো না। পরে বলার পরে আচ্ছা ঠিক আছে জানাবো। পরে তাকে আমি ওই দিন একটা কিস করি, কিস করার পাশে চলে যায়। চলে যাওয়ার পরে লাস্টে আমি ওকে তখন একটা বাজে এসে আপনার যে আন্টির বাসায় আমি থাকি না, ও আন্টির বাসায় সামনে রুমে এসে আমি ঘুমাই থাকি। ঘুমাই থাকার পরে রাত্রে আপনার প্রায় 2টার সময় আমি ঘুমাই পড়ি। পরে কিন্তু আমি রাতে 3:45 সময় আমি খুব ভয় পাই, মানে এতটা ভয় পাই যে আমি চিৎকার মারি উঠে আর কি, মানে মা বাবাকে চিৎকার মারি উঠার পরে পুরো আন্টি চলে আসে। তখন কিন্তু বলে রাখাটা ভালো, আন্টির কোনো বড় কোনো ছেলে মেয়ে নাই, শুধু একটা ছেলে আছে আমার চেয়ে ছোট, সে মাদ্রাসায় পড়ে, আর বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে। কিন্তু উনি কিন্তু তখন আপনার বয়স চলতেছে মনে হয় 30 বছর চলে, 30-31 বছর আর কি আন্টিটা বয়স। সে আমাকে কোন চোখে দেখতে জানতাম না, আমার সত্য কথা আমি জানতাম না। তিনি একটা কথা বলছিল, তুমি আমাকে যা খুশি তাই রাখতে পারো। আমি সে কথাটা মাথায় রাখলাম আর কি। পরে আমি তাকে আন্টি ডাকতাম, খালামণি ডাকতাম বা খালামা ডাকতাম। তো পরে আমি ওদিন রাত্রে আমি ভয় পাই, অনেক ভয় পাই। ভয় পাওয়ার পরে উনি চলে আসে আমার কাছে, অলরেডি আমার পাশে এসে মাথা হাত বুলাই দিতে দিতে খুব ভয় পাইছি আমি, কান্না করতেছি আমি, মানে আমার হাতটা তখন ঠান্ডা হয়ে আসছে কারণ আমি কখনো এরকম ভয় পাইনি। তখন আমি উনি আমার পাশে শুয়ে পড়ে, শুয়ে পড়ার পর মাথা হাত বুলাই দিতেছে। তখন উনি রাত্রে ওনার আমি জড়ায় ধরছি, জড়ায় ধরার পরে উনি আমার মা কোপালে কিস করছে, তুমি ঘুমাও সমস্যা নেই। কিস করার পরে উনিকে পজিটিভ
ওকে 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 আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য স্টোরি, আই থিঙ্ক কিছু একটা হয়েছে যেটা অনৈতিক ব্যাপার ছিল এখানে, রাইট? ওকে স্টান, আমি এটা এক্সপ্লোর করতে চাচ্ছি না, ফাইন।
তারপরে যাক, মানে অনেক কিছু হয়েছিল বা অনেক কিছু আবার হয়নি। পরের দিন সকালবেলা উনি আমার সাথে দেখা দিচ্ছে না, আমি ওর সাথে দেখা দিচ্ছে না কারণ লজ্জায়, কারণ আমি ওনাকে আনকি ডাকি। পরে আমি ব্যাগিনে সকালবেলা আমি সকালবেলা চলে যাই, 10টার সময় চলে যাওয়ার পর আমি বিকাল 4টার সময় আসি। উনি টেবিলে ভাত রাখলো, আমি খাওয়া দাওয়া করার পরে আমি ঘোরাঘুরা করে আসা চাটা খাইয়া দোকান থেকে আমি রাত্রে 9টার সময় চলে আসি তাড়াতাড়ি। আজকে আসার পর আমি শুয়ে থাকি, তো রাতে 12টার সময় আমি নিজে ইচ্ছা করতে পারবে নিজে একটা মানে আলোড়ন সৃষ্টি করি আর কি বাসার ভিতরে, যে আমি কি দেখছি, চিল্লাফাল্লা করতেছি। তো উনি আসছে, আসার পরে ওদিন ওনার সাথে আমার সাথে ফিজিক্যাল রিলেশনটা হয় আর কি। ঝড়া দৌড়ি কেমন জানি আপনার ওনার বলতেছে তোমার যা খুশি থাকো না, তোর সাথে আমার সাথে ফিজিক্যাল 2-3 বার হয়ে থাকে প্রতিদিন। এখন আমি সিমুর প্রতি, সিমুকে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, এখন সিমু আমাকে খুব জ্বালাচ্ছে আর কি, সিমুর প্রতি এতটা ইন্টারেস্ট এখন আমার নাই, এখন ওইদিকে বেশি কাজ করতেছে আমার। পরে সিমু বলতেছে ঠিক আছে, তুমি যেন আমাকে ভালোবাসো, তোমার স্বপ্ন দেখাচ্ছি কি লেগে আমার সব রিলেশন ছেড়ে দিয়েছি, সিম ভেঙে ফেলাইছি, তো তুমি যদি আমাকে ভালোবাসো তুমি আমি কি করতে পারবা, তুমি যা বলবো তাই দেখে। কিন্তু পরে বলে আছে ঠিক আছে তুমি যা কো তাই, তোমার সাথে আমি কোনো ভালো দিতে পারবো না, আমি তোমাকে টাচ করবো, কোনো এটা হয় না, তবে না হলে চলে যাও সমস্যা নেই। পরে বলতে আছে ঠিক আছে রাজি আছে। পরে বলে যাচ্ছে ঠিক আছে মার কসম তুমি আমাকে বিয়ে করবা, আমি কাজটা ঠিক আছে মার কসম আমি তোমাকে বিয়ে করবো।
পরে আমি যেটা বুঝি যে কোনো যে কোনো ভাবেই হোক না কেন আপনি তার সাথে এই ধরনের শারীরিক অনৈতিক সম্পর্ক আদায় করে নিয়েছেন, সিমুর সাথে করেছেন, যে মহিলা আপনাকে আশ্রয় দিল সে মহিলার এক ধরনের সম্মতি ছিল আপনার সাথে অনৈতিক কাজ করার, তার সঙ্গে আপনি করেছেন, তার হাজবেন্ড বিদেশে থাকতো। এবং তারপরে আরেকটা যেটা আপনি বললেন যে আপনার স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, সেখানেও আপনি একটা অনৈতিক ব্যবহার করেছেন কারণ আপনি জানেন যে মানুষটার ভরণ পোষণ আপনি দিতে পারবেন না, 3-4 মাস কোনো খোঁজ খবর নেই, আপনি তাকে ফেলে রেখে অন্য একটা বিদেশ বিভাগে পড়ে আছেন, যোগাযোগ করেন না, বুঝতে পারছি, পুরোপুরি স্পয়েল হয়ে যাওয়া যেটাকে বলে। হ্যাঁ, তারপর
পরে যাক ওই সিমুর সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক হয়, পরে এখন মোটামুটি দেখি সিমু মোটামুটি আমার সাথে সিমুর সাথে সেম মিলে, কিন্তু ওই মহিলার সাথে আমার সাথে মিলে না, কারণ বয়স অনেক ছোট আমি, অনেক জুনিয়র। পরে সিমুর সাথে হওয়ার পরে সিমুর প্রতি একটা বিষয়ে একটা আকৃষ্ট হয়ে যায়, আমি তো মহিলা বুঝতে পারছে যে সিমুর সাথে আমার সাথে কোন একটা রিলেশন আছে, তো মহিলা সিমুর সাথে আমার সাথে কথা বলে দিল না, সিমুরে বকা ধকা দিত, দ্বিতীয় বাড়ির থেকে আসলে তো আমাকে আবার খুব করা দিত যে তুমি ওইদিকে যাইবা না, তোমার যা কিছু প্রয়োজন, তোমার টাকা পয়সা যা কিছু প্রয়োজন সব আমার কাছ থেকে নিবা, মানে উনি আমাকে দৈনিক 500 টাকা বেড়ে দিত ভাঙার জন্য। এখন মহিলার সাথে কাছ থেকে যেতে আমাকে একটা কিছু করতে হবে, পরে একদিন দিনের বেলা ওদের পুষ্কনি ফিসে আর কি, পুষ্কনি সাজ দিতেছে মানে মাছ ধরবে, ওই জন্য সবাই ওখানে মাছ ধরতেছে, আমি কি করলাম একটা ভিডিও করলাম, আমার সাথে করতেছি ভিডিও করছি, ভিডিও করার পরে
ওটা উনি জানতো
না, জানতো না। করার পরে আমি পরে বলছি যে দুদিন পর বলছি যে আপনার ভিডিও আমি করছি, ধারণ করছি দেখো, তুমি বলছো যে ভালোই লাগতেছে, উনি বলতেছে ভালো লাগার পরে বলতেছে ডিলিট করে দাও, আমি ডিলিট করবো না, এটা আমি কপি করে রাখছি, কোনটা ডিলিট করবেন, উনি মেমোরি নিয়ে গেছে, কোনটা ডিলিট করবেন আপনি, এটা কপি করে একটা মেমোরি রাখছি, কপি করে রাখছি আমি। পরে বলে তুমি কি চাও, আমি সিমির বিয়ে করবো, ডাইরেক্ট স্টেট বা প্রাউড লেভেলে বললাম যে সিমির বিয়ে করবো, আপনি বিয়ে দিবেন করাবেন আপনি, অসম্ভব,
মানে আপনি এখন ব্ল্যাকমেইল করছেন,
ব্ল্যাকমেইল করছি। পরে আমি কি করলাম, পরে বললাম সিমুরে বিয়ে করতে হলো আমার টাকা প্রয়োজন, তো ওভারে সবাই আমাকে বিশ্বাস করে, তো ওনার সাথে যে মহিলার সাথে ভালো সম্পর্ক ছিল ওই মহিলার আমি সব বলে দিছি।
আমি ঠিক বুঝতে পারিনি, কাকে বলেছেন?
যে মহিলার কাছে আমি ছিলাম, মহিলা তো আমাকে এখন কোনো দিকে যেতে দিচ্ছে না, সেবার সাথে কথা বলতে দিচ্ছে না। আমার মৌলিক ব্যবহার তোমার দেওয়া দরকার সবকিছু, আমার থেকে নিবে টাকা দরকার, আমার কাছ থেকে নিবে ঘুষি দরকার, আমার কাছ থেকে।
কিন্তু আপনি এই যে ভিডিওটা করলেন, ঠিক আছে, ভিডিওটা গোপন ভিডিও করেছেন, করার পরে আপনি ওই যে মহিলার সাথে কাজটা করেছেন সেই মহিলাকে দেখিয়ে ব্ল্যাকমেইল করছেন যে আপনি শিমুকে বিয়ে করতে চান এবং আপনার টাকা পয়সাও লাগবে, তাই তো? তখন মহিলা এটা বলছে এটা অসম্ভব, তাই তো? তারপরে আপনি এই ঘটনাটা কোন একটা মহিলাকে বলেছেন,
ওনার সাথে যে মহিলার সাথে ভালো রিলেশন আর কি,
সেটা কে ছিল আর কি?
সেটা ছিল ওনার জাল,
যা
পাশের ঘরের জাল আর কি।
ওনার সাথে ভালো সম্পর্ক ছিল, ওনাকে গিয়ে আপনি ঘটনাটা পুরোপুরি
আমি জানি যতটুকু ওনার সাথে যতটুকু চলে আসছি আমি ওনাদের সাথে, তো ওই মহিলা যদি হাজারের ক্ষতি হয়ে যায় উনি মুখ খুলে মানে যাবেন, এই মহিলার কখনো ক্ষতি চাইবে না।
আচ্ছা, এই মহিলার কখনো ক্ষতি চাইবে না, মানে যেই মহিলা আন্টির বাড়িতে আপনি যেখানে আছেন তার কোনো ক্ষতি চাইবে না?
চাইবে না কখনো না।
ওখানে কেন বলেছেন?
ওখানে বলেছি যে দেখেন আপনি এগুলা করছি, ওনার সাথে আমার সাথে আগে রং নম্বর সম্পর্ক ছিল, উনি আমার সাথে এইগুলো করছে, আমাকে বাড়ি থেকে বাইর করে আনছে, এখন বলেন আমাকে কি করবে, আমার টাকা দরকার। তুমি বললো যে হ্যাঁ আমি আবির এগুলো দেখছি, আপনার তো এতটা খারাপ আমি জানতাম না, আমি মিথ্যা কথা বলছি। বলার পরে আমি এটা বলছি যে ওনার সাথে আমার সাথে আগে রং নম্বর কথাবার্তা বলতাম, তো মহিলা কিন্তু অবশ্য রং নম্বর কথা বলার আগে ওই সবটা সুযোগটা কাজে দেবে, রং নম্বর কথা উনি বিশ্বাস করছে, বিশ্বকর্মা মহিলাকে বলছে মনে বলার পরে কি করে দেখ আমি নগদ ক্যাশ টাকা দরকার আমার, তো উনি একটা চেন আর দুইটা ঢোল যে মহিলাকে বলছি ওই মহিলাটা ওনার গুলা দিয়ে দিছে, তুমি তাহলে নিয়ে যাও ওনার কাছ থেকে আমি পরে নিব। আর এর আগে ওনার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম
আন্টির কাছ থেকে।
হ্যাঁ, নেওয়ার পরে আমি সব মিলিয়ে আপনার মনে হয় 60-70,000 টাকা নিয়ে আমি সোজা চলে যাই মাছ দিতে।
মাছ দিতে কেন গেলাম?
এখান থেকে টাকা পয়সা নিয়ে চলে গেলে তো আমাকে বাড়িতে থাকতে পারবো না, যদি উনি যদি আমাকে মারে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা SMS পোলের মুখোমুখি করতে চাই। আপনারা বুঝতেই পারছেন যে স্টোরি ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে। আপনারা কি চান স্টোরিটা কন্টিনিউ হোক এবং একই সাথে ও যা বলছে সেটাকে আপনারা কতটুকু বিলিভ করেন, সেই জায়গাটিতে আমরা ফেলে দিতে চাই এখনকার SMS পোলে। খুব স্বল্প সময়ের জন্য SMS পোল, 5-7 মিনিটের মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দিব। যারা এই মুহূর্তে ABC রেডিও শুনছেন এবং যারা চান পুরো অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে উন্মোচিত হোক, তাহলে তারা লিখবেন ভোট দেবেন ইয়েস বলে, আর যারা চান না তারা অপোজিট, তারা লিখবেন নো বলে। SMS করার মানে ভোট করার নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনে গিয়ে প্রথমে লিখবেন ABC, আমাদের স্টেশনের নাম ABC, স্পেস আপনার ভোট ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নাম্বারে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC, স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নাম্বারে। SMS পোল খুবই গুরুত্বপূর্ণ, একটা SMS এর জন্য অনেক সময় স্টোরি ড্রপ হয়ে যেতে পারে, যদিও এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, আমরা অনেক সময় গিয়ে দেখেছি একেবারে টাইটাই হয়ে গিয়েছে। হ্যাঁ, ড্রপ হতে গিয়েও হয় না অনেক সময়। তো আজকের স্টোরিটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতেই পাচ্ছেন কিছুটা একটু অফসাইডের স্টোরি এবং কিছুটা না নেওয়ার মতো আলটিমেটলি। অবশ্যই অবৈধ শারীরিক সম্পর্ক এখানে অনেক বেশি জড়িত, যেটা একটা ছেলেকে অনেক বেশি স্পয়ল করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, সে অকপটে স্বীকার করছে। আমাদের সত্য জানতে হলে এগুলো হজম করতে হবে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব কত পার্সেন্টেজ ইয়েস বলেছে এবং কত পার্সেন্টেজ নো। একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। আমরা 5-7 মিনিটসের মধ্যে আপনাদেরকে রেজাল্ট জানাবো, ওয়েট করছি, আপনি দ্রুত ভোট করুন। হ্যাঁ বলুন, আপনি মাছ দিতে চলে গেলেন, তারপর
মাছ দিতে যাওয়ার পরে উনি বলতেছে যে তোমার মুখে নাম দিছে আমি রানা, তো বলে যে রানা তুই যাইছিস না, তোমাকে ফেলে যাইছিস আমার নিয়ে যা।
কে বলছে এটা?
ওই যে আন্টিটা বলছে যার সাথে আমার সাথে ফিজিক্যাল রিলেশনে যাবে তুমি থাকো। পরে আমার তোমার প্রতি একটা মায়া হয়ে গেছে, কেমন জানি থাকতে থাকতে তো 6 মাস,
কতদিন ছিলেন? 6 মাস।
6 মাস মায়া হয়ে গেছে। পরে আমি বললো যে তুই আমার সাথে একটাবার দেখা কর, দেখা করার পরে আমি আর কিছু চাই না, শুধু তোর একমাত্র দেখবো তুই আমার দেখেছে আমি খুব অসুস্থ, তোর ওর মেয়ে বলে যে আমার কি খাইছে, আমি তখন আমি থাকতে পাইনি, টাকাগুলো জিনিসগুলো আমি বাড়িতে চলে আসি।
আবার
রাত্রে বেলা চলে আসি, আপনার 11টার সময় চলে আসি। আসার পরে এখন যে আন্ট্রি আমি এগুলো বলছি না দেখালাম না, ও আন্ট্রির হাজবেন্ড কিন্তু কিছু জানে না।
ওকে,
পরে উনি কি করছে যে আন্টির বাসায় আমি থাকলাম, ওই আন্টি কি করছে আপনার আপনার চাট খিলের যে পোলাপান আছে, মানে সব পোলাপান আমার বন্ধু বান্ধব যে এলাকা আমি বন্ধু বান্ধব পাতেছি টাকা দিয়ে, ঠিক আছে, ও বন্ধু বান্ধবদেরকে ভাড়া করে নিয়ে আসছে আমাকে মেরে ফেলার জন্য। কারণ মেরে ফেলার উনি বলছে যে রিয়াদ তুই তো আগে সুন্দর বন্ধু, ও তো আমার খারাপ কিছু আমি ঘোষণা করতে খারাপ কিছু ভিডিও করছে, এগুলো ইন্টারনেটে ছেড়ে দিবো, আমার কাছে ব্ল্যাকমেল করছে টাকা চাই।
মানে যে আন্টি আর বাসায় আপনি ছিলেন সেই আন্টি আপনাকে এখন ট্র্যাপে ফেলছে, তাই তো?
জি।
ওকে,
ঠিক আছে। তো ও কি করলো কি, ওরা তো বড় সাহস, খুব ভালো ছিল মনে করতাম, সেই টাকা চাই কি জন্য। পরে বলতেছে তুই বাবা দিয়ে আমার উপকার করবি, তো ওরা কি করছে আপনার 2 চিনজি মানুষ নিয়ে চলে আসে,
2 চিনজি
নিয়ে
CNG। ওকে,
12 জন মানুষ আসার পরে বলতেছে কি হয়েছে, চাটকিল বাজারে ডাকাতি হয়েছে স্বর্ণের দোকানে, এটার সাথে শুলে জড়িত আছে, আমাকে খোঁজ করার জন্য, এটা কারো বলতে বলেনি। পরে উনি কি মনে করে আবার কি করছে আমার লুকে ফেলেছে, ওই মহিলাটাই,
ওই মহিলাই আবার
লুকে ফেলেছে, যেটা
ধরিয়ে দিতে গিয়েও দেয়নি। ওকে,
লুকে ফেলানোর পরে বলতে উনি বললো যে দেখ তুই একটা মায়ের সন্তান, তো মায়ের বুক খেলা করার দরকার নাই। ও আবার রিয়াদের বললো যে ওর জানে মারবি না, ওর হাত পা ভাঙ্গা এতটুকি দিয়ে রাস্তা পালা দিয়ে চলে গেছে, লাগবো না। কারণ চিন্তা করছে ওনার এখানে স্বামী সংসার সন্তান মেয়ে আছে, ওনার ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে। সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে, জীবন লাইফ বাদ হয়ে যাবে, সে কাজটা করতে বাধ্য। সে আবার কি মায়া পড়ে সে বলতেছে যাকে আমার ক্ষতি ক্ষতি করে লাভ নেই। তো উনি কি করছে যে পাশ যে আন্টির কাছে বললাম আমি এগুলা, যে আন্টির আমি ভিডিও গুলো দেখালাম, ও আন্টি কি করছে আন্টির বাসা নিয়ে রাখছে আমাকে, ওনাদের মাঝখান দিয়ে রাখছে, ওনাদের পুরা বাড়ি তন্ন করার পায়নি, ভোরবেলা আমাকে তারা পার করে দিচ্ছে আমাকে সিঞ্জি দিয়া। আমি চাট খেলে চলে আপনার চাট খেলে থেকে আমি চৌমড়ি চৌরাস্তা, চৌমড়ি চৌরাস্তা থেকে আমি মাছ দিয়ে চলে আসি। আসার পরে দুদিন শিমুকে পরে বসে আমাকে ফোন দেয় আপনি আবার বাড়িতে আসেন না কেন, আসি না আমার ইচ্ছা, আমি আসি না, ওনার সাথে ঝগড়া হয়েছে, তুই কি আমাকে বিয়ে করবি? হ্যাঁ করবো, চলে আসতে পারবি, আসবি রাত্রে বেলা চলে আসে
এই মেয়েটা।
হ্যাঁ শিমু,
মাই গুডনেস।
পরে চলে আসার পরে ওর সাথে আমি ওদিন আমাদের আর বিয়ে হয় না। পরে রাত্রেবেলা আমরা এক চিনজি ড্রাইভারকে মানে ধর্মস্থায় ভাই বললাম আশ্রয় নেই আর কি, তো উনি বললো যে এরা আমার আত্মীয়। আশ্রয় নেওয়ার পরে পরে বললো যে তোমরা কি হো, আমরা বললাম যে আমরা স্বামী স্ত্রী বিয়ে করছি, বাসার থেকে পালিয়ে চলে আসছি আমরা, বাবা মানে না, তো আমাদের ওদিন একসাথে থাকতে দেয়। তো ওদিন সময় সাথে আমার সাথে আবার ফিজিক্যালি রিলেশন হয়। পরের দিন সকালবেলা ওনার একটা আমি যে লোককে ধর্মস্থায় ভাই ডাকলাম উনি কিন্তু দেখতে আমাদের বাচ্চাটা সমান আর কি, ওনার একটা মেয়ে আছে অনেক সুন্দর। পরে উনি বলতেছে যে ছেলেটাকে বললো যে কি ছেলে কি মেয়ে মেয়ে আনছে, তাহলে আমার আমার ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে, ঠিক আছে এরকম একটা ছেলে ছিল, আমার মেয়েটাকে আমি দিয়ে দেবো। পরে যাক উনি মেয়েকে খবর দিল, ওনার মেয়েকে খবর দিল, ওনার মেয়ে আসে নাই, পরীক্ষা ছিল। পরের দিন আমাকে দেখে ম্যাচ দিয়ে কোটে নিয়ে আমাদের কোটে অপারেট করে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর আমরা দিন থাকি ওই বাড়িতে, আমরা প্রায় মাসখানেক থাকি, কারণ আমাদের টাকা পয়সা আছে এগুলো নষ্ট করে ড্রেস বা ড্রেস বানাই দেওয়ার পরে টাকা পয়সা পড়ে যাওয়ার পর ওর নানু আমাদেরকে দেখতে চাইছে, ওর নানু শিমুর নানু দেখতে চাইছে জামাইটা কেমন। তো আমরা গেলাম ওই বাড়িতে, যাওয়ার পর আমি চিন্তা করছি ওই বাড়ি থেকে রাইখে আসবো শিমুরে, আমি টাকা পয়সা নেই, কোনো কাজ কাম নাই।
শিমুর বাবা কি করতো?
শিমুর বাবা আপনার দাদার গৃহস্থী করতো, খেয়ে কৃষি কাজ করতো, তার বাইকটা থাকতো সৈদি।
আচ্ছা, শিমু কি পড়াশোনা করতো?
শিমু কি তখন ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করছে।
আচ্ছা, তারপর?
পরে যাক আমি ওর নানু আমাদেরকে দেখতে চাইছে, দেখতে যাওয়ার পর ওর নানুর বাড়িতে আমি দিয়ে আসি ওকে। দিয়ে আসার পর এদিকটা আমি ওকে আনি না, বলতেছি তোমাকে আমাকে নিয়ে যাও, আমার ভালো লাগে না বাসা ভাড়া করো, আমি বাসা ভাড়া করো, আমার কাছে টাকা নেই তো, কিন্তু আমার কাছে তখন 8,000 টাকা ছিল, টাকা নেই তো। তো বলতেছে টাকা না নিলে আমি টাকা কিছু মিনেজ করে তুমি বাসা নিবে, আমি বাসা নিবো। তখন আমি একটা চাকরি নিয়েছিলাম আপনার নোয়াখালী বেগমগঞ্জে, কমরানি চাকরি পড়ে, তখন আমার ছেলে দিতে 6,300। চিন্তা করলাম এত টাকা নষ্ট করে 6,300 টাকা আমি কি করবো,
আমার ফার্স্ট ওয়াইফের সাথে কোনো যোগাযোগ নাই।
তো আচ্ছা ঠিক আছে, তো ওর কাছ থেকে আমি আরো 6,000 টাকা এনে বাসা ভাড়া করার কথা বললাম, আমি কি করছি ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কথা বলি না। তো এদিক থেকে নানু আবার গালাগালি দিচ্ছে, দুই মাস তিন মাস যাওয়ার পর গালাগালি দিতে মেয়ের নাতির নেস না কেন, হ্যান ত্যান বিভিন্ন রকম। আমার রাগ উঠে গেছে, রাগ ওঠার পর আমি ওর নাতির সাথে কোনো কথাবার্তা বলি না, এমনি মাঝে মধ্যে যাই দেখে আসি।
এই সময়টাতে আপনার বাড়ির খোঁজ খবর করেনি ওরা?
না,
কোনো খোঁজ খবর করেনি,
খবর করেনি। ওই যে জানেই তো আপনার ম্যাজিস্ট্রেটের ছেলে, এই জন্য খোঁজ খবর করেনি। তো ওর মা বাবা শুনে তারা চুপ করে রয়েছে, কারণ ওনারা জানলে আবার সমস্যা আছে, সবাই চুপ করে রয়েছে, এখন কে কারোর কাছে ধরা যায় না। কারণ ম্যাজিস্ট্রেট ছেলে আমি এখন যদি মহিলা বলে যে ম্যাজিস্ট্রেট ছিল না, তার মহিলা তাহলে মাইর খাবে,
মহিলা নিজেও ফেসে যাবে,
ফেসে যাবে, এই জন্য কেউ কিছু বলেনি। পরে আমি ওর সাথে আমার সাথে এরকম ভাবে টাকা পয়সা নিয়ে চলতেছে, তুমি টাকা কিছু আনো, 20,000 টাকা আনো, আমি একটা বাসা ভাড়া করে একসাথে দুজনটা থাকি, ওরা টাকা আনবে না, টাকা নাই সম্পর্ক নাই, তোমার তুমি থাকা মনে আমি থাকি। তারপর ঝগড়া হতে পারে অনেক কিছু হওয়ার পর আমি কাবিনের কাগজটা ছিঁড়ে পেলে, কোর্টের এফিডেভিট কাগজটা আর কি ছিঁড়ে পেলার পর আমার কাছে ওর কাছে কোনো ডকুমেন্ট নেই আর। পরে তখন ও বলতেছে তাহলে এরকম না করে তুমি গলার ওষুধে মরতে পারো না, আমার বলে রাখি শিমু। বলার পরে আমি তো খারাপ লাগে, কষ্ট হওয়ার পরে আমি আমি কি করছি ওই যে বাড়িতে থাকি আমি ধর্মস্থ ভাই ডাকার করবো, তখন তারা আমি বাপ ডাকে, বাবা ডাকি, কারণ বাবা ছাড়া থাকা যাবে না, কোনো সমস্যা আছে এলাকায়। বাবা ডাকার পর ওনার একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে মেয়ে আমার ভাই ভাই করে ডাকে, নাম হলো নিপু, অনেক সুন্দর মেয়েটা, তো তার বাবা চিনি চালায়, মেয়েটা তখন ক্লাস পড়ে আপনার 9 পড়ে। ওই মেয়ের সাথে এইভাবে কথাবার্তা হওয়ার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে আমার সাথে রিলেশন নাই, আমি কাগজটা ছিঁড়ে ফেলছি, কথা বুঝছেন, আমার বাবা মা ওকে মেনে নেবে না, তাহলে কি করবা, আমি চলে যাবো একদিকে। তো বললো তুমি চলে যাবা, দরকার কি, তুমি আমাদের বাড়িতে থাকো, ছেলে হিসেবে তুমি একটা চাকরি বাকি করো, যদি তুমি বিয়ে করতে চাও আমার মেয়ের তোমার দিয়ে দেবো, সমস্যা নেই, তুমি যদি ভালো হওয়াকে। তো মেয়ের সামনে
সিএনজি চালক,
হ্যাঁ
ওকে।
পরে উনি বিদেশে ছিল, তো
কি এত সস্তা নাকি, মানে আমি ঠিক জানি না, এটা বাংলাদেশে এরকম জায়গাতে ছেলের কি এত অভাব পড়েছে, মানে কন্যা দায়গ্রস্ত পিতা বলে একটা ব্যাপার আছে। ওকে, আমরা একটু বড়ই প্রিয় শ্রোতা এস এম এস পোলের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেব। ইফ ইউ ওয়ান্ট টু লিসেন দিস আনটোল্ড স্টোরি দেন ইউ হ্যাভ টু ভোট ইয়েস, যদি মনে করেন যে না শুনবেন না দেন নো। আমরা ওয়েট করছি, এস এম এস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি স্পেস ইয়েস অথবা নো, তারপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। হ্যাঁ বলুন, তারপর?
পরে উনি বলতেছে তোমার অ্যাড্রেসটা দাও। পরে আমি অ্যাড্রেস দেয় না দেওয়ার পরে উনি কি করছে আমি দেখেন, যদি আপনি যদি আমার ঠিকানা পান তাহলে কিন্তু আপনি আমার বাবার সাথে ধরা দিবেন না, ধরা দিলে আপনি খুব বিপদে পড়বেন, সমস্যা আছে আমার এলাকায়, একটা রাজনৈতিক ব্যাপারে সমস্যা আছে। তো উনি কি করছে আমার এলাকায় যায়, এলাকায় যাওয়ার পরে আমার আম্মু নাম্বারটা নেয়, নাম্বারটা নেওয়ার পর আমার আব্বু ধরে বলতে চাই কোথায়, বলতেছি এটা আমি সোনাপুর চৌরাস্তা, আমার এখানে একটা প্রতিষ্ঠান আছে লেদক শপ।
কে ফোন দিয়েছে?
নিজের বাপে, যাকে আমি ধর্মাসের বাপ ডাকলাম আর কি।
আচ্ছা, উনি আপনার বাড়ির খোঁজ খবর নিচ্ছে?
আচ্ছা। পরে বললো যে আপনি আসেন এখানে দেখা করতে আসেন, তো উনি আসে দূর থেকে এসে দেখে যে আমাদের প্রতিষ্ঠান আছে। তো লোক বললো ওনার কোনো ছেলে আছে? হ্যাঁ, ওনার বড় ছেলে আছে, আমার শুয়ে আমার বাড়ি থেকে রাখা চলে গেছে। এতটুকু স্থির হলো। ওই মেয়ের সাথে আমি কথা বলতেছি, তো একদিন রাত্রে মেয়ের সাথে দুশ্চিন করতে করতে ও রাজি হয় না। পরে বলে আমি সত্যি তোমাকে বিয়ে করবো, তোমার সমস্যা কোনো সমস্যা নেই। তো মেয়ের সাথে আমার সাথে যে একবার ফিজিক্যালি রেজিস্ট্রেশন করবো। হওয়ার পরে ওর বাবার সাথে আমার সাথে যেমন একটা ঝামেলা হয়, কারণ আমার মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। পরে নিপু প্রেগনেন্ট হওয়ার পরে ওর বাবা ঝাড় ঝামেলা করে।
বাবা কি বলে?
তোমার বাবা আমার গার্জেন আমাকে আটকে রাখে, তোমার গার্জেন খবর দেয়। একটা সুযোগ পাইছে, খবর দেওয়ার পর আমার বাপ মা তো আমাকে দেখতেই পারে না কি আসবে। আমার আব্বু বলছে যে ছেলের মায়ের ফেলে আমার কোনো দুঃখ নেই, যা করেন তা করেন, একবার তো মারতে পারবে না, পুলিশে দিয়ে দেবে কিছু একটা করবে এটাই। পরে আমার আব্বুর প্রতি আরো ক্ষোভ হয়ে যায় বেশি, সে তো আমাকে একটা বুঝতে চায় না আমি কি চাই। পরে আমি কি করলাম, ওখান থেকে তাদের একটা মোবাইল নিয়ে, আর ওদের আরো টাকা ছিল, তো টাকাটা ছিল তাদের একটা জায়গা, টাকাটা না দিলে কিন্তু তাদের একটা বিরাট একটা ক্ষতি হবে। সেই টাকাটা আমি নিয়ে নেই, 500 টাকা নিয়ে আর একটা 1600 মডেল একটা সেট নিয়ে আমি চলে যাই, কারণ আমার কোনো সেট নেই। আমার সেটে ইম্পর্টেন্ট, কারণ সিমটা খোলা রাখলে অনেক ভালো হবে আমার জন্য। ভাড়াটা নিয়ে চলে আসি ডাইরেক্ট আমি একবারে শুধু বাড়িতে।
আবার সেই বাড়িতে?
আমার সেই বাড়িতে।
কতদিন পরে আসলেন?
প্রায় আপনার 2 বছর পরে।
2 বছর পরে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আপনাদেরকে জানাতে চেষ্টা করছি SMS পোলের রেজাল্ট। চলুন দেখি কম্পিউটার কি বলছে। এই আনটোল্ড স্টোরি, অপ্রিয় সত্যগুলো আমরা আপনাদের সামনে এক্সপ্লোর করব কি করব না, কিংবা আপনারা স্টোরিকে বিলিভ করতে পারছেন কি পারছেন না, দেখা যাক কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে 82% হচ্ছে ইয়েস, 10% হচ্ছে নো, এবং বাকি 8% হচ্ছে নো কমেন্টস। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সবাই চাচ্ছে অপ্রিয় সত্য উদ্ঘাটন হোক এবং সব লিসনাররাই শুনতে চায়। থ্যাংক ইউ ফর দ্য কমেন্টস, আমরা সামনের দিকে যেতে চাই। ওকে, তারপর?
তারপর বাড়িতে আসার পরে বাড়িতে থাকি, আমাদের বাড়ির একটা লোক, নাম আমি বললাম না, তো ওনারা একটা প্রতিষ্ঠান দেয় হাজিগঞ্জে কাপড়ের দোকান।
যে বাড়িতে আপনি ঘটনাটা ঘটিয়ে আসলেন তারা তো আপনার বাড়িতে চলে আসতে পারতো, আসেনি কেন?
আসেনি তার কেন আসেন তা আমি ছুটি জানি না।
ওকে, আসেনি তারা, এটাই সত্য।
কেন আসেনি তা আমি জানি না, কি কারণ আসে নাই। তো শুনছে যখন টিচার্সটা খবর নিল যে সেটা অনেক খারাপ, তো উনি কিন্তু নোয়াখালী থেকে আসলে আমি কিছু করতে পারবো না। আর ওর মেয়ে যে প্রেগনেন্ট হয়েছে এটা কিন্তু তাদের বাড়ি কেউ জানে না, শুধু ওর ফ্যামিলি ছাড়া।
ওকে, মানে এটা যদি এক্সপ্লোর করতে চায় ওরা নিজেরাই বিপদে পড়ে যাবে।
ঠিক আছে, পরে আমার বাড়িতে আসে নাই, তো উনি আমাকে অনেক খোঁজাখুঁজি করছে পাই নাই। পরে আমার বাড়িতে এসে একটা দোকানে চাকরি নিলাম। আবার চাকরি নেওয়ার পরে এখানে আমি বাড়ির থেকে কিন্তু বের হয়ে কি জন্য বলি, ওখানে একটা দোকানে একটা চাকরি নিলাম, শামিমদের দোকানে। আমাদের বাড়ি একটা কাকা ছিল শামিম, খুব আদর করতো, ওরা আমার সবসময় সাপোর্ট করতো। মানে ওরা চাইছে যে আমি ভালো হয়ে যায়, যে বাড়ির একটা ছেলে ভালো হয়ে যাক, আর কিছু লাগবে না। তো টাকা পয়সা যা লাগে দোকানটা চালাইয়া কিন্তু নিয়ে আমি কিন্তু খুব খুব ভালো একটা দোকানদার করতে পারি, বা সেলসম্যান আর কি আমি কাপড় দোকানে। তো আমি দোকান মাল আনতাম, মাল চাল কিনে এনে চলতাম। তো আমার দুটা লোক ছিল আমাদের এলাকার, একটা হলো ভাতিজা নাম বললাম না, আর একটা হলো কাকা নাম বললাম না। ওনারা বললো যে আচ্ছা তুই যে বাসায় চাকরি করো ওই বাসায় একটা মেয়ে আছে তাদের ভাগিনী, ওই মেয়ের কারণে কিন্তু একটা ছেলের অনেক ক্ষতি হয়েছে, মানে তার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। ঠিক আছে, সে কি জন্য ওর মানে সম্পর্ক ভাগিনীর আছে, মানে কূটনীতি লাগছে যে আপনার ছেলের যত টাকা দেন সে কি করে মেয়ের পিছনে নষ্ট করে। ওই মেয়েটা বদনামটা করার পরে ছেলেকে কেউ দেখতে পারে না। পরে তার খুব ছিল, তো এলাকার ভিতরে অনেক ছেলেরা লাগাইছে, মেয়ের পিছনে কিছুই করতে পারে না, প্রেমের পাতে পালায় তাকে কিছু করার জন্য আর কি। তো বললো লাস্ট একটা শরীর দিয়ে হয় কিনা, আমি দেখছি তোমার খারাপ জানা কত রেডি হতে পারে, সমস্যা নেই। পরে যাক, এটা আমার কে যদি আমাকে কিছু বলতো আমি সেটাই করতাম। পরে ওর ছেলে ওদের মুখামুখি হওয়ার পরে ওর পরে মেয়েটার সাথে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়ি, কথাবার্তা বললে ওর টাকা পয়সা লাগলে আমি হেল্প করি।
এই মেয়েটা আপনার এলাকার, তাই তো?
আমার আপন ফুফাতো বোন, বাড়ির আর কি স্বামী।
আপনার আপন ফুফাতো বোনের ক্ষতি করার জন্য আপনি একটা চ্যালেঞ্জ নিয়েছেন আপনার বন্ধুদের কাছ থেকে?
জি। নেওয়ার পরে পরে ওই মেয়ের সাথে আমার কিছু হয় না, যে সত্য কথা, মেয়েটার সাথে আমার লিপকিস আর জোরে ধরা হয়।
ওকে ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু লিসন দিস স্টোরি, ফাইন। তারপর?
এগুলো আমি অলরেডি ভিডিও করি।
এবং এগুলো আপনি ভিডিও করেন? প্রথম যে মহিলাটার আপনি ভিডিও করেছিলেন, এই ভিডিওটা আপনি কি করেন?
এই ভিডিওটা কি করি, ঢাকা এসা ওই মহিলা কি করছে, আমার মায়ের সাথে যোগাযোগ করে আমার মামার নাম্বারটা
নেয়। জাস্ট আমাকে বলেন ভিডিওটা আপনি কি করেছেন, কাউকে দেখিয়েছেন?
না, কাউকে দেখাইনি। পরে এটা আমার মামা রেখা দেয়, আর মামা রেখা দেওয়ার পর আমার মামাটা ভেঙে ফেলছে, মামা এটা আমাকে দেয় না, নষ্ট করে ফেলছে।
আপনার মামা এটা কি করেছে আপনি জানেন না? তার মানে আপনার এই ভিডিওটা সেকেন্ড হ্যান্ডে গিয়েছে মামার কাছে, আপনার এটা গিয়েছে। এটা একটা কতটা ডেঞ্জারাস কাজ হতে পারে প্রিয় শ্রোতা, ইভেন ইউ ক্যান ইমাজিন। আপনারা নিজের জায়গা থেকে অনেক সময় জানেন, এরকম অনেক পত্রপত্রিকা আপনারা পড়েছেন এরকম ভিডিও করার কারণে, এবং আমাদের জেবিএসবি তে এরকম স্টোরি আমরা বলেছি যেরকম ভিডিও করার কারণে পরবর্তীতে মেয়েদের জানানোর কারণে সে মেয়েরা সুইসাইড পর্যন্ত করে, কারণ সমাজের কাছে তাদের আত্মসম্মান এবং পরিবারের সম্মানের কথা চিন্তা করে এই ধরনের ঘটনা ঘটে। এবং এই এই কাজগুলো ঝোঁকের বশবর্তী হয়ে হোক বা যে কোনো কারণেই আপনারা করুন না কেন, যে কোনো ধরনের সম্পর্কের মধ্যেই আপনারা এটা করুন না কেন, এবং এটা পাবলিকলি আনা কিন্তু এক ধরনের অপরাধ। যদি আপনি কাউকে হেয় করার জন্য, যদি আপনি কারো সম্মানে আঘাত দেবার জন্য ধরনের কাজ করে থাকেন, তাহলে সাইবার ক্রাইম নামে বাংলাদেশে যে আইন হয়েছে সেই আইনে কিন্তু আপনার ভয়াবহ শাস্তি হয়ে যাবে। এবং এটা মনে করার কোনো কারণ নেই যে ভিডিওটা পাবলিশ করে দিয়ে আপনি আরামসে থাকতে পারবেন। আপনি যতটুকু সম্মানের ক্ষতি করেছেন তার চাইতেও দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ ক্ষতি হয়ে যাবে আপনার এবং আপনার পরিবারের। সুতরাং সেই জায়গা থেকে এরকম কাজ, আমি ভয় দেখাচ্ছি না, দিস ইজ আলটিমেটলি ট্রু, লতে এটা আছে, এবং এই ধরনের কাজ করা জঘন্যতম অপরাধ, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আচ্ছা, আপনি তারপরে আপনার আপন ফুফাতো বোনের সাথে আপনি যখন এগুলো করছিলেন, আপনি ভিডিও করলেন, আমার মনে হয় যেটা ভিডিওটা করেছেন এই কারণে যে আপনি বন্ধুদেরকে দেখাতে চেয়েছেন যে আপনি কিছু একটা করেছেন, তাই কি? আচ্ছা, ভিডিওটা করে আপনি কি করলেন?
ভিডিওটা করার পরে লাস্টে বললাম যে তুমি যদি আমার সাথে ফিজিক্যাল না করো তাহলে আমি ক্লাস করে দিব, মেরে ছেড়ে দিব। পরে ও কি করলো, নান্দুরা বলে দেয়। ও নান্দুরা কি করলো, ওর মামারা বলে দিল, বলে দেওয়ার পর আমার মধ্যে অ্যাকশন দিল।
আপনার বিরুদ্ধে অ্যাকশন নিল?
জি, আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পর আমার বিরুদ্ধে পাশের বাড়িতে একটা বিচার বসে রাতে একটা বাজে।
পাশের বাড়িতে আপনার বিরুদ্ধে একটা বিচার বসলো রাত একটার সময়? প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র চার মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে সোহেল এখানে আছে, একেবারে উচ্ছন্নে যাওয়া, বুকে যাওয়া বলতে যেটা বোঝায় তার জীবনের সেরকম একটা সময়কে আমরা এখানে রিভিল করছি। চারপাশের লোকজন এবং তার যে চারিত্রিক অধপতন, সেটার যে প্রভাব চারপাশের লোকজনের উপরে, সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। একটা পরিবারের মধ্যে একটা ছেলে কিংবা একটা মেয়ে কি শেখে? সম্মান বোধ শেখে, স্নেহ শেখে, ভালোবাসা শেখে, আদর শেখে, শিষ্টাচার শেখে, নম্রতা শেখে, ভদ্রতা শেখে, সংস্কৃতি শেখে, পারিবারিক স্কুলিং শেখে, আদব কায়দা শেখে। এই জিনিসগুলো যদি ছোটবেলা থেকে একটা শিশুকে পরিপূর্ণভাবে দেয়া না হয়, এগুলোকে আমরা যদি বলে নেই যে এগুলো এক ধরনের ভ্যাকসিনের মতো, এবং সেটাকে যদি ঠিক মতো তার ব্রেনে পুশ না করা হয়, তাহলে সেই মানুষটা পরিবার তথা পুরো সমাজের জন্যই যে একটা ভয়াবহ রকমের বোম হয়ে যেতে পারে, সেটার একটা বেস্ট এক্সাম্পল আজকে হচ্ছে সোহেল। আমরা চার মিনিট পরে ওর জীবনের বাকি অপ্রিয় সত্য নিয়ে ফিরছি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ। শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং এবিসি রেডিও শুনছেন আপনারা। সোহেল রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে, সোহেলের কাছে আমি ফিরতে চাই। তার আগে বলছি, আপনি যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি লাখো মানুষের সামনে উন্মোচিত করবেন, এই অর্থে যে আপনার মতো অপরাধী সমাজে আর কেউ না হোক, আপনি যা ভুল করেছেন সেই ভুলগুলো কোনো মানুষের জীবনে না হোক, এবং একই সাথে আপনার মতো অপরাধীর জন্ম কিভাবে হয় সেই জন্মের পথটা আপনি বন্ধ করে দিতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, আপনি আমাদেরকে ফোন করে জানাতে পারেন, কিংবা আপনি আমাদেরকে টেক্সট পাঠাতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এবং আপনি যদি চান আপনি আমাদেরকে টেক্সটও পাঠাতে পারেন। টেক্সট করার নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন আমাদের স্টেশনের নাম, ABC স্পেস আমাদের অনুষ্ঠানের শর্ট কোড, JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে সোহেল, আপনার কাছে ফিরি, তারপর কি হলো?
তারপর রাত একটার সময় বিচার বসার পরে আমার যারা ফ্রেন্ড ছিল তারা যারা এটা করেছিল যে দুটা লোক ওই দুটা লোক এখন শুধু আমার বাঁচানোর জন্য চেষ্টা করতেছে, কারণ যাদের সাথে আমি লড়ছি কাকা তারা খুব আদর করতো আমার, তাদের সাথে একটা নিমু খারাপ করছি কারণ একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি আমি।
ওকে,
তো যাক তারা বিভিন্ন জিনিস আনছে যে আমার মারার জন্য কোয়াবে আর কি আমাকে, তো কারণ এটা তো বিচার তো আর ভালোভাবে মানুষ নিয়ে বসা যায় না, এখন শুধু বসছে আপনার ঘরোয়া একটা বিচার, পাশের বাড়ি কয়েকটা মানুষ তাদের বন্ধু বান্ধব সহ, তো তারা আমার থাপড় চড় দেওয়ার পরে লাস্ট টাইম তারা একটা তার ছোট্ট একটা ছেলে আছে সুজন তার ছোট মানে মামা ছোট মামা একটা ক্রিজ নিয়ে আসে আমাকে মারার জন্য খুব দিবে আর কি, নিয়ে আসার পরে সবাই বাধা দেয়, দেওয়ার পরে বলতেছে ঠিক আছে ওই এলাকা থাকলে এটা আর আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, ওকে এক মাসের জন্য বাইরের থেকে বেরিয়ে যেতে হবে, বাইরে চলে যেতে হবে।
আপনি যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটা নেয়নি আপনার কাছ থেকে?
হ্যাঁ, যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা নিতে পারিনি।
আচ্ছা, কি করে আপনাকে বিচারে কি করে বেরিয়ে যেতে বলে?
হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, এটাই এক মাস বাড়িতে না আসি আমি, এটা আমার কাকা বলে দেয় আর কি, পাশের বাড়ির একটা কাকা, তুই আপাতত এক মাস গিয়ে ঢাকা থাক বা যেগুলি থাক তুই থাক, তুই এক মাস পরে আয়, ওদের মেয়েটা পরীক্ষা তখন তার মেয়েটা এসএসসি পরীক্ষা দেয়, দেওয়ার পর তুই মেয়েটা ঢাকা চলে যাবে, তুই দেশে চলে যাবে, কোনো সমস্যা নেই।
ওকে,
পরে এখন সবার চাপ দিতেছে, আমার ফ্যামিলি চাপ দিতেছে বাড়ি থেকে চলে যাস না কেন, চলে যাস না কেন, চলে যেতে আমার কত লোক একটা ঢাকা আসতো যে দিকে গেলে মানুষের পকেট খরচ লাগে, কারণ আমার ঢাকা থাকতে হলে এক মাসে আমার খাওয়ার টাকা আনতে হবে, ভাত খাওয়ার টাকা, সিট ভাড়া লাগবে, আমার তো অনেক আত্মীয় স্বজন থাকে তোমাকে বাসা নিবে না কারণ আমি খারাপ, কোন সময় কোন ঘটনা করি আমি, আমাকে বিশ্বাস করতে চায় না, কিন্তু যে আমাকে বিশ্বাস করছে কিছু কিছু লোক তাদের কখনো আমি ক্ষতি করিনি। পরে যা কেউ আমাকে খরচের টাকা দিব না, এমনি চলে যেতাম বাড়ির থেকে হেঁটে হেঁটে টাকা দিতাম, বাড়ি থেকে চট্টগ্রাম চলে যেতাম, আমার মায়ের কথা সবার কথা এটাই। পরে অলরেডি তাদের দোকান চাকরি ছেড়ে দেয় যাই, হাজার পাঁচশো টাকা পাইছি এগুলো আমি উড়িয়ে ফেলেছি কয়দিনে, ফেলানোর পরে আমি বাসার থেকে একটা সেট নিয়ে আসি আমার আম্মু স্যামসাং, নিয়ে আসার পরে আর আমার যে শামিম কাকার বন্ধু আছে না, বন্ধুর একটা স্যামসাং সেট ছিল ওটা নিয়ে আসি আমি,
নিয়ে কন্টিনিউসলি মোবাইল চুরি করে যাচ্ছেন?
জি।
ওকে,
মোবাইল গুলো নিয়ে আসি, নিয়ে এসে নগদ নিজেরটা নিজের পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে এগুলো আমি আমার পুকুর এলাকায় বিক্রি করি, বিক্রি করার পর আমি সোজা চলে আসতাম নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে দিয়ে চলে আসবে কোথায় থাকবো কোথায় থাকবো, কোন হোটেলে বুক নেই, সব হোটেল আপনার বুক হয়ে গেছে, ভালো কোনো হোটেল সবগুলো আপনার বাজে হোটেল, কোনো ফ্রেশ হোটেল নেই, মেইল হোটেল আর কি, তো ওখানে সিট নিতে হলে মেয়েদের সাথে থাকতে হবে, কারণ এছাড়া আপনার যেগুলো ছিল ওগুলো বুক হয়ে গেছে, তো ওখানে একটা নারায়ণগঞ্জে একটা হোটেল উঠে ওঠার পরে ওখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, ওর বাড়ির মোহাম্মদ সিং, ও মানে অনেক স্মার্ট মেয়ে কিন্তু পড়াশোনা বেশি করতে পারেনি, এই কাজে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, সারা রাত কথাবার্তা বলছি, বলার পরে তো মেয়েটার কাছে আমি অনেক একটা ভালো সাজছি তাকে ইমপ্রেস করার জন্য
এই আবাসিক হোটেলে।
জি।
ওকে,
তাকে মানে এখন চিন্তা করলাম হয় কেনা আমার 1500 টাকা মাইল না, আমার কাজ হবে না হবে না, একটা গেম, তো তাকে তার থেকে ভালো হওয়ার জন্য আমি তার সাথে কোনো ফিজিক্যাল করবো না, টাকা চলে যাক আমার। পরে বললো যে আপনি কি জন্য আসেন, দেখেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মিথ্যার আশ্রয় নিছি, তো আমি একটা মেয়েকে ভালোবাসতাম তো তাকে পাইনি, আমি বাড়ি থেকে একবার চলে আসছি, এটা আমার একটা মেয়ের সাথে শেষ সাথে পরদিন সকালে আমি সুইসাইড করবো সোজা কথা, তো আমি আবার খুব ভালো একটা মানে অ্যাক্টিং করতে পারতাম আমি সত্য কথা, তো আমি কি করছি দোকান থেকে একটা সিরাপ কিনা তার লেভেলটা উঠে ফেলাই, পরে একটা কাক লাগানো বলছে কি বলবো যে বিষ, পরে সকালে মারা যাবো, মেয়েটাকে ইমপ্রেস করার জন্য মেয়েটা অনেক সুন্দরী, পরে বললো আচ্ছা ঠিক আছে তুমি ফিজিক্যাল,
মেয়েটা আলটিমেটলি কি ছিল ওখানে?
পতিতা,
পতিতা ছিল
কলকাতা, তো মেয়েটাই মানে
আট মাস হয়ে আছে। ওকে, আপনি চাচ্ছেন তাকে ইমপ্রেস করার জন্য, কেন
ইমপ্রেস করার জন্য?
কি টার্গেট কি ছিল আপনার?
টার্গেট কি ছিল? ওকে আমি হাতে রাখবো। জি বাবু,
হাতে রাখবেন কেন?
হাতে রাখবো, আমার তো বর্তমানে থাকার কোনো জায়গা নেই।
আচ্ছা, ওকে,
অনেকে আমার থেকে শুনছে অনেকের সাথে,
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, একজন মানুষের যখন শেল্টার থাকে না তখন সে বিবেকহীন হয়ে যায়। একটা কথা আছে, মানুষের বেসিক নিড কি কি থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই চারটা জিনিস যখন একজন মানুষের থাকে না, এই চারটা জিনিস না থাকলে একজন মানুষের বিবেক থাকে না, এথিক্স থাকে না। সবাই যদি দেখেন যে ও ভুল করে যাচ্ছে, ও ভুল করে যাচ্ছে, একের পর এক অন্যায় কাজ করছে, হ্যাঁ, অনেকেই লজিক্যালি চিন্তা করতে পারছেন না, আবার অনেকেই লজিক্যালি হয়তো এটা ভাবছেন যে ওর তো শারীরিক সামর্থ্য ছিল, ও তো দিনমজুরি করে হলেও খেতে পারত, ন্যায়ের পথে থাকতে পারত, ও তো সেটা থাকেনি, ও যে কোনো ভাবে হোক ওর কটু বুদ্ধিকে কাজে লাগাচ্ছে, কোনো মেয়েকে ধরছে, বিভিন্নভাবে মেয়ের কাছে সফট কর্নার তৈরি করার চেষ্টা করছে, এবং ওর খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা তৈরি করছে। যাই হোক, ওকে, তারপর
হোটেলে উঠলাম, তো প্রিয়াঙ্কার সাথে কথা বললাম, তার নামটা হলো প্রিয়াঙ্কা, নাম তার আসল নামটা হলো ফরিদা, তো তারা এখানে মানে এখানে নাম দেয় তারা নতুন নাম দেয় আর কি, প্রিয়াঙ্কা মানে আকৃষ্ট করার জন্য আর কি।
ওকে,
পরে ওর সাথে রাতে থাকলাম, রাতে 2টা বাজে গেল, তো তাকে আমি কয়েকটা কবিতা শুনাতাম
প্রিয়াঙ্কাকে,
হ্যাঁ মানে কবিতা, তার হাত আমার হাতের কোনো সুন্দর ছিল, তো তাকে বললাম যে প্রিয়াঙ্কা তোমাকে একটা কবিতা শুনে তুমি কি শুনবা, হ্যাঁ বলো, তো তার চেহারা দিকে তাকালো লম্বা চুড়ে আসো, তো বললাম আমি তার কাছে কিছুই না, তাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে হয়।
ওকে ফাইন, লেটস গো। তারপর
পরে যাক, তাকে কথা বলা বেশি অনেক খুশি হয়, খুশি হওয়ার পর তার সাথে আমি ফিজিক্যাল করবো না, দেখো আমার আমার জীবনে কোনো মেয়ে আসে নাই, আমি আমার নিজে
মানে মেয়েটা আপনার সাথে হোটেল কর্তৃপক্ষ থেকে আপনাকে দিয়েছিল মেয়েটার সাথে ধরনের কাজ করার জন্য, আলটিমেটলি মেয়েটাকে আপনি ইমপ্রেস করার চেষ্টা করছেন, ওই কাজটা না করে, তাই তো? ওকে, তারপর
পরে মেয়েটা বলে যে আপনার টাকা দিচ্ছেন আমি কাজ করবো না কেন, বলছে এগুলোর প্রতি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি এগুলোর প্রতি প্রফেশনাল না, পেশাগত না। আচ্ছা ঠিক আছে আপনি করেন, পরে মেয়েটা বলবে টাকা দেন দিচ্ছেন একটা করেন, আমি দেন করবো না, নিজের চরিত্রের কোনো কলঙ্ক থাকতে ফেলে ফেলছি, মানে ফেলতে চাই না, যদি তোমার মতো একটা মেয়ে পাই তাহলে আমি বিয়ে করে ওকে ভালো করবো এটাই।
ওকে ওকে,
মেয়েটা আমার প্রতি অনেক দুর্বল হয়ে যায়, বলছে তুমি সুইসাইড করো না, আমি এখান থেকে সকাল ভোরবেলা নামবো, ঠিক আছে তুমি আগে নেমে যাবে, নামে যাবো অমুক জায়গায় থাকবা, আমি ওখানে আসবো। এইভাবে করতে করতে তো আমরা ঢাকা চলে আসি, ঢাকা আমি টিসের মোড়, আমি তখন আমি চিনি না ঠিক মতো টিসের মোড় কোনটা, টিসের মোড় সাহবাগ এসে আমি বসে থাকি, মেয়েটা এখানে আসে।
ওকে,
আসার পরে মেয়েটার সাথে কথাবার্তা হতে 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 মোটামুটি ভালো একটা রিলেশন হয়, সারাদিন কাটালাম, দুপুরে লাঞ্চ করালো, বিকেলবেলা খাওয়া, এখন মেয়ের টাকা নষ্ট হইতেছে। আমাকে নিয়ে একটা হোটেলে উঠলো, এটা হলো আপনার কুড়িল বিশ্ব রোড মানে পিজার পার্কের সামনে, 700 টাকা রুম বাড়িতে করে উঠলো, থাকলো আমার সাথে, আমি ছেলেদিনই ফিজিক্যাল করি নি, সে মেয়েটা আমাদের একটা অবাক হয়ে গেছে, নিজেকে কষ্ট করে দমাই রাখছি কারণ ওকে কিছু পাওয়ার জন্য আর কি, কারণ এসব লাইনে চলতে পারলে মোটামুটি ভালো, নিজে ভালো চলা যায়।
আই থিঙ্ক আজকে যারা বিশেষ করে ফিমেল লিসনার যারা এখানে রয়েছেন, তারা একজন মানুষকে জাজ করার ক্ষেত্রে আজকের স্টোরিটাকে একটু মাথায় রাখতে পারেন, যে একজন মানুষকে জাজ করার ক্ষেত্রে আমরা যেসব এলিমেন্টস চিন্তা করি, একটা ছেলে চরিত্র ভালো কিনা, সে ফিজিক্যালি কতটা অ্যাটেনশন দিচ্ছে, এটা একটা ওয়ান অব দ্য বেস্ট এলিমেন্ট ভেবে নিই। এইসব মান্ধাত্তার আমলের চিন্তাভাবনা, ক্রিটিক্যাল চিন্তাভাবনাগুলো আসলে একজন মানুষকে যে চিনাই না, একজন মানুষকে যে সত্যিকার অর্থে চেনাতে সাহায্য করে না, দ্যাট ইজ দ্য আলটিমেট বেস্ট এক্সাম্পল টুডে। সো এই জায়গা থেকে দেখুন, একটা ছেলেকে, একটা ছেলে কেন, একটা মানুষকে সহজভাবে চেলা খুবই 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 ডিফিকাল্ট। ওকে, তারপর
পরে রাত থাকার পরে বলতেছে কিছু করবো না, আমি না তাহলে ও শুধু বারবার অবাক হয়ে যাচ্ছে, তাকে
আমরা অবাক হয়ে যাচ্ছি কারণ আপনি একটা জায়গায় একেবারে থেমে আছেন, বারবার এই ফিজিক্যালের কাছে একটু সামনের দিকে আগান, তারপরে কি হলো?
পরে যাক, এভাবে চলতে থাকার পরে আমি তাকে বিয়ে করবো, সে বিয়ে করতে রাজি, আমাকে যে আমার একটা ছেলে চাই ভালো, যার চরিত্রের কোনো কলঙ্ক দাগ নেই, সে খারাপ হতে পারে, প্রজেক্টটাকে আমি ঢাকা জজ করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কোনো বড় আইডিয়া কিছু নেই, আমরা 3,000 টাকা দিয়ে আমি কোটা এফিডেভিট করে আমি বিয়ে করি তাকে। বিয়ে করার পরে তাকে নিয়ে আমি থাকি আপনার জুড়েন গ্যাস পাইপ, সে এখন এখন আমি খুব ভালো একটা স্থান তৈরি করছি, ধরে সে 2,000-3,000 টাকা কামায়, আমি সুন্দর মতো চলাফেরা করি, টাকাগুলো নষ্ট করি,
মানে 3,000 টাকা কামায় ওই তার পেশাতেই।
জি,
আর এই টাকাগুলো আপনাকে দেয়, আপনি সেগুলো নষ্ট করেন,
নষ্ট করতেছি।
এখন তার সোর্স কিন্তু হয়ে গিয়েছে, যেটার জন্য সে আগ্রহ ছিল সেটাও হয়ে গিয়েছে, মানে কেবল রথও দেখা হচ্ছে, কলাও বেচা হচ্ছে, কত সহজ একজন মানুষকে কনভিন্স করা। ওকে, তারপর
পরে আমি কি করলাম, এখন চলতেছি ফিরতেছি, সে বিভিন্ন জায়গায় আসলে যায়, চট্টগ্রাম যায়, সিলেট যায়, প্রোগ্রাম করে
বিয়ে করে ফেলেছেন মেয়েটাকে। কত নম্বর বিয়ে হলো আপনার?
এটা হলো 3 নম্বর বিয়ে।
3 নম্বর বিয়ে।
জি,
এর আগে শিমুর সাথেও যোগাযোগ বন্ধ, তার আগে প্রথম স্ত্রী কে ছিল?
জুই।
জুই, জুইয়ের সাথে যোগাযোগ বন্ধ, নাকি যোগাযোগ আছে সেই মুহূর্তে? তখন যোগাযোগ হয়নি। 3 নম্বর স্ত্রীর নাম ছিল প্রিয়াঙ্কা। আচ্ছা, এবং সে ছিল আপনার আপনার কথা মতো পতিতা, তাকে আপনি বিয়ে করলেন আপনার আশ্রয়ের জন্য। ওকে, তারপর?
পরে সে আমাকে দেওয়ার পরে এখন সে বলতেছে, দেখো এদিকটা আর একটা ভালো ব্যবসা আছে, আমরা অল্প কদিন করবো, তুমি তো স্টুডেন্ট মতো চলাফেরা করো, ব্যাকটেক আছে, বাসকে চান গাছলে চলাফেরা করো, তুমি ইয়াবার ব্যবসা করতে পারো, আমার সাথে যাইবা, কেউ ধরতে পারবে না, তোমার ব্যাগে ইয়াবা থাকবে, তুমি আমাকে নিয়ে দিয়ে আসবে, ইয়াবা করে দিয়ে আসবা, তারা কাজ করবে, ইয়াবা কাজ করবে, তো এগুলো ধরতে ধরতে একদিন আমি ইয়াবার সেবন করতে থাকি।
ওকে, আপনি এগুলো ব্যবসা করতে করতে একবার ইয়াবার মধ্যে চলে গেলেন?
জি, চলে গেলাম।
তারপর?
চলে যাওয়ার পরে বাবা অনেকদিন কাটতেছে 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 কাটতেছে, হঠাৎ তার সাথে আমার সাথে শুধু এখন টাকা নিয়ে ঝগড়া হয়।
টাকা নিয়ে কিসের ঝগড়া?
টাকা নিয়ে ঝগড়া হয়, আজকে 10,000 টাকা পাইছে, কালকে 3,000 টাকা পাইছে, সেই টাকা কি করছে?
মানে তার টাকা নিয়ে আপনি তাকে, সে আপনাকে কেন দেয় না, এগুলো নিয়ে ঝগড়া করেন?
হ্যাঁ, টাকাগুলো আমি কি করি,
মানে টাকাগুলো আপনি কি করেন, সেটা সে চার্জ করে?
জি।
ওকে,
বা কোন মেয়েদের সাথে যায় থাকে কিনা, তো ওর টাকা দিয়ে আমি আলাদা জায়গায় যায় থাকতাম আমার মেয়েদের সাথে,
মানে আলাদা জায়গায় গিয়ে আপনি শারীরিক সম্পর্ক করতেন?
জি।
মাই গুডনেস।
পরে আমি এক জায়গায় চাকরি নেই, এটা হলো আপনার আসলে ভালোমন্দ হোটেলে।
ওকে,
চাকরি নেওয়ার পরে চিন্তা করলাম চাকরি করবো আমি এখানে, ও যদি চলেও যায় নিজের একটা স্থান থাকবে আমার। পরে এভাবে চলতে 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 যাক, তার ছোট একটা বোন আছে, ওর টাকা পাঠানোর নাম করে 10,000 টাকা পাঠাচ্ছে, 10,000 টাকা নিয়ে সে একটা সেলারি দিচ্ছে, মানে ছেলে খুব বিপদ আর কি, ওর মায়ের খুব বিপদ, তো ওর সাথে খুব বন্ধুত্ব রিলেশন ছিল আর কি, ভালো, কোনো খারাপ কিছু না, ছেলে যে মেয়ে যে এই কাজ করে ও জানতো না, আবার ও যে এই কাজ করে ও জানতো না, বন্ধুত্ব রিলেশন আর কি দেশের হিসাবে, তো সেটা দেওয়ার পর আমি চিলাচিলি করছি, ছেলের কোনো রিলেশন আছে বা কোনো খারাপ কিছু ছিল, এই জন্য সে তার প্রতি বা দুর্বল ছিল, সেখানে 10,000 টাকা দিচ্ছে, প্রয়োজনটাতে আমার তারা অনেক মারে, মানা পরে সেই পরের দিন কাজে যায়, মহাকালীতে কাজে যাওয়ার পরে একটা ছেলের দেখা পায়, ছেলেটা হলো আপনার এমব্রয়ডারি ব্যবসায়ী আর কি।
ওকে,
ওই ছেলের সাথে সম্পর্ক করে সে আমার কাছ থেকে চলে যায়।
কতদিন পরে?
9 মাস পরে।
9 মাসের সংসার আপনার এটা?
জি।
তারপর?
চলে যাওয়ার পরে প্রিয়াঙ্কাকে আমি অনেক খুঁজতে থাকি, খোঁজার পরে তাকে পাই না, তখন তাকে আমি থ্রেড দিয়ে যে তুই কি আসবি না আসবি না, আমি আসবো না, তুই করতে পারলে করিস, তো তার যে ছোট ভাই নাম হলো আব্দুল কলিম, তো ও কলিম ফোনে যে তোমার জন্য সেক্রেট কিনছে, তুমি ঢাকা আসো, ঢাকা চলে আসো, ঢাকা চলে আসবো, আমি তো ঠেলে যেত বাইরে নিয়ে আসে, আমি তাহলে কিছু একটা করে ফেলবো, ও তোমার বাইরে নিয়ে আসো না, পারবে কিনা, বলছে মাইক্রোতে আমি তুলে নিয়েছি, আর কতক্ষণ লাগবে? আর লাগবে 20 মিনিট পরে, তো তারা রিসিভ করে আমি যাত্রা বাড়ি একটা হোটেলে রেখা, তারা আমি শিখাই দিয়ে তোমার বন্ধু আমার কাছে চলে গেছে, ভাই তোমার সাথে কখন খারাপ ব্যবহার করছে? না ভাই, আপনি অনেক ভালো, ঠিক আছে ভালো,
আমি ঠিক বুঝতে পারিনি, আপনি কাকে তুলে নিয়ে আসলেন, কেন তুলে নিয়ে আসলেন?
তারা মানে ছোট ভাই,
মানে আপনার প্রিয়াঙ্কার ছোট ভাইকে আপনি তুলে নিয়ে আসলেন?
তুলে নিয়ে আসেন, তাকে খবর দিয়ে আনছেন।
খবর দিয়ে আনছেন কি, কি খবর দিয়ে?
বলছে তোমার জন্য এটা মানে তোমাদের জামা কাপড় কিনছি।
ওকে, আপনার ভাইকে আটকে আপনি আপনার প্রিয়াঙ্কাকে নিয়ে আসবেন, তাই তো? ওটাই প্ল্যান। ওকে, তারপর?
পরে প্রিয়াঙ্কা বললো, তো তোমার ভাইয়ের সাথে কথা বলাই দিছি যে হাপু ভাইয়ের তো আমার টাকা দিয়া মাকড়িতে তুলে নিয়ে আসতো মোমন সিং থেকে, তুমি তাড়াতাড়ি আসো। বলতে তো তোর মায়ের ফেলে এক্ষুনি। পরে বললো যে ভাই ওর ইশারা দিলাম যে তুমি তো মারম না, কিচ্ছু করম না। পরে বললো আচ্ছা ঠিক আছে রানা, তুমি যদি সত্যি আমার সত্যি ভালোবাসা থাকো তুমি ছেড়ে দাও, আমি তোমার কাছে আমি আসবো পরশু দিন, আমি সিলেট আছি। তুমি সিলেট আছে ঢাকায়, উনি সিলেটের সাথে সংসার করতেছে, অবৈধভাবে থাকতেছে আর কি,
বিয়ে করে ফেলেছে,
বিয়ে করে নেই, অবৈধভাবে
থাকছে। ওকে, লিপ্টুকেতা করছে।
পরে আমি ওরে ছেড়ে দেওয়ার পরে যাক, ওকে একটা প্যান্ট একটা শার্ট কিনে দিছি, তারপর চলে গেছে। চলে যাওয়ার পর সে আমার সাথে খারাপ ব্যবহার, মানে উচ্ছৃঙ্খল। তখন বিশ্বাস করবেন কিনা যাই না, আমার কাছে টাকা নামে এক সপ্তাহ আমি না খাইছিলাম।
কে খারাপ ব্যবহার করেছে? আপনার স্ত্রী আপনার সঙ্গে ফিরে আসলো?
না, ফিরে আসেন, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার মা নিয়ে গালিগালাজ করতেছে। কিন্তু আমার মা, জি, আমার মা সবকিছু বরদাস্ত করলো, আমি আমার মায়ের গালিগালাজ করলাম এটা মানে নিতে পারি না, যত কিছু বিনিময় হোক না কেন।
ওকে,
পরে সে বলতেছে তুই কিছু পারতে বললো করিস, আমি তোর বাপুর আমি মামাই রাখলাম দেখিস, কারণ আমি এক অলরেডি সত্য কথা আমার লাইফে আমি কখনো না খাই থাকি না, আমি আট দিন আমি না খাইছিলাম ঢাকায়, মহাখালীতে আমি ঘুমাই রয়েছি, কারণ বাসা বাড়ি দিতে পারি না, বাসার মাল সামান সবকিছু পালাই চলে আসছি আমি এক কাপড় চোপড়ে। পরে খিল খেতে পোলামের সাথে পরিচয় হলো, নাম ছিল শুভ, ভবনবাড়িয়ার ছেলে। ওকে বললাম যে অমুক অমুক একটা লোক আছে, বলছে অমুক লোকটা মারতে পারলো তোকে এত লাখ টাকা দিবো, দেড় লাখ টাকা দিবো। লোকটাকে মসজিদে মুয়াজ্জম।
শুভ ছেলেটা কে ছিল?
শুভ ছিল ভবনবাড়িয়ার ছেলে।
এর সঙ্গে আপনার পরিচয় হয় কিভাবে?
ওর সাথে পরিচয় হয় যে স্টাফ, মহাখালীর স্টাফ।
মহাখালীর স্টাফ ছিল, কোথায় কাজ করতেন আপনি সেই সময়টাতে?
সেই সময় আমি ওরে নিয়ে যখন এঙ্গেজে যেতাম, আমি কথা বলছিলাম, আমরা তখন হোটেলের নিচে বসে থাকতাম।
ওকে ওকে, তখন আলটিমেটলি আপনার ওয়াইফকে আপনি বিভিন্ন ডিলার লোকজনের কাছে নিয়ে যেতেন।
জি,
এবং সেই সময়টাতে এই ছেলের সাথে পরিচয় হয়, এবং শুভ আপনাকে একটা অফার দেয় যে একটা লোককে যদি আপনি মেরে ফেলতে পারেন তাহলে আপনি দেন।
জি, আমি শুভকে অফার দিই।
শুভকে আপনি অফার, আপনি জানলেন কিভাবে যে লোকটাকে মেরে ফেললে আপনি টাকা পাবেন?
আমি শুভকে লোক টাকার লোভ দেখাইছি, কিন্তু লোকটা হলো আমার শ্বশুর।
আপনি শ্বশুরকে মেরে ফেলতে চাচ্ছেন?
জি।
কেন
মেরে ফেলতে চাচ্ছি? এই কারণে, কারণ
প্রিয়াঙ্কার বাবা তো,
জি,
ওকে,
অনেক গালাগালি করে। প্রিয়াঙ্কা বলছে যে আব্বু আমার এতে খারাপ ব্যবসা করে। তো বললাম যে আমি আপনার মেয়েকে খারাপ ব্যবসা, আপনার মেয়ের সাথে অমুক জায়গায় পরিচয় হয়েছে।
আপনার মাকে নিয়ে খারাপ গালাগালাজ করতো আপনার শ্বশুর?
হ্যাঁ,
এবং সে কারণে আপনি প্ল্যান করেন
তুই আমার মেয়ে দিয়ে না করে তুই তোর মাকে দিয়ে করতে পারছিস?
তখন আপনি প্ল্যান করেন আপনার শ্বশুরকে আপনি মেরে ফেলবেন?
জি, আমার অনেক জিতে তখন আমি খুব না খাওয়া, আট দিন না খাইছিলাম, পানি খেতে পারি না, পকেটে একটা টাকা ছিল না আমার।
তখন আপনি প্ল্যান করলেন শ্বশুরকে মেরে ফেলবেন, এবং আপনি সেটা আপনি কলিগকে দিয়ে করাতে চাচ্ছেন।
জি,
আপনার কি ধারণা ছিল ও পারবে কিংবা ওই ধরনের কাজ করে?
হ্যাঁ, আমি জানি সে পারবে, কারণ সে বামন বাড়ির ছেলে, তার দিয়ে আমি কয়েকটা কাজ পাইছি।
কি কাজ পাইছেন?
যেমন কাজে পাইছি প্রিয়াঙ্কা আটকে রাখছিল, এটা হলো আপনার তিস্তার গেট, টঙ্গি বাজার, আটকে রাখা পড়া পড়ো। ও শুভ কি করছে ওখান থেকে নিয়ে আসছে ওই বাসার থেকে সবার সামনে, আমার দুর্দান্ত সাহস তার।
ওকে,
তো যাক, তো আমি শুভ থেকে একটা প্রমাণ পাইছি, আমি শুভ সহ বললাম যাতে ঠিক আছে দেড় লাখ টাকা পাবি, কাজটা করার সাথে সাথে তোরা টাকা পাই যাবে।
দেড় লাখ টাকা কে দিবে? আপনি দিবেন? আপনার কাছে তো পয়সাও নেই।
না, আমি বলছি আমাদের শ্বশুর, সেটা আমি বলিনি।
ওকে,
ও লোকটা যে মসজিদে মুয়াজ্জাম আমার শ্বশুর, ও লোকটা যে কোনো একটা ঘটনার সাক্ষী, তো যে ঘটনার সাক্ষী, তো সে প্রত্যক্ষ লোক আর কি, অন্য লোক যার কাজে সাক্ষী হয়ে দাঁড়াইছে সেই লোক, সেই লোকটা টাকা দিবে। টাকা লোকটাকে চিনো? স্যার, লোকটাকে আমি কয়েকটা কাজ করছি।
মানে সাক্ষীটা মেরে ফেলতে হবে, সাক্ষীটা মেরে ফেললে তারা দেড় লাখ টাকা দিবে, এবং সেই জন্য আপনি এই ছেলেটাকে দিয়ে আপনার শ্বশুরকে মেরে ফেলতে চাচ্ছেন।
জি,
আলটিমেটলি এই স্টোরিটা আপনি নিজের মতো করে সাজিয়েছেন।
জি, নিজের মতো করে সাজিয়েছি আমি।
ওকে, তারপর?
পরে তারা প্রথমবার গেছে, মামা সিং গেছে আপনার হালুয়াঘাট। হালুয়াঘাট যাওয়ার পরে তারা মোটরসাইকেল নিয়ে ওই এলাকা তারা দেখে শুনে আসলো, ওদিন পারে নাই, না পাওয়ার কারণেই লাস্টে আবার ও মাঝখান দিয়ে বলি আমার সংসারটা ভাঙার কারণটা হলো আমার ভাইরা। ছোট যে ভাইরা ছিল, বোনটা বিয়ে গেছে আর কি, ও ভাইরা আর কি সংসারটা ভাঙছে, যাবো তুমি এত টাকায় কামাও পার্লারে কাজ করে, তাহলে ওর সাথে সংসার করো কি দরকার, তুমি আলাদা থাকো নিজের ভবিষ্যৎ ঘর। তো প্রথম স্টেপ নিতে চাইছিলাম আমার ভাড়া রেডি আর কি, ভাড়া দিয়ে পারতেছি না, কারণ সে খুব চালু লোক।
ওকে,
না পারার কারণে তো পরে লাস্ট স্টেপটা নিচ্ছি আমার শ্বশুরের উপরে দিয়ে আর কি, আমার জিতটা উঠেছি আর কি। পরে যাক, ওরা দুইবার কাজে যায়, দুইবার কাজে ব্যর্থ হয়ে চলে আসে, কারণ এলাকাটা খুব গরম, খুব থমথমে, কারণ সেনাবাহিনী আছে, বিজিবি আছে ওই এলাকায়, বর্তমানে সেমিন ছিলেন চেয়ারম্যান মারা যায়, তো তারা ঢুকতে পারতেছে না এলাকায়।
ওকে,
কারণ এলাকা ঢুকতে দেয় না, রাত্রে সন্ধ্যা সাতটার পর আটটার পরে চলে আসে। পরে তৃতীয় দিন আমি যাই ওদের সাথে, তখন আমি নিউ মার্কেট থেকে একটা নাইক কিনে নিয়ে আসি, ডলফিন, সাড়ে তিনশো টাকা, সাড়ে চারশো টাকা দিয়ে একটা কুমার নিয়ে লক করা, আমি সোজা চলে যাই। আমার তখন প্রথম তো জিত ওদের উপরে, কারণ ওদের কারণে আমি না খেয়ে আছি।
ওকে,
ওদের কারণে আজ আমার বাসার জিনিসপত্র সব চলে গেছে, রাস্তা রাস্তা থাকতেছি, মহাখালী আমি সাত দিন ছিলাম, বাস স্ট্যান্ডে ঘুমাই রয়েছি আমি এক কাপড় চোপড়ে। তোর বাবা আমাকে খুব খারাপ বাসায় গালাগালি করছে, তো আমার প্রচন্ড খুব জিদ। পরে লাস্ট কি করলাম, আমি ওদেরকে পাঠাইছি মোটরসাইকেলে, হালুঘাট থেকে এক হাজার টাকা নিয়েছিলাম আপনার মোটরসাইকেল ভাড়া আর কি। নেওয়ার পরে আমি যাই, পরে ওর বাবাকে মসজিদের সামনে বললো যে আচ্ছা ঠিক আছে আপনার কোনো মেয়ে আছে? ফরিদা হ্যাঁ আছে, আপনি নিজাম আপনার সাথে কথা বলবে। বললাম যাব্বা এর আগে ওদের সাথে কথা হয়েছিল যে আমরা একটা জায়গা রাখবো, ভুলে গেছিলাম ওদের সাথে ওর বাবার সাথে কথা হয়েছে, আমি একটা জায়গা রাখবো আপনাদের ওখানে একটা ঘর করে দিব ঠিক আছে শহরেই। তো আমি শুভজি বাবা বলে দিয়েছি, শুভ বাবা বলছে যে আমি তখন খালুয়া ঘাটে ওরা তিনজন মোটর সাইকেলে চলে গেছে শুভ সহ একটা ছেলে ছিল রাসেল পুরান ঢাকার।
ওকে
যাওয়ার পরে বলতে এভাবে বলবি বাবা বলবি, বলে যে এখানে দেওয়ার নামে কোন ছেলে লোক আছে? হ্যাঁ আছে। কি মসজিদে মদ তোমরা কে? আমি ওর বড় জামাইয়ের মানে মেয়ের দেবর লাগি আমি। আচ্ছা ঠিক আছে। তারপর আবির আপনার সৈল তো চিনি? হ্যাঁ চিনি, রানা নাম চিনি আমি। ওরা বলে আচ্ছা ঠিক আছে, আপনার আমার সাথে কথা বলবো। বাবু ওদেরকে যে জায়গাটা আপনি দেখতে চাইছিলেন জায়গাটা একটু ওদেরকে দেখান। দেখা যায় সামনের দিকে আসার পরে যে আপনার এগুলো মার্কেট ছিল ছুরি কিনছিলাম নিউ মার্কেট থেকে 450 টাকা দিয়ে, ওই ছুরি দিয়ে আপনার ঘাই মারে দুপাশে দুটো শুধু।
তারপর
ঘাই মারার পরে পরে মৃত্যু যখন নিশ্চিত হচ্ছে না ঠিক আছে, পরে তারা
ঘাই মারার পরে কি হয় উনি পড়ে যায় ওখানে
ওখানে ব্লাড অবস্থা পড়ে যায়। পড়ে যাওয়ার পর লাস্টে যখন নিশ্চিত হতো
কখন করেনি কাজটা আপনারা, দিনের বেলা না রাতের বেলা?
রাত্রে আপনার তখন 9টায়।
ওকে তারপর
তারপর পরে রাসেল বলতেছে তো মরে নেই। পরে রাসেল কি করলো, চাকুটা দিয়ে এখানে একটা খাই মারে, ঘাড়ে আছে না ঘাড়ে মারে। ঘাড়ে মারার পরে তারপর নিশ্চিত হচ্ছে তার লাস্ট লাস্ট বুকে মেরে দেয়, বুকে মেরে দেওয়ার পরে মুখের ট্যাপ মেরে দিয়ে চলে আসে মোটর সাইকেলে। পরে তখন এলাকায় হাওকে পড়ে যায়। এদিক দিয়ে আপনার ডোবাওয়ার পুরসভার চেয়ারম্যান মারা পেলাইছে সন্ত্রাসীরা, এদিক দিয়ে আবার 10 দিন পরে একটা মসজিদের মহাজন মারা পেলাল পূর্ব শত্রুতা গরম অবস্থায়। এটা নিয়ে মানুষজনের পত্রিকা উঠছিল। পরে বললো যে দোস্ত কি কাজ কি হয়েছে? হয়েছে টাকা সামনে দাঁড়ায় আছে, টাকা আসতেছে, টাকা এখন দরকার না দোস্ত, আমরা পালাইতে হবে, এলাকা সব জানিয়ে গেছে মোটরসাইকেলে। তারা জুতো মতো পালাইয়া তারা চাকুটা মেলামারে খাচ্ছে, দান খেতে মেলামারছে মেলামারে, তারা মোটরসাইকেল চলে আসছে হালুয়াঘাটে। কে তো টাকা নষ্ট নাকি লেগে লোক যে দাঁড়িয়ে রয়েছে 70 টাকা, তাকে হালুয়াঘাট দিতে হবে আমার। আমি কিন্তু তাদেরকে থুয়ে আমি চলে আসছি ঢাকায়। ঢাকায় এসে আসলে আমি নারায়ণগঞ্জ আগের স্থানে চলে গেছি। আসার পরে এখন শুভরাও এলাকা খুব গরম অবস্থা, খুব গরম অবস্থা। পরে তাকে আমার শ্বশুরকে অ্যাম্বুলেন্সে করে আপনার মমসিং সদরে নিয়ে আসে। আসার পথে আমার শ্বশুর মারা যায়। এটা নিয়ে পত্রিকা উঠে, এটা তো সবাই জানে যে মমন সিং দোবরা যে আপনার চেয়ারম্যান যে মারা গেছিল, ইয়ার 10 দিন পরে ঘটনাটা হয়েছে।
ওকে তারপর প্রিয়াঙ্কা কি জানে যে আপনি কাজটা করেছেন?
হ্যাঁ।
কিভাবে জানলো?
প্রিয়াঙ্কা জানছে, এটা আমি স্যারা কেউ করবো না। পর প্রিয়াঙ্কা বললো যে তুমি কি আমার বাবাকে কিছু করছো? আমি আমি তোর বাবার মেরে ফেলেছি। হ্যাঁ পরে তুমি যদি না আসো তোমার বাইরে শেষ করে দিব। পরে বলতেছে আমি তুমি আমার মারা ফেলাবো কোনদিন, আমি তোমার সামনে আসবো না। পরে আমি নিজের ভেঙে পড়ে যাই, ভেঙে পড়া যাওয়ার কারণ মার্ডার করছি জীবনে কখনো মার্ডার করিনি। পরে আমি চলে আসছি, চলে আসার পরে
1,00,000 টাকা কিভাবে কভার করলেন?
কভার করিনি, আমার বন্ধুদের সাথে আমি প্রতারণা করছি টাকা দিনে, টাকা দেবো কোথেকে? আমি
ওদের সাথে দেখাই করেনি,
দেখাই করিনি। পরে শুভর এদিক দেওয়া তার অল সার্টিফিকেট, ইন্টার সার্টিফিকেট আমার কাছে ছিল
সব আসল গুলা,
জি না ডুপ্লিকেট ফটোকপি গুলো আর কি।
ওকে
থাকার পরে আমি শুভের ভয় যদি আমার সাথে বাড়াবার করে তত এগুলো দিয়ে দিবেন যে তুই কাজটা করছিস। এটা নিয়ে পরে মামলা হয়ে যায়। মামলা হওয়ার পর আমাকে খুঁজতে থাকে আমার ওয়াইফ, কারণ আমার কাছে আমার ছবি আছে ওর কাছে। ছবি থাকার পরে,
ছবি মানে
আমার ছবি আছে না?
আপনার ছবি?
হ্যাঁ আমার ওয়াইফ
ওই ছবি দিয়ে মানে আপনাকে খুঁজছে,
খুঁজতে থাকে।
নারায়ণগঞ্জ আপনি তখন কোথায় আছেন?
নারায়ণগঞ্জ তখন আমি ছিলাম আপনার মুক্তপুর ব্রিজের উপরে।
মানে কোন আত্মীয়র বাসাতে?
জি না।
তাহলে
ওখানে আমার একটা মানে ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে, মানে ওই লাইনের আর কি, সে ভালো হয়ে গেছে, সে পুস্কার দোকান দিয়েছে, ওই দোকানে থাকে আর কি আমি।
ওকে সে জানতো যে আপনি ধরনের কাজ করে এসেছেন?
না কিছু জানতো না।
পরিচয় গোপন টোপন করে আপনি ওখানে
ওখানে চলে আসছি।
ওকে
তখন প্রিয়াঙ্কা আমাকে ফোন দেয়, বললাম যে তুই প্রতিদিন আমাকে পার্ডে দিয়ে চেষ্টা করে দিবি, আর যদি না দেস তাহলে ভবিষ্যতে একটা খারাপ কিছু হতে পারে। হত্যার বোনের জামাই তোর ভাই, সে ভয়ে সব যখন যা পারছে 1,000 টাকা নিয়ে দৈনিক দিছে আমাকে।
প্রিয় শ্রোতা, আমরা আরো একটি বিরতি নিতে চাই। একজন মানুষ যখন অপরাধী হতে থাকেন তখন সে লিমিটলেস অপরাধী হয়, সেটারই একটা চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষের মধ্যে, যিনি হচ্ছেন সোহেল। আমরা ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও ফিরে আসব, আবারও আপনাকে ওয়েলকাম করব জেবিএসবি তে। আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে গিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু আপনার সঙ্গে রয়েছে, এবং এই টিমের অন্যতম মেম্বার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি ফোনে আজকে অতিথি যিনি আছেন সোহেল, তার জীবনের পুরো অপ্রিয় সত্যগুলো শুনছেন এবং তার যে বিশ্লেষণাত্মক জ্ঞান সেই জ্ঞানের আলোকে তিনি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করবেন, এবং এই ধরনের ঘটনা থেকে আপনি কিংবা আমি কিভাবে নিরাপদে থাকতে পারি, সেজন্য আমাদের কি ধরনের জীবন আচরণ গঠন করা উচিত সে বিষয়ে তিনি পরামর্শ দেবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত 1টায় ফিরে আসছি। আপনারা ফেসবুক পেজে চলে আসতে পারেন আমাদের অতিথিকে দেখার জন্য, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব।
সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় এখন রাত ১টা, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, এবং সবার সঙ্গে রয়েছি আমি আরজি কিপ্রিয়া, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, এবং নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে সোহেল, এবং সবাই মিলে আমরা শুনছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। সোহেলের কাছে আবারও ফিরতে চাই। সোহেল, তারপর
ও আমাকে ওই ভয়ে টাকা দিচ্ছে, যখন যা পারছে টাকা দেওয়ার পর ওই টাকা দিগুলো আমি শুধু ঘুরতাম, লঞ্চে করে ঘুরতাম, তখন আমার মেয়েদের প্রতি একটা নেশা হয়ে যায়। এখন নেশার পরে আমি আরেকটা মেয়ের সাথে পরিচয় হই, ওই মেয়েটা কি আপনার বিদ থেকে পালে আসে, মানে ওই মেয়েটা যে একটা ছেলেকে ভালোবাসতো, নাম হলো মরিয়ম, তো ছেলেটার নাম ছিল শাকিল, ও ছেলেটা কিন্তু অনেক মানে কর্মশালী ছিল, তো চেয়ারম্যানের ছেলে, তো ছেলেটা ওর সাথে মজা করছে আর কি, ফান করছে আর কি, কিন্তু মেয়েটা অনেক সুন্দর, তো গরিব মিলে মেয়ে আর কি, তার বাবাও কিন্তু একটা বাইরে থাকে। পরে মেয়েটা কি করছে, মোটামুটি টাকা পয়সা নিয়ে আসার পরে মেয়েটা ছেলেটা কিন্তু মেয়েটাকে নেয় না। এখন আর না নেওয়ার পরে আমি নারায়ণগঞ্জ মেয়েটাকে পাই, লঞ্চঘাটে বসে আছে, তো চিন্তা করলাম তারা প্রথম যে কোনো মেয়ের দিকে তাকালে আমি বলতে পারি মেয়েটা কোন প্রেমিলে, কারণ তার জুতার দিকে তাকাইছি, দিন ওটা ভালো প্রেমিলের মেয়ে, তো তার পিছনের দিকে তাকাতে হয় নাই। পরে বললাম যে আপনি কোথায় যাবেন, পরে বললো যে আমি চাঁদপুর যাবো, তো আমি তো চাঁদপুর যাবো, তো সে উঠান আপনি কি করেন বললাম, তখন আমি বললাম যে আমি পড়াশোনা করি, পিছিয়ে আমি অনার্সে পড়ি কোন কলেজে, ঢাকা কলেজে ফার্স্ট ইয়ারে, কোন সাবজেক্ট অ্যাকাউন্টিং, যাক আমি ফার্স্ট ইয়ার নিলাম। তো মেয়েটা দেখলো যে ছেলেটা অনেক ভালোই মোটামুটি চলতেছে, কথাবার্তা ভালো যেমন হোক না কেন, তো মেয়েটাকে বললাম যে আপনি কোথায় যাবেন, তো সবকিছু আমার সাথে শেয়ার করছে যে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, তার নাম ছিল শাকিল, সে আমাকে নিচ্ছে না, ঠিক আছে, তার সেলফোনটা অফ, সে বলতে বাসা চলে যাওয়ার জন্য, কিন্তু আমি টাকা পয়সা নিয়ে আমার সোনাগোনা নিয়ে চলে আসছি, তো আমাকে সে আমাকে নিবে না, সে আমাকে বাসা চলে যেতে বলে, কিন্তু আমি বাসায় আমাকে মেরে ফেলবে আমার মা।
ওকে,
তো অলরেডি সবাই জানে যে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি, আমি বাড়ি থেকে আমার মান সম্মান থাকবে না, কিছু থাকবে না, মরে গেলাম যাবো না, তখন কি করা যায়। তখন বললো যে আপনি আমাকে একটা আশ্রয় দিতে পারেন না। আমি কোথায় আশ্রয় দিবো, আমার তো নিজের বাড়িতে কোনো স্থান নেই, আমার কোনো স্থান নেই, তোমাকে কিভাবে আশ্রয় দিবো, মনে মনে বলে আর কি সেটা। তো তারা জাগে চাঁদপুর আপনার লঞ্চ ছাড়া দিচ্ছে, লঞ্চ চাঁদপুর গেলাম, চাঁদপুর থেকে আপনার বিকেলবেলা চললাম, সারাদিন চাঁদপুর ঘুরলাম, ঘোরার পরে চাঁদপুর লঞ্চে করে তার কাছে টাকা ছিল, একটা কেবিন নিলাম, কেবিনে করে আপনারা চলে আসছি ঢাকায়। তখন তার সাথে কিছু হয় নাই, কারণ নতুন পরিচয়। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন কি করবেন, আপনি কোথায় যাবেন, তার একটা কাজ করতে পারেন যে আপনার আশ্রয় একটা হতে পারে, স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে একটা বাসা ভাড়া নিতে পারি। তো সে রাজি হয় না, তারা চলে যায়, না থাকেন আপনি, কোন মতো রাজি হয় না, আবার আমাকে ছাড়েও না, তো আমি যা খরচ হয় সব মেয়ের খরচ হয়। পরে আমরা পরের দিন সকালবেলা নামে আমরা আবার বসুন্ধরা আসি, কারণ বসুন্ধরা আমি চিনি, বসুন্ধরা উঠার পরে সারাদিন থাকলে একটা বাসা নিলাম, বাসাটা
মেয়েটার কাছে কত টাকা পরিমাণ ছিল এবং গোল্ড টুল সবকিছু মিলিয়ে
65,000 টাকা মতো, ক্যাশ ছিল 30,000 টাকা। তো যাক উঠলাম, উঠার পরে মেয়েটার সাথে থাকতেছি, চলতেছি, ফিরতেছি, তো আমি
পরিচয় বাসা নিলাম,
স্বামী স্ত্রী পরিচয়,
স্বামী স্ত্রী পরিচয়
জি, বাসা নেওয়ার পরে তো এখন চলতেছে মোটামুটি ভালো, হইতে এলাকা দেখতেছি একটা সমস্যা হইতেছে। পরে কি করলাম, আবার জস করে গেলাম, জস করে যে কাগজটা পুরা, কারণ কাগজ করতে বেশি সময় লাগে, কারণ আপনার দিকে ছবি লাগে আর আপনার 3,000-4,000 খরচ যায় সবকিছু, তো গেলাম করে দিল, করে দেওয়ার পর এলাকা কোনো সমস্যা নেই, চলতেছি ফিরতেছি,
বিয়ে করে ফেললেন,
বিয়ে করে ফেলছি,
চতুর্থ বিয়ে আপনার
জি, বিয়ে করার পরে এখন চলতেছি ফিরতেছি ভালোভাবে চলতেছি, আমার সাথে কোনো কিছুই করতেছে না। না করার পরে আমি একটা না তিন দিন আসিনি, তার এখান থেকে আমার কাছে টাকা দিচ্ছিল 10,000 টাকা জমা, 10,000 টাকা নিয়ে আমি এক জায়গায় চলে গেছি, আমার কাছে 1,000-2,000 টাকা ছিল, তো আমি ঘুরতেছি। এর মাঝে একটা নরসিংহের একটা মেয়ের সাথে আমার যোগাযোগ হয় আবদুল্লাহপুরে, আমি দাঁড়িয়ে আছি, তখন তাকে নিয়ে আমি ছিলাম আপনার আশুলিয়ায়, কারণ আশুলিয়ায় আমার চাকরি আছে মোটামুটি, চাকরি নিতে গিয়ে একটা মানে ভালো।
এই মেয়েটা তখন কি করছিল যে মেয়েটাকে বিয়ে করলেন রিসেন্টলি? মেয়েটার নাম জানো কি ছিল?
মেয়েটার নাম ছিল মরিয়ম।
মরিয়ম, এই মেয়েটা তখন কোথায় থাকতো, কি করতো?
তখন তো টাকা আছে, কিছু করতো না,
বসে বসে থাকতো।
হ্যাঁ, তো আমার তার সাথে আমার সাথে ঝগড়া হইতো রাত্রেবেলা, চাইতে চাইতাম যে দিব না কোন কিছুই, আমার সে ঘুমাবে না। তো আমি কি করতো, থাকার দরকার নেই, আমি যে দুদিন ঘুরে আসি, হয়তো যাও টাকা লাগবে না, বৃদ্ধ সরটা দিয়ে দিল, ঘুরে আসলাম। ওইসব করলে আপনি আব্দের উপরে দাঁড়ালাম, একটা মেয়ের সাথে পরিচয় হলো, নাম হলো তার জ্যোৎস্না, আপনার নরসিন্দের মেয়ে। ওই মেয়েটার সাথে পরিচয় হইতে 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 মেয়েটার সব ভালো, খুব আন্ডারস্ট্যান্ড হচ্ছে, কথাবার্তা বলতে। মেয়েটা ঢাকা ভর্তির জন্য আসছিল আর কি, ভর্তির গত বছর ঘটনা, ভর্তির জন্য আসার পরে মেয়ের সাথে পরিচয় ভালো, আপনি কি করেন, আমি পড়াশোনা করি, বিভিন্ন জায়গায় পরিচয় দিতাম, মিথ্যা আশ্রয় নিতাম আর কি। বলছিলাম জগন্নাথ পড়াশোনা করি, কিসে অনার্স করতেছি, সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং সাবজেক্ট, বলতাম সুন্দর মতো বলতাম। তো মেয়েটা বিশ্বাস করতো, সে বিলিভ করতো আমাকে। তো এদিক দিয়ে এখন ওর সাথে আমার সাথে ভালো একটা রিলেশন। আমি দুদিন পর আসছে, সে কান্না দিছে, দেখো তুমি যাই হয়েছে, তুমি তোমার স্বামী নাকি বিয়ে করছো, ঠিক আছে, আমি তো ওর চিন্তা করলে তো হবে না। তো এখন যাক, সে নিজের ইচ্ছা স্বইচ্ছা, আমাদের সব সুন্দর মতো চলতেছে আমাদের মাঝে। চলার পরে হঠাৎ তিন মাস পরে তার ফ্যামিলি কিভাবে খোঁজ পায়।
ওকে,
খোঁজ পাওয়ার পরে তাকে আইসা তা বলে, আমি বাসা ছিলাম না, আমি কই গেছিলাম, পরে আইসা ওরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ভাগ্য ভালো, তার জিনিসপত্র আমার কাছে ছিল, যে ওকে নিয়ে যাওয়ার পরে ও আমার সাথে আসতে চাইছিল, কিন্তু আসেনের পর আমার অ্যাড্রেস নিয়ে তারা যোগাযোগ করলো যে ছেলেটা খারাপ, দিবে না, যাক। তারপর সে আসতে চাইছিল, সংসার টিকে রাখার জন্য চেষ্টা করছিল যে আমাদের বিয়ে হয়েছে, আমাকে ভালো করতে পারি কিনা, এটাই শেষ। খারাপ মানুষকে ভালো হয় না, হয় পারি কিনা। তো আমি ওরা বলছিলাম, তোমাকে পেলে আমি ভালো হয়ে যাবো, সত্য কথা, ভালো জন্য পদক্ষেপ নিয়েছিলাম, ওই পাইলে আমি সত্যি ভালো হয়ে যেতাম, কারণ সে একটা ভালো মেয়ে। পরে যাক, চলে যায়, চলে যাওয়ার পরে ওদের তিন মাসের রিলেশন নষ্ট হয়ে যায়। পরে ওই যে ওই মেয়েটা, নরসিংহের মেয়েটাকে আমি ওকে আমি মাঝে মধ্যে ১০০ টাকা পাঠাই, আমি ফোন করি,
এই যে মেয়েটার সঙ্গে আপনার লাস্ট পরিচয় হয়েছে,
ও চলে আসে পালাইয়া আমার কাছে। আসার পরে যাক, ওকে নিয়ে আমি রাত্রে বসুন্ধরা উঠি। আবার বসুন্ধরা উঠার পরে মানে ওকে মাঝখানে নাটক করছে যে তোমার জন্য আমি আমার বাড়িঘর সবকিছু ছেড়ে দিছি, ঠিক আছে, তিন মাসের থেকে আমাদের রিলেশন তো তিন মাস হয়ে গেছে, তো ছেড়ে দিছি আমি সবকিছু, টাকা পয়সা নিয়ে আসছি, ৩০,০০০ টাকা আমার কাছে আছে, তুমি চলে আসো। পরদিন বললাম যে আমাকে তো চিন্তা সব ধরে সব নিয়ে গেছে, আমি রাস্তা রাস্তা থাকতেছি, আমি তো বাড়িতে যেতে পারবো না, আমি মুখ দেখাতে পারবো না, আমি বাড়িতে একবার বাড়ি চলে আসছি না। আমি ওর মেয়েটা একটা না ১৭ দিন পরে আসছে, ওর আমার একটা বালা আর ৫,০০০ টাকার একটা হাতের একটা আংটি ছিল,
যে মেয়েটা চতুর্থ মানে যে মেয়েটার লাস্ট আপনার যে মেয়েটাকে ফাঁদে ফেলেছে, নামটা কি ছিল মেয়েটার?
জ্যোৎস্না।
জ্যোৎস্না, ওকে।
পরে মেয়েটা অনেক সুন্দর ছিল, মেয়েটা আই পাস করছে।
ওকে,
পরে যাক মেয়েটা এনে আপনার ইয়েতে উঠলাম, বসুন্ধরা উঠলাম, ওরা পরে তার সাথে আমার সাথে যেভাবে হোক ফিজিক্যালি রিলেশন হয়। পরে মেয়েটার টাকা পয়সা নিয়ে আমি চলে যাই।
মেয়েটাকেও বিয়ে করেন না?
না, একে বিয়ে করে নেই।
ওকে, চতুর্থ বিয়ের পরে ৪ নম্বর বউ যেটা ছিল সে কোথায় চলে গেল?
সে চলে গেল আপনার
বাপের কাছে।
বাপের কাছে,
ওকে।
আর ৫ নম্বর যে মেয়েটাকে পরে আনছিলাম, ওই মেয়েটাকে আমি বিয়ে করি না, ওই মেয়েটাকে আমি ওই মেয়েটা হোটেলে রেখে আমি চলে আসি টাকা পয়সা নিয়ে। তার ৫,০০০ টাকা ছিল, তার ব্যাগে আমি ৬০০ টাকা রেখে আসি, গাড়িবার টাকাটা আর তার নূপুর গুলো আমি নিয়ে আসি নাই, তার একটা আংটি, একটা হাতের বালা গুলো আর ৫,০০০ টাকা নিয়ে আমি চলে আসি। আসার পরে এটা হলো কত কোরবানির ঘটনা। আসার পরে চলতেছি, ফিরতেছি, পরে আটটা মেয়ের সাথে পরিচয় হয় মার্কেটে গিয়ে, চাঁদপুর আসে, পরে চাঁদপুর ঘুরতে আসে। আসার পরে ওই মেয়েটার সাথে আমার সাথে পরিচয় হয়, ভালো রিলেশন, মেয়েটা তো অল্প বয়স, তো ক্লাস ৯ পড়ে, লম্বা চুল হয়ে গেছে অনেক। পরে মেয়েটাকে মানে অনেক ভালো কিছু দেখায় আমি তাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে তাকে আমি চিন্তা করলাম, আমার তো বুঝলে চলবে না, হয় ভালো হবো না খারাপ হবো, কেউ তোমার ভালোতে চায় না, কারণ আমি এলাকায় গেলাম, জন্ম নিবন্ধন চালাম চেয়ারম্যানের কাছে, জন্ম নিবন্ধন চেয়ারম্যান দিতে পারবে না, ১৮ বছর নিচে বয়স দিবে, এছাড়া জন্ম নিবন্ধন আমাকে দিবে না, এটা সার্টিফিকেট চাইলাম এখন এটা সার্টিফিকেট আমাকে দিবে না, কারণ এখন আপনার ডিজিটাল যুগ, তো একটা চাকরি করতে হবে, কিছু করা লাগে, জন্ম সংস্থা কিছু করা যায় না, সেই জন্য আমি কিছু একটা করতে হবে। পরে এই মেয়েটাকে আমাদের এলাকার চাঁদপুরের মেয়েটা, ওই মেয়েটাকে আমি যেভাবে হোক ৩-৪ মাস রিলেশন করার পরে, এই যে আপনার ৭-৮ মাস আগের ঘটনা আর কি, ওই মেয়েটাকে আমি নিয়ে আসি ঢাকা, নিয়ে এসে আমার কাছে রাখি।
কি নাম?
নামটা হলো আপনার সঞ্জিতা।
সঞ্জিতা, ওকে।
নিয়ে আসার পরে আমাদের এক পরিচিত, নাম ভাঙবো না, ওই বাসা রাখি আমি।
এই মেয়েটাকে আপনি বাসা থেকে বের করে নিয়ে আসলেন, তখন আপনি কি করেন?
তখন আমি ঘোরাফেরা করি, টাকা আছে ৩০,০০০ টাকা।
I'm becoming tired to listen this story. কতবার একটা মানুষ, ওকে, তারপর
নিয়ে আসার পরে মেয়েটা আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে পরে আমি চিন্তা করলাম, ওকে চেহারা যেন অনেক ভালো, তাহলে আমি তাকে এই লাইনে নামাবো, খারাপ লাইনে, প্রতিটা লাইনে মানবো।
আপনি এটা করে তারপর তার কাছ থেকে কি আপনি পয়সা রোজগার করবেন?
জি,
মানে আপনি দালালি করবেন?
জি। পরে ওরে নিয়ে আসি, নিয়ে আসার পরে একদিন আমি ওরে আপনার গুলিস্তান দিয়ে আসি, দিয়ে আসার পরে ওই দিন সে কাজ করতে পারে না, ৫টা কাজ করছে, তখন আমরা বিয়ে করে নিই। আমি বলছি, দেখো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সবকিছু হারিয়ে ফেলছি, এখন বিয়ে করতে হলে তো আপনার ঢাকা সব চলাফেরা করলে মানুষ আমাদেরকে ব্ল্যাকমেল করবে, টাকা পয়সা আমাকে মারধর করবে, আমি বিয়ে ছাড়া থাকতেছি, বা বাসা ভাড়া করতে হলে আমার একটা বাসা অ্যাডভান্স করতে হবে ৫,০০০ টাকা, জিনিসপত্র কিনতে হবে, অনেক সমস্যা দেখায়। তো মেয়েটা অনেক কান্নাকাটির পরে, তো তুমি চলে যাও, তুমি নিজের জীবনটা বাঁচাও, তাহলে তুমি চলে যাও আমার জীবন থেকে, আমি বাড়িতে যেতে পারবো না, এলাকার মানুষ জানাজানি হয়ে গেছে, খারাপ হলে তোমার কাছে থাকতে হবে, ভালো হলে তোমার কাছে থাকতে হবে, এখন আমার
তখন আটটা মেয়ে মেরে দিয়ে বুঝাইছি যে বললো যে আচ্ছা ঠিক আছে তো করো, করার পর যদি শরীর যদি তোমার সাথে বেমানি করে তাহলে সেটা আমি প্রতিবাদ করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে তোমাকে আমি এক মাস করাবো, এক মাস করানোর পর আর করাবো না, তুমি যাই পারো, ওই টাকা তুমি বাসা ভাড়া, তোমার টাকা তুমি ভাঙো। পরে যাক, প্রথম দিন সে সাতটা না আটটা কাজ করে সে আর পারা না, সেন্সলেস হয়ে যায় গুলিস্তানে। যাওয়ার পরে ওই মেয়েটা তাকে নিয়ে আসে, যার বাসা দেখে নিয়ে আসার পরে যেভাবে হোক রাজু এই ঘটনাটা জানে, মানে শুনতে পায় আর কি, রাজু আমাকে ডাক দিয়ে নিয়ে যায়। এই রাজু আমার চোখ খুলতেছে, আজকে যদি তোর বোন যদি এরকম হইত, কে যদি নিয়ে যায় যদি এই কাজটা করতো তোর কাছে কত খারাপ লাগতো। তোর বন্ধুরা একটা ছেলে নিয়ে গেল, নিয়ে যায় বিয়ে করবো, বিয়ে করে দূরে থাক, তার এই জায়গায় নিয়ে যায় কাজ করাইতেছে। তখন আমি রাজু আমাকে অনেক বোঝায় বুঝে আমার খুব ভালো চাইছে, তো ও বোঝানোর পরে আমি রাজুর কথাই ওই মেয়েটাকে আমি তার বাইরের কাছে দিয়ে আসি, বললাম যে বললাম চলো আমরা এয়ারপোর্ট যাই, এয়ারপোর্টে ওটা বাসায় রেখে ওর বাইরে ফোন দিচ্ছে, বাইরে এসে নিয়ে গেছে। এরপরে তারপরে বললাম যে তোমার বোনে এই করছে, আমাকে টাকা দিতে হবে 20,000, বেশি চাইলাম না 20,000 টাকা দরকার, 20,000 টাকা দিতে হবে আমাকে। তখন বলল আমি দেবো না, তো তোমার বোনকে জিজ্ঞেস করো মোট জায়গায় গেছি কিনা, তো বোনদের করা সত্যতা বলতে কোথায় গেছি আমি, এই ব্যাপার পুরো বললাম, যেগুলো সব আমি ভিডিও করছি দূর থেকে, কোথায় 20,000 টাকা দিচ্ছে আমাকে। 20,000 টাকা দেওয়ার পরে আমি কি করলাম, ওই যে বাড়ির থেকে বাড়িলাম 4 বছর আগে, আমি এখন কিন্তু 4 বছর আমি বাড়িতে যাইনি, উঠতে পারি না, কারণ এলাকায় আমার ঋণ আছে 20,000 টাকা। ওই যাদের সেট আনছি মোবাইল আনছি, স্যামসাং মোবাইলটা, মোবাইলটা 16,000 টাকা দাম, আমার আমার মোবাইলটা আর টুকটাক দেনা আছে, ওগুলো দিয়ে আমাকে উঠতে হবে। কিন্তু টাকাটা তো বড় কথা না, কিন্তু আমাকে টাকা ধরবে বেশি, মারবে বেশি পোলাপানি, এলাকার পোলাপানি, যাদের সেট আনছে তারা তো খুব রাজনীতি করে। পরে যাক আমি টাকাটা নিয়ে আমি দেশে যাবো, চিন্তা করলাম 20,000 টাকা নিয়ে দেশে যাবো, নিজের টাকা খরচ থাকবে না, যাক এই টাকাটা আমি উড়ে উড়ানোর পরে আমি নারায়ণগঞ্জ যাওয়ার চাই, আবার সেই ওই জায়গায় টিয়াঙ্কা আমি পাইছিলাম, ওই জায়গায় গিয়া আমি আবার আসি। আসার পরে ওই দিন রাত মানে আপনার 7-6 মাস আগের ঘটনা, ওই মেয়েটাকে আমি একটা মেয়ে পাই ওখানে, ওর নামটা লাশা, যার সাথে আমি বর্তমানে
মানে এটা কি পতিতালয়ে,
জি পতিতালয়ে যাই, আবারও একই সিস্টেম, যেভাবে
প্রিয়াঙ্কাকে আপনি লাস্টে বিয়ে করেছিলেন ঠিক একই সিস্টেমে আপনি আরেকটা মেয়েকে বিয়ে করেন।
তো আমি যাকে করার ইচ্ছা ছিল তাকে আমি পাইনি, তারা কিন্তু আপন ফুফু।
ওকে, হোয়াটএভার ইট ইজ, আপনি কাকে করলেন?
আমি যার কাছে গেছি সে চিন্তা করলাম তাকে দিয়ে হবে না, কারণ সে খুবই কৃপণ, কিছুই দেবে না কাজ করলে। তো তার ফুফুর আবার মন খুবই ভালো, যেমন চেহারা যেমন খুব মন খুবই ভালো, আমার টাকার দরকার, আমার তার কিছু দরকার না। তো তার সাথে থাকলাম, তার সাথে থাকা তার সাথে অনেক কথাবার্তা বললাম, আমার কেউ নেই আপন বলতে, তো কথাবার্তা বলার পরে আমি কাজ করিনি, রাত্রে 1500 টাকা বাদ আমার। পরে দেখলো যে ফুফুর অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা ছিল আসছে, খুবই ভালো, আমার অনেক কিছু দিছে যদি কাজ করে নেই। পরে যাক ওই ফুফুর সাথে কথাবার্তা বলবো, এটা হয় না, তুমি আমার ভাইয়ের মেয়ের সাথে ছিলা, আপন ভাইয়ের মেয়ের সাথে ছিলা, কিন্তু আমি তোমার সাথে তো বিয়ে করতে পারবো না। তো আমি বললাম যে আমি হ্যান তেন আমি সুইসাইড করবো, হ্যান করবো, ত্যান করবো, অনেক বেশি বিয়েই করবো না। ও লাস্টে যেভাবে হোক তাকে আমি একটি একটা শপথ করাইয়া যে কোনো ছাড়বো না তোমাকে, আমি তোমাকে বিয়ে করবো না, কারণ আমার টাকার দরকার, আমাকে বাড়িতে উঠতে হবে। পরে আমি যাক তাকে সে আমাকে বিয়ে করে, কিন্তু তাদের ফ্যামিলি হলে পিছু টান বেশি, বরিশালের মানুষ তো খুবই পিছু টান, তার ভাই কিন্তু অনেক লোভী, আপন ভাই জানে কিন্তু বোনের কাজ করে, ভাই পাশের রুমে থাকে বোনের সামনে কাজ করে, বাসায় গেস্টানে কাজ করে। তারপরে আমি তাকে বিয়ে করি ঢাকা জজকোটে, বিয়ে করার পর আবার জজকোটে, আমার জজকোটে কিন্তু মোট 4টা বিয়ে হয়েছে,
লাস্ট বিয়েটাও আপনার জজকোটে হলো,
জি, তার সাথে আমি সংসার করতেছি বর্তমানে, সে একটা
এই মেয়েটাই, সে একটা
কলগা।
কটা বিয়ে করলেন আপনি?
5টা।
বয়স কত আপনার?
আমার 24 বছর।
24 বছর বয়সে আপনি 5টা বিয়ে করে ফেলেছেন, কতগুলো মেয়ের সাথে আপনি শারীরিক অবৈধ সম্পর্ক করেছেন?
আমার জানা মতে 5টা মেয়েকে আমি বিয়ে করছি, এমনকি আন্টি বা ফুফি টুফি এটি বালি দিলাম, ঠিক আছে, কিন্তু অনেক মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে আমার, এক দেশও ছেড়ে যাবে। পরে যাক আমার সে ওয়াইফকে দিয়া সে জানে যে আমার কেউ নেই, তো আমি বললাম যে একটা ব্যবসা করবো, আমার কাছে টাকা দিয়ে তার কাছ থেকে আমি 30,000 টাকা হাতায় নিয়ে আমি দেশে চলে গেছি, আমার দেশের ঋণটা দিয়ে দিয়েছি, 4 বছর পর আমি দেশে যেতেছি, এই যে আপনাদের গত 3 মাসের ঘটনা, দেশে যাওয়ার পর 4 বছর পর আমি দেশে গেছি, একটা নতুন আবহাওয়া, আমার আব্বু আমার সাথে অলরেডি রাগ করে আমাদের ওয়ার্কশপ বিক্রি করে আমার আব্বু বিদেশে চলে গেছে,
আপনি জানেন না,
বিদেশে চলে গেছে। তো আমার মা যেমন দেখছে, আমি 4 বছর পরে আমার মা অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, আর আমার ভাই বোনদেরকে তারা শাসন এখন আগে করে না, সুন্দর মতো পড়াশোনা করায় আমরা সুখী প্রেমিতে ছিলাম, কিন্তু আমার বাবা কিন্তু অপ্রশাসন করছে আমাকে, এটা আমি স্বীকার করি। পরে 4 বছর থাকে, 4 বছর পরে যাওয়ার পরে সে 30,000 টাকা নিয়ে আমি চলে যাই, যাওয়ার পরে দেশের ঋণ টিন দিয়ে আমি বাড়িতে থাকতেছি, এমন সময় আমার বাবা কি করছে, আমার ঠিকানা মতো চলে গেছে, ঠিকানা মতো যাওয়ার পরে সে দেখতে পাচ্ছে যে আমার তার শ্বশুর আছে, শাশুড়ি আছে, সে বাড়িতে থাকবে, তোমার বাড়ি কেউ রাখবে না। আমি মায়ের বলেছি মাই মা তুমি মেয়ে তুমি রাখবে না, আমার বাড়ি করে দিবে। আমার সব বাড়ি করে দেওয়ার পরে আমি আবার ঢাকা চলে আসি, ঢাকা আসার পরে যাক ফ্যামিলি কিন্তু আগার থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে, এখন আমার বাসায় বর্তমানে সবকিছু আছে, মোটামুটি টুকটাক সব জিনিস জোড়াইছে, কারণ বোন বিয়ে দিতে হবে, অনেক ডেভেলপ হয়ে গেছে।
কটা বোন আপনার?
আমার 2টা বোন, একটা বোন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে, একটা ছোট 4 বছর,
তো চিন্তা করলাম আমার বোনটা অনেক বড় হয়ে গেছে, সংসারটা অনেক সুন্দর মতো গুছাইছে, চারটা বছরে অনেক কিছু গুছাইছে, আবু ওয়ার্কশপ বিক্রি করে বিদেশ চলে গেছে কাতারে গুছাইছে। তো আমি যদি এখন সংসারে থাকি তাহলে আর অশান্তি হবে বেশি, আমার বোনটার বিয়ে হবে না। পর আমি কি করলাম মায়ের কাছ থেকে,
আপনার বউটা কি করলেন, পাঁচ নম্বর বউ,
পাঁচ নম্বর বউটার সাথে এখন আমি থাকতেছি ঢাকায় আছে
না, ওখানে ওকে কি বাড়ি নিয়ে গেছিলেন,
না ওই বাড়িতে গেছে খোঁজ নিয়ে,
ও নিজে বাড়ি যাচ্ছে,
জি
পরিবার তাকে মেনে নিয়েছে,
না
মানেনি, পরিবার জানেছে সে একজন কল গার্ল,
না
জানে না,
আমার ভাই জানে,
আমার ভাই জানে, ওকে তারপর,
আর আমার রাজু সবাই জানে, আমার ফ্রেন্ডস সবাই জানে সে কল গার্লছে। পরে আমি যাক বাড়ির থেকে চলে আসি, মার থেকে আমি 20,000 টাকা নিয়ে আসি, আমার 20,000 টাকা লাগবে, যেখানে সেই টাকাটা আমার না দিলে না, আমি এক জায়গায় খুবই ঋণ, এতটা ঋণ আমাকে কিছু করতে পারে, তো ওই টাকাটার জন্য মায়ের কাছ থেকে, আমার মা তো অতিষ্ঠ হয়ে গেছে, বুঝলেন আমার চেন জিনিস টাকা পয়সা সব নষ্ট করছি, ওয়ার্কশপ জায়গা জমিন সব নষ্ট করছে আমার কারণে, আমি খুব একটা খারাপ ছেলে। তো চিন্তা করুন যাক লাস্ট আমি তাকে একটা দেই, 20,000 টাকা আমি দেশে উঠবো না, আপনি আমার কাছে ইস্টাম রাখতে পারেন, তো 300 টাকা ইস্টাম দিয়ে আমি 20,000 টাকা নিয়ে এসে আমার একটা ঋণ দিয়ে দিই, কারণ আমি ঋণ মুক্ত হতে চাই, বাস আর কোনোদিন চাই জামানো না পাই। পরে লাস্ট আমি গত 4 দিন আগে আমার যে রাজু ওদের বাসায় যাই, আমার ফ্রেন্ড আমার বাড়ির, আমার চাচা লাগে তোপায়েল আছে রিপন আছে ওদের বাসায় যাই, যাওয়ার পরে আমি শুনতে পাই যে আমার কারণে আমার বোনের দুটো বিয়ে আসছে, দুটো বিয়ে ভেঙে গেছে। তখন আমি আর ঠিক থাকতে পারি যে আমার জীবনে অনেক পাপ করছি, কিন্তু অপরাধ করলে আমি করছি, আমার বোন শাস্তি পাবে কেন, আমার বোন নীরবে কান্দে যে আমার সবাই বলে যে তোর বাইকটা চোর, তোর বাইকটা খারাপ, তোর বাইকটা এরকম, তাহলে আমার বোন কারোর সাথে কথা বলানো লজ্জা, শুধু ঘর বলে ঘর টিভি দেখে বা চিত্রকে। কিন্তু
পুরো সোসাইটি যখন কলুষিত হয়ে যায় তখন আসলে কিছুই বলার থাকে না, বাপ অন্যায় করেছে প্রথমে, সন্তান তারপরে সে অন্যায়ের ধারাবাহিকতা রেখেছে, সাফার কে করেছে, সাফার করেছে হচ্ছে তার মেয়ে কিংবা আমাদের আজকের যিনি অতিথি তার বোন, যার কোনো অপরাধী নেই। কার দ্বারা সাফার করেছে, সমাজের দ্বারা, সমাজের বিবেক কি, সমাজের কনসেপ্টটা কি, তার ভাই হচ্ছে চোর, সুতরাং এই পরিবারে আত্মীয়তা করা যাবে না। এই জন্যই বললাম যে পুরো চারপাশটা যখন কলুষিত হয় তখন একজন অপরাধীর জন্ম হওয়া তেমন কোনো ঘটনা না। আপনি একটু আমাকে বলবেন ক্লিয়ার করে কি হয়েছিল, আত্মীয়তা সম্বন্ধ এসে কিভাবে ভেঙে গেল?
ছেলে আপনার শরীর থেকে আসছে, তো এটা আমার পাশের গ্রামে, তো আমার ছোট ভাই যেটা ওটার কিন্তু খুব ভালো একটা মোটামুটি ভালো একটা জায়গা, মানে অবস্থান, আমার ছোট ভাই যদি ডাকবে 20-25টা মানে মানুষ এসে দাঁড়াবে, কারণ সবাই ওরে চিনে, প্রতিষ্ঠান ছিল আমাদের, আমার ছোট ভাই কাজ করে ওয়ার্কশপে কাজ করে, এলাকা ভিত্তিক সবাই চিনে। পরে আসার পরে ডেট হয়ে গেছে, ডেট পুরো ফিক্সড, মানুষের স্টেটমেন্ট দেওয়া হয়ে গেছে, তারিখ হয়ে গেছে, এত তারিখ আগে তারিখে বিয়ে, সেই বিয়েটা ভেঙে গেছে।
আপনি জানেন না আপনাকে দেওয়া তো,
আমাকে জানান, কারণ আমি জানালাম মানে বাড়িতে যাবেন ঝামেলা করবো, আমার কিন্তু অনেক রাগ শরীরে সবাই জানে, কারণ দোষ আমার, আমার বন্ধু অপরাধ করে অপরাধ নেই, তারপরে আমার ভাই বলছে যে আমার ভাইয়ের বড় মেয়ের কিছু জানেন, সবাই বানা করছে আমার বাড়ির পরে, আমার দ্বিতীয় বিয়েটা ঠিক হয়, ডেট ফিক্সড হয়, সবকিছু ঠিক হয়, দ্বিতীয় বিয়েটা ভেঙে যায়। তখন আমি বিশ্বাস করেন কেউ আমাকে বিলিভ করে কিনা জানি না, আমি সুইসাইড করতে আমার ইচ্ছা হয়েছে, অনেক আমার অনেক খারাপ লাগছে, আমার মরে যেতে ইচ্ছা হয়েছে, আমার অনেক খারাপ লাগছে, আমি অপরাধ করছি, কিন্তু আমার বন্ধু কোনো অপরাধ করে না, কেউ বলতে পারবো না যে আমার বোন কারো করে যে আড্ডা দেয়, আমার বোন কোনো মোবাইল ইউজ করে না, কিন্তু সে আমার মারা সারাদিন কান্না করে, আমার বোনটা দিয়ে কান্না করে, কিন্তু কারো বুঝতে যাই না। পরশু দিন আমার বোনের সাথে কথা বলি, আমি কেমন আছো, হ্যাঁ ভাইয়া ভালো আছো, তুমি ভালো আছো, আমি গাওয়া ভালো আছি, কিন্তু আমার দুর বোনের, আমার বোনটার বিয়ে ঠিক হয়ে গেছে, গায়ে হলুদ ঠিক, কতজন মেহমান আসবে, সব স্টেটমেন্ট কি কি দেওয়া লাগবে সব হয়ে গেছে, তারপরে বিয়েটা ভেঙে গেছে। পরে এটা নিয়ে বিচার বসে আমার কাকা যায়, আমাদের বাড়ির দুটা ছেলে যায়, আমার ছোট ভাই যায়, এটা নিয়ে আমার ভাই অনেক ঝামেলা করে, পরে তারা বিয়ে করতে আসছিল আর কি, পরে বলছে যে ঠিক আছে আমরা এখানে বিয়ে করবো, মেয়ে বিয়ে আমরা নিয়ে নিব, পরে আমার ছোট ভাই বললো যে আমরা এত ঝামেলা হয়েছে আমরা নিব না, আমার মেয়ে দিব না, আমার বোন ঘরে রাখবো সমস্যা নেই, আমার ছোট ভাই অনেক রাগিত, আমরা আমার বোন দিব না আমি, তো আমার বোনও বললো যে আমি জায়গায় বিয়ে বসার দরকার নেই।
এখন আপনি কি করেন লাস্টলি?
এখন লাস্টলি আমি দূরতে এলাকার কিছু মানুষে, আমি কয়েকবার আমি চেয়ারম্যান অফিসে দেখেছিলাম, তারা আমাকে জন্মনিমন্ত্রণ দিচ্ছে না, জন্মনিমন্ত্রণ নিমন্ত্রণ পেলে আমি একটা গার্মেন্টসে কাজ করতে পারতাম, কিন্তু গার্মেন্টসে ঢুকতে দিচ্ছে না, কারণ জন্মনিমন্ত্রণ লাগবে, জন্মনিমন্ত্রণ আমাকে দিচ্ছে না, কারণ বয়স আমার 18 দিনে বয়স দিবে, তাহলে স্কিল সার্টিফিকেট আনতে হবে, কত সোনা আমি 2005 ছিলাম এসএসসি পরীক্ষার্থী, সেই স্কিল সার্টিফিকেট আমাকে দিবে না, আমি কি করব, আমি যেটা চাকরি করে খাবো ঠিক আছে, কেটর না এদিক দিয়ে আমি চিন্তা করছি যে শেষ একটা পাপ করবো, পাপ করে আমার মায়ের টাকা নামে দিয়ে আমি দেশে উঠে যাবো, কিন্তু দেশে উঠে আমি কি করবো,
শেষের পাপের কথা কি চিন্তা করেছি,
শেষের পাপের কথা চিন্তা করছি আমার
আমার একজন অফার করছিল একটা কাজ করার জন্য আর কি। উনি যা বলবো ওনার সাথে যাবো, উনি যা করবে তাই, শুধু একটা বাসায় যাবো আমি, ওনার সাথে যাবো আমি। শুধু বলছি বারসিপ আমাকে 21,000 টাকা দিন, 1,000 টাকা ভাড়া লাগবে, 2-4 দিন মারাতে দিয়ে দেবো।
এই যে 20,000 টাকা আপনি ঋণ করেছেন?
জি, মায়ের কাছ থেকে স্ট্যাম্প দিয়ে আমি আনছিলাম, কারণ এই টাকা ছাড়া মরতে পারবো না বাড়িতে।
কি কাজ করাতে পারে আপনাকে দিয়ে? আনুমানিক
আনুমানিক মার্ডার হতে পারে। যা করতো তোর টাকার দরকার, শুধু টাকা নিবি।
আপনার মাঝে মাঝে মনে হয় না যে আপনি যদি নতুন করে জন্ম নেওয়ার সুযোগ থাকতো, আপনি যদি দুনিয়াতে নতুন করে আসতে পারতেন, কিংবা আপনি যদি ঘুম থেকে উঠে দেখতেন যে আপনার জীবনে অতীত বলে কোনো কিছু নাই, আপনার সবকিছু মুছে গেছে, আপনি নিজেকে কি হিসেবে তৈরি করতেন?
নিজেকে ভালো একটা ছেলে হিসেবে তৈরি করতাম আমি।
এই ভালো ছেলে কি হতো? থাকে না মানুষ, কেউ একজন ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ পড়াশোনা করে অনেক বড় কিছু হয়। আপনার কি হতে ইচ্ছে করতো?
আমার ইচ্ছে করতো আমার মাটা খুব অসুস্থ, মাকে নিয়ে সারা জীবন থাকতাম আমি। আমার মাটা অনেক অসুস্থ, মার চোখের নিচে কালি পড়ে গেছে, আমার গ্যাস্ট্রিক আলসার, আমার আম্মুর এখন হাঁটুতে পানি জমে গেছে।
আপনার কোনো এমিন লাইফ ছিল জীবনে যে আপনি বড় হয়ে এটা হবেন? লেখাপড়া শিখে?
হ্যাঁ, আমার ডিফেন্সে চাকরি করার অনেক ইচ্ছা ছিল।
ডিফেন্সে?
সবাই বলছিল যে আমি পারবো।
বারবারই রবীন্দ্রনাথের ওই কথাটাই বলতে হয়, যারে তুমি পেছনে ফেলেছ সে তোমাকে পেছন থেকে টানছে। এই মানুষগুলো আমাদের সোসাইটিতেই থাকে। আপনার ঘরের আবর্জনা যদি আপনি ঘর থেকে বের করে নিয়ে দরজার সামনে রাখেন, যখন আপনি রাখছেন তখন আপনি শুধু ঘরের কথাই ভাবছেন, কিন্তু আপনি ভাবছেন না একটু পরে আপনাকে ঘর থেকে বেরোতে হবে, এবং এই দরজার সামনে যে ময়লা আবর্জনা রেখেছেন সেটাকে পাড়া দিয়ে সেটার গন্ধ নাকি নিয়ে আপনাকে পথে হাঁটতে হবে। যদি আপনি ভাবতেন যে ওই পথটাও আপনার, ওই ঘরের সামনেটুকুও আপনার, ওটাকে ভালো রাখা আপনার দায়িত্ব, তাহলে আবর্জনার জন্য আপনি একটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে যেতেন। এই কথাগুলো এই জন্য বলছি, আজকে ওর স্টোরি আপনি শুনলেন, শোনার পরে ভাবছেন যে এটা সোহেলের স্টোরি, তো কি হয়েছে? সোহেল তো আমার কেউ না, সোহেল একজন রেডিওর শ্রোতা। সোহেল বলছে তো কি হয়েছে? সোহেল কিচ্ছু যায় না, সোহেল আমার পরিবারের কেউ না, কিন্তু সোহেল এই পরিবেশেরই একজন মানুষ। সোহেলের যে কর্মকাণ্ড সেটা কোনো না কোনো ভাবে আপনার পরিবেশকে রোগাক্রান্ত করবে। এই সোহেল আপনার পরিবারের মধ্যেও হতে পারে, এই সোহেল আপনার কমিউনিটির মধ্যেও হতে পারে, আপনার কোনো আচরণে কিংবা আপনার সামাজিক ব্যবস্থার কারণে। এবং সচেতন ভাবে হোক, অবচেতন ভাবে হোক, আমরা প্রতি মুহূর্তেই এইরকম সোহেলের জন্ম দিয়ে যাচ্ছি। সেটা পরিবারের মধ্যে দিচ্ছি, সেটা কমিউনিটির মধ্যে দিচ্ছি, সেটা সামাজিকভাবে দিচ্ছি। এবং এই সব সোহেলরা আমরা যারা নিজেদেরকে অনেক ভালো মানুষ দাবি করি, তাদেরকে কখনোই ভালো থাকতে দেবে না। কারণ ওই যে একজন মানুষকে খারাপ রেখে এই কমিউনিটিতে বসবাস করে, এই সোসাইটিতে বসবাস করে ভালো থাকার কোনো সুযোগ নেই। এই জন্য যারা অন্যায় করে, যারা অপরাধ করে, তাদেরকে ভালোর দিকে আনতে হবে, তাদেরকে আলোর পথ দেখাতে হবে, তাদেরকে সুন্দর জীবনের অঙ্গীকার করতে হবে, তাহলে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে পারব। আজকে এই সোহেল এখানে এসে যে কাজটা করেছে, তার মতো অপরাধীর জন্ম যেন কখনো সমাজে না হয়, এটাই বলে গেছে। এবং কেন হয়, কি কারণে হয়, প্রাশ্চিত্য কি হয়, সবই এই সোহেল আজকে আপনাদের দেখিয়ে দিয়ে গেছে। এটাই আমাদের জেবিএসবির মোটো। আমরা যদি জেবিএসবি অনুষ্ঠান করে একজন সোহেলের, এরকম সোহেলের জন্ম ঠেকাতে পারি, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠান সাকসেস। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, তবে তার আগে আমরা এই মুহূর্তে যোগাযোগ করব যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের মেম্বার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, মানসিক রোগ বিশেষজ্ঞ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আমার মনে হয় খুবই কমন একটা স্টোরি, এবং একই সাথে পরিবারের ব্যাপারটা আপনি বারবারই বলে থাকেন, কি বলার আছে আপনার?
আমি সোহেলের আত্মতন্ত কাহিনী শুনেছি। সে প্রাথমিক দিক থেকে আমরা সাধারণত যা দেখি আর কি, যে খুব খারাপ পরিবেশে বা পারিবারিক জীবনের প্রতিকূল পরিবেশে অথবা বংশধারায় অপরাধের ইতিহাস থাকলে এইগুলি আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে ক্রিমিনাল যারা হয় বা সমাজবিদ্ধী যারা হয় তার থেকে আসে। কিন্তু সোহেলের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়, সে বেশ ভালো সংসারই ছিল। কিন্তু যেটা হয়েছে, আমাদের দেশে আমরা ছেলে মেয়েদের আবেগগত যে সমস্যা, হঠাৎ করে একটা ছেলে বা মেয়েকে ভালো লেগে যায়, প্রেমের প্রস্তাব দেয়, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু এটা আমাদের গার্জিয়ানরা জিনিসটাকে ভাবে রিয়েকশন করে, রিয়েকশনের ধরনটা কখনো কখনো খুবই কর্কশ এবং নিষ্ঠুরপর্য হয়ে পড়তে পারে। তার বাবাও যা করেছে, বই ছিঁড়ে ফেলেছে, মেয়েতে তাকে মারধর করেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু এভাবে অতিরিক্ত শাসন দিয়ে বা কঠিন শাসন দিয়ে কিন্তু ছেলে মেয়েদেরকে এই ধরনের আবেগঘটিত ব্যাপার থেকে সরিয়ে আনা যায় না, বরং আরো তারা ব্যর্থ হয়ে যেতে পারে। যেটা দেখা গেছে যে সে পরে অন্য একটা মেয়ের সঙ্গে যে সম্পর্ক তৈরি করছে, সেটা হয়তো ভালো বা মন্দ আমরা জানি না, কিন্তু সেটা একটা বড় ধরনের একটা স্ক্যান্ডাল সৃষ্টি করেছে, রটনা সৃষ্টি করেছে, যার ফলে তাকে বাধ্য হয়ে ওই এলাকা থেকে ছেড়ে, পড়াশোনা ছেড়ে বাদ দিয়ে তাকে ঢাকায় চলে আসতে হলো। আর ঢাকায় এসে যা হয় কর্মীতে পর মালির গাড়ে তাকে একতলায় নিয়ে গেল, যার ফলে ওই বয়সের কিশোর বয়সে একতলায় যদি সে জায়গা পায় তাহলে স্বাভাবিক ভাবেই অন্যান্য কিছু করার চেয়ে তার বিকৃতি যৌনতার যে লক্ষণ সেগুলি প্রকাশ পেয়েছে। এবং আপনার লক্ষ্য করলাম সে এভাবে অনেক মেয়ে প্রেমের অভিনয় করেছে, তাদের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেছে, এমনকি যেটা জানা গেল যে পাঁচটি বিয়ে পর্যন্ত করেছে, এর ভিতরে দুইটি কলকাল আছে। আর এখন যিনি তার বিবাহিত তথাকথিত বিবাহিত স্ত্রী, হ্যাঁ, পাঁচটার মিলে সেটাও কলকাল আছে। এই যে এভাবে করতে করতে যারা মানুষ এভাবে খারাপ হয় তারা কিছু জায়গায় আরো বেশি অপরাধ প্রবণ হয়, যার ফলে সে চতুর্থ স্ত্রী বাবাকে খুন করে ফেলেছে। তো এই সমস্ত অপরাধ এবং অন্যায় গুলি করার সে করেছে। আরো যাতে আমরা জানতে পারলাম সে প্রেমের অভিনয় করে মেয়েদের সঙ্গে খারাপ কাজ করত এবং সেগুলি সে ভিডিও করে রাখত, সেই ভিডিও করে সে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে তাদের কাছ থেকে টাকা আদায় করত। অর্থাৎ সব ধরনের যৌনতার যত ধরনের বিকৃতি আছে, অন্য নারীদের উপর যত ধরনের নির্যাতন অন্যায় বা প্রতারণা তাদের কাছে সব কাজই সে করেছে, যার ফলে আর বাকি সঙ্গে সঙ্গে সে মোবাইল চুরি বা চিন্তা এগুলো করে ফেলেছে। কিন্তু এই যে পাঁচ জগৎ থেকে ফিরে আসার ক্ষেত্রে আমি এই জিনিসটা অনেক আগেও একবার বলেছিলাম, মাদকাসক্তির ক্ষেত্রে বলেছিলাম, মাদকাসক্তরা সহজেই আমরা ফিরিয়ে আনতে পারি না, কিন্তু হঠাৎ করে বড় ধরনের কোন একটা মানসিক মানে পরিবর্তন তাদের দিকে আসতে পারে এবং তাদের পরিবারে কোনো মানে ঘটনা ঘটে যায়। যেমন একটা উদাহরণ আমরা দিয়েছিলাম, আমি বলেছিলাম যে একটা বাবা সিগারেট খেত এবং সামান্য অতিরিক্ত সিগারেট খেত, সেটা সে ছাড়তে পারে না, কারণ তার ছেলে তার আমাদের কাছে চেম্বারে বাবাকে নিয়ে এসে বলতেছে যে তুমি যদি সিগারেট না ছাড়ো তাহলে আমি সিগারেট খাওয়া শুরু করবো। এইভাবে ওই ছেলের এই মানে কথা শুনে এবং ইয়াতে লজ্জা পেয়ে সে তখন কিন্তু বাবা সিগারেট পরিপূর্ণ ছেড়ে দিতে পেরেছে এবং সে ছেড়ে দিয়েছিল। এরকম ভাবে আবার আমরা সত্যিকেও দেখেছি যে যখন তারা ছেলে মেয়ে একটু বড় হয় এবং ছেলে মেয়ে হওয়ার পরে যখন বিয়ে দিতে যেতে হয় তখন যখন পুলিশ হয় যে হ্যাঁ কার কার মেয়ে ও একটু নেশা করে মেয়ে, এই ধরনের যখন মানে আঘাত লাগে তখন সন্তানদের প্রতি মমতার কারণেই তারা তখন এই জগৎ থেকে ফিরে আসে। আর সোহেলের ক্ষেত্রে দেখা গেল যে তার বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা ভালো বিয়ে প্রস্তাব এসেছে, কিন্তু ওই ছেলে যখন জানলো যে এই মেয়ের ভাই অত্যন্ত খারাপ, সে অন্যান্য পাঁচটা বিয়ে করেছে, আরো অনেক মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে বা তার স্বভাব চরিত্র খারাপ, এগুলি জানার কারণে সে তার বোনকে বিয়ে করতে রাজি হয়নি। এই এই কারণে তার ভিতরে একটা বড় ধরনের মানসিক পরিবর্তন এসেছে এবং তার ভিতরে তার বিবেকটা জেগেছে, তার উপলব্ধিতে নতুন উপলব্ধি তৈরি হয়েছে যে না আমি কত খারাপ কত অন্যায় করেছি, তার ফলশ্রুতিতে শুধু আমার উপর সে পাপের ফল পড়ে নাই, আমার বোনকে সমাজে একটা ভালো ধরনের বিয়ে পর্যন্ত ভেঙে গেল আমার এই অপকর্মের কারণে, অর্থাৎ এই জগৎ এই খারাপ থেকে আমি ফিরে আসতে চাই। অর্থাৎ এভাবেই কিন্তু নাটকীয় ভাবে পরিবর্তন হয় মানুষের মনের ভিতরে, হঠাৎ করে খুব খারাপ মানুষটাও বুঝতে পারে যে না সারা জীবন সে খুবই খারাপ কাজ করে, এখন সে আত্মশুদ্ধি এসে ভেঙে যাওয়ার ফলে। এবং আমি আশা করি না এই ফলশ্রুতিতে এই ধরনের নাটকীয় পরিবর্তনে কিন্তু ফলাফল ভালো হয়, অর্থাৎ দ্রুত এবং খুব নাটকীয় ভাবে এরা কিন্তু খারাপ পথ থেকে বা মন্দ পথ থেকে ফিরে আসতে পারে। এবং আমি আশা করি সোহেল এখন যদি তার এই আত্মশুদ্ধিটাকে আরো সংহত করে নিয়ে মোটিভেশনটাকে আরো বাড়িয়ে জোরদার করে নিয়ে সে যদি ওই যে অন্ধকার জগত ওই যে খারাপ যে পরিবেশ সেখান থেকে তাকে শুধু আসতে হবে, সে ওই তাদের সঙ্গে যোগাযোগ রাখবে ওই পতিতালয়ে ওই মহিলাদের সঙ্গে এবং এই তথাকথিত পাঁচটা বিয়ে বা কলকাল দোষের যে সম্পর্ক, এই খারাপ মন্দ পরিবেশের কাছাকাছি থাকলেও তার পক্ষে আর ভালো হওয়া সম্ভব হবে না। অর্থাৎ তাকে যদি ভালো হতে হয় অন্ধকার জগৎ মন্দ জগৎকে সম্পূর্ণ পরিহার করে অত্যন্ত সুস্থ স্বাভাবিক আমাদের যে সমাজ সেই সমাজে ফিরে আসতে হবে এবং ভালো এবং মোটামুটি যারা নৈতিক জীবন যাপন করে দৈনন্দিন জীবন যাপন করে এমন কোন মেয়ের সঙ্গে সফরে সে আবার একটা সুন্দর এবং সাবলীল এবং আনন্দময় জীবন যাপন করার পথ তিনি নিতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার এই মতামতের জন্য। আপনি আমাদেরকে প্রতি মুহূর্তেই আপনার যে গবেষণালব্ধ জ্ঞান দিয়ে আমাদেরকে ধারণা দিচ্ছেন, বিশ্লেষণ করে বোঝাচ্ছেন প্রত্যেকটা স্টোরি, সেটা নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসার যোগ্য। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরে আপনাদের ফেসবুক কমেন্টস, ইমেইল এবং এসএমএস এর কমেন্টসগুলো নিয়ে আমরা ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
বেশ কয়েকটি কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে এবং একই সাথে ইমেইল করেছেন, তাৎক্ষণিকভাবে এসএমএস পাঠিয়েছেন। আমরা কয়েকটা পড়তে চাই। রীতা কক্সবাজার থেকে লিখেছে, সোহেলের কথা শুনছি এবং ভাবছি হাতের কাছে থাকলে হয়তো ওকে নিজেই কুপিয়ে খুন করতাম। সোহেলকে যখন রকম ফালতু তাওর কথা শুনে বোঝা যায় এই সমস্ত মানুষ জনের জন্য কিছুই হয় না বোধ, শুধু করুণা ছাড়া। শিহাব ঢাকা থেকে লিখেছে যে আপন পুকুর মেয়েকে এমন কুপ্রস্তাব দিতে পারে, সে আরো জঘন্য কাজ করতে পারে। এদের মতো ছেলেদের কারণে আত্মীয়ের মাঝে ঝগড়া বিবাদ তৈরি হয়, সম্পর্ক থাকে না, কোলাহল তৈরি হয়। রাতুল কুমিল্লা থেকে লিখেছে, আজকাল আমরা প্রায় একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করা, একটা ফাঁদে ফেলে তাদের সাথে বিভিন্ন অনৈতিক কাজ করা, টাকা পয়সা নিয়ে প্রতারণা করা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এর চরম অন্যায় কাজ এটা। শশী ঢাকা থেকে লিখেছে, ভাইয়া একে আইনের মুখোমুখি করে দেন, আসলে কিছু না বলাতে এরা মাথার উপর উঠে পড়েছে। আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে এদের বিচারের ব্যবস্থা করতে হবে, একজনকে শাস্তি দিলে অন্যরা শিখবে। দেখুন, যারা এই ধরনের কমেন্টস করেন, আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পাই যাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেন। বারবারই একটা কথা বলি যে আইনের হাতে সোপর্দ করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমরা যে কাজটা করি, মানুষের বিবেক বোধের জায়গা থেকে মানুষ যদি শাস্তি পায় তাহলে সেই শাস্তিটাকেই মূল্যায়ন করার চেষ্টা করি। কাউকে দোষারোপ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা একজন খুনিকে দেখি, আপনাদেরকে বলতে চাই এরকম একটা জীবন আপনি বেছে নেবেন কিনা। এবং একই সাথে যারা খুনি হতে যাচ্ছেন তাদেরকে সতর্ক করি, এবং একই সাথে একজন খুনির জন্ম হয় কোন পরিবেশে, সেই পরিবেশের মধ্যে আপনি আছেন কিংবা আপনার প্রিয় মানুষটা আছে কিনা, সে বিষয়ে আপনাদেরকে সতর্ক করি। সুমন খামার বাড়ি থেকে লিখেছে, মানুষ পতিতালয়ে যায় সেটা শুনেছি, কিন্তু তাদের বিয়ে করে তা জানতাম না, তাও একটা না দুটি। আর মানুষ মারা সেটা আবার ছিল নাকি তার শ্বশুর, এরা কেমন ধরনের মানুষ? সীমা মিরপুর থেকে লিখেছে, বোঝা যাচ্ছে এরা খুব ভালো অভিনয় করতে পারে, ভাইয়া এদের দিয়ে নাটক সিনেমা তৈরি করেন, কেন যে এরা এখানে সেখানে পড়ে আছে, এদের দিয়ে সিনেমা করলে খুব ভালো হবে। প্রচন্ড ধিক্কার টাইপের কথাবার্তা এসছে। শিহাব চট্টগ্রাম থেকে লিখেছে, কোনো কথা নয়, এখনই মেরে দেন, দেশ থেকে একটা জঞ্জাল কমুক, আপনি না পারলে আমাকে বলেন, আমি এখনই চলে আসি। ওকে, আরো আরো বিভিন্ন ধরনের কথাবার্তা। কামাল নাটক থেকে লিখেছে, আমরা সবসময় বলি আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কিন্তু যে সমাজ এইরকম লোকজন বিরাজ করে সেই সমাজ কিভাবে এগিয়ে যাবে? আমাদের কি নতুন করে ভাবার দরকার নেই? আসলে আমাদের নতুন করে ভাবতে হবে। আমরা সবসময় ভাবার জায়গাটিতে নক করতে চাই আপনাদেরকে এবং বলতে চাই, ভাবুন, কারণ ভাবলেই হয়তোবা সঠিক পথের সন্ধান পাওয়া যাবে। ওকে সোহেল, এই যে এত এক ধরনের কি বলা যেতে পারে অপমান, তুচ্ছ তাচ্ছিল্য সবার কাছ থেকে, এটা তো প্রত্যাশিতই ছিল, তাই না? কারণ আপনি যে ধরনের কাজ করেছেন তারপরে ভালো কোনো ফিডব্যাক আসবে না, এটাই স্বাভাবিক। কি বলার আছে আপনার এই লিসনারদেরকে?
উদ্দেশ্যে বলার আগে আমি পৃথিবীর সব বাবা মাকে বলতে চাই,
প্লিজ
তোমরা কাউরে শাসন করে কিন্তু এতটা অপশাসন করো না। আমার বাবার মতো আমাকে যেভাবে শারীরিক নির্যাতন করতে কাউকে অপশাসন করো না। শাসন করে নিয়মের ভিতরে, কিন্তু অপশাসন করলে ছেলেরা নষ্ট হয়ে আছে। আর ছেলেরা কি চায় সেটা ভালোভাবে খেয়ে দাঁড়িয়ে এতে। আর বিজনেসদের উপরে আমার একটাই দাবি, তোমরা আমার মতো কেউ জিত করে খারাপ হয়েও না। খারাপ পরিণামটা খুবই কিন্তু অনেক ভয় ভয় হয়, যখন আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমি খুব কষ্ট পাইতেছি, অনেক কষ্ট পাইতেছি আমি।
আমরা মাত্র এক থেকে দু সপ্তাহ আগে রূপার জীবনের জপ্রিয় সত্য সেখানে প্রকাশ করেছিলাম, সেখানেও একজন বাবাকে দেখেছিলাম। আজকে সোহেলকে এখানে উপস্থাপন করলাম, সেখানেও একজন বাবাকে দেখলাম, যে দুই বাবাই আমাদের গেস্টের ভাষ্য অনুযায়ী প্রচন্ড অত্যাচারী বাবা, এবং এরকম বাবা কখনোই সন্তানের জন্য মঙ্গলজনক নয়। অতিরিক্ত শাসন, অতিরিক্ত স্নেহ সবকিছুই যার নিয়ম, মানে লিমিটলেস অতিরিক্ত যে কোনো জিনিসই একজন মানুষের জীবনকে স্ম্যাশ করে দিতে পারে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে সোহেলের জীবনের অপ্রিয় সত্য, এবং আমরা শেষ করতে চাই আজকের যা বলিব সত্য বলিব। তবে তার আগে আমরা রাজুর কাছ থেকে শুনব এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি পাঠিয়েছে, তার চিঠির ভাষ্য কিংবা ইমেলের ভাষ্য কি, তারপর পর আমরা আবারও ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
চট্টগ্রাম থেকে লিখছে, আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনি, এখানে অনেকেই তাদের মনের কথা লিখে পাঠান, আর তাদের লেখা শুনে আমার মনে হচ্ছে আমারও কিছু লেখা উচিত, কেননা না লিখলে আমি সারা জীবন আমার মনের কাছে অপরাধী থেকে যাব। একবার সবাই মিলে কলেজ থেকে পিকনিকে গিয়েছিলাম, বন্ধুরা সবাই ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসেছিল বেড়াতে, কিন্তু একটি ছোট্ট বিষয় নিয়ে বাইরের একটি ছেলের সাথে আমি খারাপ ব্যবহার করি, তাকে মেরে রক্তাক্ত করে দেই, অথচ পরে মনে হয়েছিল ভুলটা আমারই ছিল। আজ আমার মনে হচ্ছে তার কাছে ক্ষমা চাওয়া আমার প্রয়োজন ছিল, সেদিন চাওয়া হয়নি, আর তাই আজ আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে তার কাছে ক্ষমা চাইছি। সে যদি শুনে থাকে আমি চাইব সে যেন আমাকে ক্ষমা করে, আমি সত্যি লজ্জিত।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু আমাদেরকে জানিয়ে দেবার জন্য। আমরা একই সাথে বলতে চাই তোমার মতো করে, এবং একই সাথে আমাদের যে বন্ধুটি আমাদেরকে চিঠি লিখেছে বা মেইল করেছে সেই বন্ধুটিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনার এই উপলব্ধি লাখো মানুষের কাছে, সমাজে, কমিউনিটিতে ছড়িয়ে যাক, এবং আপনার মতো ভুল আর কেউ না করুক। আমরা আজকের মতো সাইনিং অফ করছি যাহা বলিব সত্য বলিব থেকে। আপনারা যারা এতক্ষণ রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব শুনছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, আগামী রবিবার ঠিক রাত 11:20 আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই সমাজ সুন্দর হোক, এই কমিউনিটি সুন্দর হোক, সমাজ, কমিউনিটি এবং রাষ্ট্র এদেরকে সুন্দর হবার জন্য সবচাইতে সূতিকাগার যেটা সেটা হচ্ছে পরিবার। সেই পরিবারটি সবার আগে সুন্দর হোক সেই কামনা করছি, এবং এই পরিবারটি সুন্দর করার দায়িত্ব পরিবারের প্রত্যেকটি মেম্বারের, বিশেষ করে পরিবারের দায়িত্বে যিনি রয়েছেন তার, তিনি যেন কখনো ভুল না করেন, তাহলেই আমরা সুন্দর একটা দেশ পাব। সেই শুভকামনা জানিয়ে আজকের মতো ইতি টানছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইওরসেলফ।
This track was downloaded from FusionBD.com.